This track was downloaded from FusionBD.com.
শুরু হয়ে গেল অন্ধকারের গল্প। আমি জুয়েল, আপনার সঙ্গে। আপনি শুনছেন ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন, এবং প্রতি রবিবার রাত 10:30 মানে আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন অন্ধকারের গল্প। গত এপিসোডের পরে আমরা অনেক ছাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে, সবাই অনেক প্রশংসা করেছেন গত এপিসোডটির কারণে। মাদক নিয়ে ছিল আমাদের বিশেষ সেই এপিসোড, এবং আমাদের অতিথি হিসাবে ছিলেন সামিয়া, এবং সেই এপিসোডটি কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে যারা মিস করেছেন ডাউনলোড করে শুনে নিতে পারবেন। আর প্রত্যেক অন্ধকারের গল্পে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি, আজও তার ব্যতিক্রম হয়নি। আজকে আমরা খুবই প্রয়োজনীয় একটা বিষয় তুলে আনবার চেষ্টা করেছি, সেটা হচ্ছে মরণ ব্যাধি এইডস। এই রোগটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত, আমার মনে হয় ছোট বড় আমরা সবাই পরিচিত। এবং এই রোগটি যে মরণ ব্যাধি সেটা আমাদের কারোরই অজানা নয়। ভয়ঙ্কর এক রোগের নাম হচ্ছে এইডস, মৃত্যুই যার শেষ ঠিকানা আমরা জেনে এসেছি। এবং কিসে এইডস হয়, কিসের কারণে ছড়ায়, এইডস থেকে কেন আমরা দূরে থাকবো, আমরা তো নিশ্চয়ই অনেকেই সেটা জানি এবং অনেকে সেটা মানবার চেষ্টা করি। আজকের অন্ধকারের গল্পে আমাদের সঙ্গে যে দুজন অতিথি হিসেবে রয়েছেন, তারা ভাগ্যের নির্মম পরিহাসে তারা দুজনই এইডস আক্রান্ত। আমাদের সঙ্গে আজকে থাকবেন, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সৈকত এবং মারিয়া। চলুন তাদের সঙ্গে একটু কথা বলে আসি। শুরুতে যাব সৈকতের কাছে, কেমন আছেন?
ভালো আছি,
অনেক ধন্যবাদ আপনি এসেছেন। ঢাকা FM এ অন্ধকারের গল্পে আমরা আজকে আপনাদের পুরো ঘটনাগুলি শুনতে চাই, যে কিভাবে আপনারা আক্রান্ত হয়েছেন। তার আগে আপনার সম্বন্ধে আমরা একটু শুনি, যে এই মুহূর্তে কি করছেন, কোথায় আছেন?
জি, এই মুহূর্তে আমি চাকরি করছি ঢাকা মোহাম্মদপুর আশার আলো সোসাইটিতে।
আশার আলো সোসাইটি?
জি।
আশার আলো সোসাইটি আসলে কি ধরনের কাজ করে?
আশার আলো সোসাইটি এইচআইভি এইডস যাদেরকে নিয়ে কাজ করে,
এইচআইভি পজিটিভ
যারা তাদেরকে নিয়ে,
এইডস আক্রান্ত যারা রয়েছে,
এইডস আক্রান্ত ব্যক্তিদেরকে নিয়ে কাজ করে।
আচ্ছা আচ্ছা, কতদিন যাবত আপনি এখানে কাজ করছেন?
আমি 7 বছর,
প্রায় 7 বছর, 2008 থেকে। আমরা জেনেছি সৈকত, আপনি এই মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, সেটা কত সালের কথা?
2005
আপনি আক্রান্ত হয়েছেন, এবং তখন আপনি জানতে পারেন যে আপনি এই রোগে আক্রান্ত।
জি।
ওকে, আমরা সেই গল্পগুলি শুনবো, কিভাবে, কবে, কখন, কোথায় আপনি জানতে পেরেছেন, কেনই বা এই রোগে আপনি আক্রান্ত হয়েছেন। আমরা একটু মারিয়ার সঙ্গে কথা বলে আসি। হ্যালো মারিয়া, কেমন আছেন?
ভালো আছি।
আচ্ছা, কেমন লাগছে আমাদের এই স্টুডিওতে এসে?
হ্যাঁ, ভালো লাগছে।
আচ্ছা, এর আগে কখনো কোনো রেডিও অনুষ্ঠানে গেছেন?
না, আমি আর কখনো আসিনি।
কোনো টেলিভিশন প্রোগ্রামে? তার মানে অনেকের কাছে আপনি হয়তো পরিচিত আজকে আমাদের সঙ্গে মারিয়া। তো মারিয়া, এই এইডস এ আক্রান্ত হয়েছেন কতদিন যাবত আপনি জানেন যে আপনি এইচআইভি পজিটিভ?
আমি 2006 জানতে পারছি, প্রায় 8 বছর চলছে।
প্রায় 8 বছর। আচ্ছা, আমরা জেনে থাকি যে ভয়ঙ্কর এই অসুখ হলে কেউ বেঁচে থাকে না, সবাই মারা যায়। বাট আমি শ্রোতা বন্ধুদেরকে জানাতে চাই যে আজকে আমাদের সঙ্গে যে দুজন মানুষ, বিশ্বাস করুন তাদেরকে দেখে মনেই হবে না তারা ভয়ঙ্কর এই ব্যাধিতে আক্রান্ত। এবং একজন তো প্রায় 9 বছর এবং একজন প্রায় 8 বছর এই রোগের সঙ্গে লড়াই করে চলেছেন, তাদেরকে দেখে দিব্যি সুস্থ মানুষ মনে হচ্ছে। তো ধন্যবাদ আজকে আপনারা এসেছেন, আশা করছি অনেক কিছু জানাবো আপনাদের কাছ থেকে, আমরা জানবো, সেটা সবাই জানবে, আমরা একসঙ্গে জানবো আপনাদের কাছ থেকে। মারিয়া, এই মুহূর্তে কি করছেন?
আমিও চাকরি করছি
এখানে,
আশার
আলো সোসাইটিতে।
4 বছর।
প্রায় 4 বছর সেখানে কাজ করছেন, কি ধরনের কাজ করেন আপনারা?
আমরা হচ্ছে, যদি মানে কি ধরনের ইয়ে জানতে চাচ্ছেন, কি ট্রিটমেন্ট
আপনাদের কাজটা আসলে কি?
আমাদের হচ্ছে এসএপি এইডস নিয়ে আমরা ট্রিটমেন্ট সার্ভিস সেন্টার, বিসিটি, তারপরে হচ্ছে
রোগী খুঁজে বের করা,
কাউন্সিলিং করা, তারপরে ট্রিটমেন্ট করা, তারপরে হচ্ছে আপনার অনেকে দেখা গেছে এসির কথা শুনলে তারা হচ্ছে অনেক কষ্ট পায়, মনে করে তারা মরে যাবে আর বাঁচবে না। এসব ভয় যখন তারা করে আমাদের কাছে আসে, তখন তাদেরকে ভালোভাবে
মেন্টাল
সাপোর্ট দেয়, তারপরে কাউন্সিলিং করে দেই, তারপরে দিয়ে বলি যে আমাদেরও আছে এসবি এইডস, আপনি কেন এত টেনশন করেন, এইডস হলে তো মানুষ মরে না, হয়তো আপনার কিছুদিন আমাদের এখানে আসলে পরে জানতে পারবেন আসলে এসবি এইডস আসলে মানুষ মরণব্যাধি রোগ না।
আচ্ছা, তো আপনাদেরকে দেখে আমরা সেটা মানতে রাজি আছি, বিকজ আপনাদেরকে দেখে খুব সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ আমাদের মতোই, মানে যাদের এইচআইভি পজিটিভ নেই তাদের মতোই মনে হচ্ছে। সো অনেক ধন্যবাদ আজকে রয়েছেন আমাদের সঙ্গে, এবং যারা এই মুহূর্তে শুনছেন শ্রোতা বন্ধুরা তাদেরকে জানিয়ে দিয়ে আজকে আমাদের সঙ্গে মারিয়া এবং সৈকত, তারা আমাদেরকে জানাবেন যে কবে কিভাবে তারা জানতে পারেন তারা এইচআইভি পজিটিভ, এবং কিভাবে তারা এই ভয়ঙ্কর মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, এই মুহূর্তে কেমন আছেন আমরা সবকিছু জানব। তবে প্রত্যেক এপিসোডের শুরুতে আমাদের একটা প্রতিবেদন থাকে, আজকের প্রতিবেদন রয়েছে মরণব্যাধি এইডস সম্বন্ধে, এটা তৈরি করেছেন আমাদের অন্ধকারের গল্পের নতুন একজন টিম মেম্বার রিপোর্টার মেহেদি শামীম। সো আমরা তার প্রতিবেদনটি শুনে আবারও ফিরে আসছি। আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, এছাড়া ফেসবুক আপনি লিখতে পারেন facebook.com/thakafm90.4। যে কোনো প্রশ্ন আজকে যারা অতিথি রয়েছেন তাদেরকে যদি আপনি করতে চান অবশ্যই আপনার প্রশ্নটি লিখে পাঠাবেন, আর যারা অন্ধকারের গল্প স্টুডিওতে এসে জানাতে চান আপনার কোন অন্ধকার অধ্যায়ের কথা, সেটা কিভাবে লিখবেন জানিয়ে দিই, ওজি স্পেস আপনার নাম স্পেস ফোন নম্বর লিখে এসএমএস টি পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এছাড়া অন্ধকারের গল্পের একটা ফ্যান পেজ রয়েছে facebook.com/og90.4। ওকে, দেরি করব না, চলুন শুনে আসি আজকের প্রতিবেদনটি, শুনে আবারও ফিরে আসছি।
আগামী 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। বাংলাদেশে প্রথম এইডস শনাক্ত করা হয় 1999 সালে। এরপর থেকে বাংলাদেশে এইডস এর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সরকারি হিসেবে 3,500, অন্যান্য সংস্থাদের হিসেবে 9,000-13,000। দেশে এ পর্যন্ত এইডস এ মারা গেছে 472 জন, কিন্তু পৃথিবীতে আক্রান্তের সংখ্যা 38.6 মিলিয়ন থেকে ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিন। সারা বিশ্বে মোট এইডস এর রোগীর 14% শিশু, এদের 90%-এর বেশি মাতৃগর্ভের এই রোগে আক্রান্ত হয়ে পৃথিবীতে আসে, কিন্তু এই বিপুল সংখ্যক শিশুদের নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। বাংলাদেশে সরকারিভাবে এখনো আক্রান্ত ব্যক্তিদের জন্য কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। বেসরকারি কিছু সংস্থার মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হলেও প্রয়োজনীয় অর্থ আর আমলাতান্ত্রিক জটিলতায় তাও দীর্ঘস্থায়ী হচ্ছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। এই অবস্থায় এইডস প্রতিকার ও প্রতিরোধ কার্যক্রম মুখ থুবড়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে এইডস রোগ বিষয়ক কর্মসূচি NSP-র মাধ্যমে সরকার কয়েকটি বেসরকারি সংস্থার মাধ্যমে এইডস রোগের ওষুধ বিতরণ করে আসছে। তবে 2 বছর আগে সরকার ঘোষণা দেয় আগামী জানুয়ারি মাস থেকে 5টি সরকারি হাসপাতালের মাধ্যমে ওষুধ ও অন্যান্য সেবা দেওয়া হবে। সরকারি জাতীয় এইডস টিডি কর্মসূচি দেওয়া তথ্যে দেখা যায় দেশের 452 জন এইডস রোগীকে নিয়মিত ARV ওষুধ দেয় আশার আলো সোসাইটি, মুক্ত আকাশ বাংলাদেশ ও কনফিডেন্সিয়াল অ্যাপ্রোচ টু এইডস প্রিভেনশন নামের 3টি NGO। এছাড়াও দেশের এইডস রোগীদের সরকারিভাবে ওষুধ বিতরণের আরও বড় ধরনের পরিসর দিয়ে কাজ করবার যে ঘোষণাটি দেওয়া হয়েছিল সেই ঘোষণাটি কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকায় চিকিৎসা নিয়ে সংশয় প্রকাশ করছে এ রোগে আক্রান্তদের নিয়ে গঠিত সংগঠনগুলোর মঞ্চ নেটওয়ার্ক অব PLHIV। এইডস ভাইরাসের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে যৌনকর্মীরা, কিন্তু যৌনকর্মীদের নিয়ে সরকারের কোনো ধরনের কর্মসূচি নেই। ছন্ন ছাড়াভাবে কয়েকটি NGO ও সংস্থা কাজ করলেও তাদের কর্মসূচিগুলো হয়তো 1 বছর অথবা ডোনার এজেন্সির টাকার উপরে নির্ভর করে থাকে। এইডস আক্রান্তের কারণে রোগীদের বিভিন্নভাবে সামাজিক সমস্যার মুখোমুখি হতে হয়। এই সামাজিক সমস্যা এবং তাদের উপরে মানসিক অত্যাচার থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে বিচ্ছিন্নভাবে কিছু কর্মসূচি নেওয়া হলেও স্থায়ীভাবে কোনো কর্মসূচি নেই বলে জানিয়েছেন অনেকেই। এইডস প্রতিরোধে ধর্মীয় শিক্ষা কার্যক্রমও শুরু হয়েছিল মসজিদে মসজিদে। এই কার্যক্রমেরও তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না বলে জানিয়েছেন অনেকেই।
শুনলাম আজকের প্রতিবেদন। এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অন্ধকারের গল্পে উপস্থিত রয়েছেন দুজন বন্ধু, মারিয়া এবং সৈকত। আমরা শুরুতে একটু সৈকতের কাছ থেকে ঘুরে আসি। সৈকত, 2005 আগে, 2005 তো আপনি
আইডেন্টিফাইড
হন যে আপনি আক্রান্ত, তার আগে আপনি কি করতেন?
তার আগে আমি যখন আমি 2005 তার আগে আমি বাইরে ছিলাম,
দেশের বাইরে
ছিলাম।
কোন দেশে ছিলেন?
সৌদিতে ছিলাম,
সৌদি আরব।
জি।
কবে গিয়েছেন ওখানে?
সৌদি আরবে আমি 1991 গিয়েছিলাম।
1991 গিয়েছিলেন, আচ্ছা। 91 গিয়ে কি কাজ করতেন?
91 গিয়ে প্রথমে আমি ওইখানে দোকানে পেট্রোল পাম্পে চাকরি করছি। পেট্রোল পাম্পে চাকরি করে আমি চাকরি করার পরে পেট্রোল পাম্পে কিছুদিন চাকরি করার পরে দোকানে চাকরি করি। দোকানে চাকরি করি প্রায় আড়াই বছর চাকরি করার পরে।
কিসের দোকান ছিল
তখন? ওইখানে ফলের দোকান ছিল।
আচ্ছা আচ্ছা। সৌদি আরবের কোন এরিয়াতে?
সৌদি আরবের এটা জেদ্দা এরিয়াতে। জেদ্দা এরিয়াতে প্রায় বললে মদিনা এরিয়াই বলে, জেদ্দাও বলে।
আচ্ছা আচ্ছা।
ওইখানে চাকরি করে দুই বছর করে ছুটিতে আসলাম। ছুটিতে আসি আবারও ছুটি শেষ করে চলে গেলাম। তারপরে মদিনাতেই চাকরি করলাম বেশ কিছুদিন। আবারও দুই তিন বছর পরে আসি দেশে। এইভাবেই
পরিবারে কে কে ছিলেন?
আমার পরিবারে আমার মা বাবা ভাই বোন সবাই ছিল, আমার ওয়াইফ ছিল।
আচ্ছা আচ্ছা।
সবাই আছে।
আপনি যখন যান তখন আপনি বিবাহিত?
জি, আমি
সন্তান ছিল।
সন্তান ছিল।
আচ্ছা আচ্ছা। আপনার পারিবারিক অবস্থা যদি আমাদেরকে একটু বলতেন।
আমার পারিবারিক অবস্থা মোটামুটি অবস্থা ছিল। আমরা ভাই বোন ছিলাম প্রায় ছয় জন।
আচ্ছা।
চার ভাই দুই বোন, আমি ছিলাম সবার ছোট।
আচ্ছা।
তখন আমি লেখাপড়া শেষ করে, লেখাপড়া করতে পারে অল্প কিছু করে তারপরে দেশের বাইরে চলে যাই।
আচ্ছা।
জি।
তারপরে আপনাদের আপনার পরিবারের ভাই বোন শুনলাম, আপনার সন্তান কয়জন?
দুইজন সন্তান।
আচ্ছা। তারা কত বড় এই মুহূর্তে?
ওরা এই মুহূর্তে একজন হাই স্কুলে পড়ে আর একজন প্রাইমারি স্কুলে।
প্রাইমারি স্কুলে পড়ে। ওকে। তো আপনি তারপর সৌদি আরবে যাওয়া আসার মধ্যেই থাকতেন?
জি।
আচ্ছা। কাজ করতেন, এরপরে ফলের দোকানে কাজ করেছেন, আর কি কি কাজ করেছেন?
জি, কাজ করেছি ফলের দোকানে। কাজ করার পরে যখন দুই বছর আপনার আসা যাওয়ার পরে তার পরবর্তীতে আমি গিয়া হোটেলে চাকরি করি।
হোটেলে বলতে
আবাসিক হোটেলে? জি, ফাইভ স্টার হোটেলে চাকরি করি।
এটা কোথায় অবস্থান?
এটা অবস্থান মদিনা রোডে।
মদিনাতেই?
জি।
আচ্ছা। জেদ্দার মদিনা রোডে?
জি, মদিনাতে।
আচ্ছা। এখানে কেমন ছিল সেই ফাইভ স্টার হোটেলটি, কি নাম মনে আছে নিশ্চয়?
ফাইভ স্টার হোটেলটা ছিল, ওই হোটেলটা এক সৌদি চালাইত হোটেল, ইসলামিয়া হোটেল।
ইসলামিয়া হোটেল, আবাসিক। সেটার একটু বিবরণ দেন, এটা কোথায় ছিল, কত বড় ছিল একটু বিবরণ?
এটা মোটামুটি বেশ বড় হোটেল ছিল। ওইখানে প্রায় মক্কা থেকে মদিনা যে সব লোকজন যেত ওরা এখানে ইয়ে করতো, ল্যান্ড করতো, গাড়িগুলি ল্যান্ড করে এখানে খাওয়া দাওয়া খেত। আর অনেক সব ড্রাইভাররা মক্কা থেকে মদিনা ড্রাইভাররা আসতো এখানে। প্রায় অনেক সময় ড্রাইভারদের বিভিন্ন জিনিস এখানে পাওয়া যাইত।
আচ্ছা।
ড্রাইভাররা ড্রাইভারদের এখানে অনেক সময় বিভিন্ন জিনিস পাওয়া যাইত।
বিভিন্ন জিনিস বলতে কি আসলে?
বিভিন্ন জিনিস বলতে নেশা জাতীয় জিনিসও পাওয়া যাইত।
আচ্ছা।
অনেক সময় ড্রাইভার অনেক সময় এখানে মেয়েটিও নিয়ে আসতো।
আচ্ছা আচ্ছা।
এগুলি আর কি।
তো এটা কি সৌদি সরকার, তারা কি এটা এলাও করত?
সৌদি সরকার তো জানতো না যে হোটেলে কি হয়। এগুলি বিভিন্ন দেশের লোকজন, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, ওরা হোটেল চালাতো। সৌদি ওইখানে থাকতো না, মাঝে মধ্যে আসতো।
আচ্ছা। তো তাদের অজান্তেই
এই কাজগুলি হতো।
অন্য দেশের যারা, তারা এই কাজগুলি করত।
জি,
মাদকের ব্যবসা করত এবং দেহ ব্যবসাও চলত।
দেহ ব্যবসা চলত এবং অনেক সময় এক কথায় শেষ মাদকের ব্যবসা বলতে সব ব্যবসায় চলত।
আচ্ছা আচ্ছা। কি কি মাদক বিক্রি হতো?
মাদক বলতে ওইখানে এ টু জেড সব মাদকই বিক্রি হতো। ওইখানে সৌদি এবং পাকিস্তানিরা এগুলি বিক্রি করতো, বেশিরভাগ সৌদি ছেলেরা এগুলি বিক্রি করতো।
আচ্ছা। কি সেগুলি?
যেমন ওইখানে এক ধরনের ট্যাবলেট বিক্রি হতো, গাঁজা বিক্রি হতো, হিরোইন বিক্রি হতো, পাউডার বিক্রি হতো, আফিন হতো, আর নিশার একটা ট্যাবলেট বিক্রি হতো যেটা খেলে ঘুম আসতো না, ওই ট্যাবলেট গুলি ওইখানে বিক্রি হতো। আর মাঝে মধ্যে ড্রাইভাররা বা ওইখানে মেয়ে নিয়ে আসতো, ওইখানে মেয়ে নিয়ে আসি, ওইখানে ব্যবসা করত।
তার মানে ওই হোটেলটা মোটামুটি একেবারে খুবই খারাপ কাজের জন্য বিখ্যাত ছিল।
বিখ্যাতই ছিল
কারণ ওখানে যারা যেত তারা জানতো যে এই হোটেলে কি কি পাওয়া যায়,
কি কি পাওয়া যায়
এবং এই হোটেলের সুযোগ সুবিধাগুলি কি কি। তো আপনি ওই হোটেলে কি কাজ করতেন, আপনার কাজ কি ছিল?
আমার ওই হোটেলে আমি ওয়েটারই করতাম।
ওয়েটার ছিলেন?
জি।
আচ্ছা, তো আপনি কি জেনে শুনে হোটেলে গিয়েছেন নাকি কাজ নেওয়ার পরে আপনি গিয়ে দেখলেন?
কাজ নেওয়ার পরে, আমি কাজ নেওয়ার পরে জানতাম যে আসলে হোটেলের ভিতরগত ব্যাপারটা এগুলি।
আচ্ছা,
আগে জানতাম।
সৌদি আরবে থাকার কতদিন পরে আপনি এই হোটেলে গিয়ে কাজ নিলেন?
পাঁচ বছর,
প্রায় পাঁচ বছর থাকার
পরে। যে
আচ্ছা আচ্ছা, তো কার মাধ্যমে কাজটা পেয়েছেন?
কার মাধ্যমে? আমার এক বন্ধু ছিল কুমিল্লা, ওর মাধ্যমে।
আচ্ছা, ও জানালো এই হোটেলে ওয়েটার হিসেবে কাজ করে।
ওয়েটার হিসেবে লোক নিবে যারা আরবি জানে বা একটু ইংলিশ জানে। একজন লোক চাচ্ছে, একটা লোক লাগবে, তুমি কি যাবা? তারপরে আমি এখানে যে বেতন পাইতাম তার চেয়ে একটু ভালো বেতন, তারপরে আমি ওইখানে গিয়ে কাজ করতাম।
আচ্ছা, আপনি ওয়েটার হিসেবে কাজ করতেন, কেমন ছিল আপনার বেতন?
আমার বেতন তখন আমি ওইখানে 1000 রিয়াল দিত দোকানে, ওইখানে 1500 রিয়াল দিত।
1500 রিয়াল কি পার মাসে?
পার মান্থ।
প্রথম আপনি এরকম কিছু দেখলেন যে না, এই হোটেল থেকে স্বাভাবিক যে আবাসিক হোটেলের বাইরে গিয়ে
দেখলাম যে হোটেলে প্রায় দোতলায় এই কাজগুলি হইতেছে। দোতলায় অনেক সময় আমাকে নিচে ডিউটি দিছে, তখন আমি দেখতাম যে অনেক সময় ড্রাইভাররা মেয়ে নিয়ে আসে, উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পরে এইভাবে লোকজন যাচ্ছে, হোটেলের লোকজনও যাচ্ছে, এখানে বেশিরভাগ হোটেলের লোকজনও যাচ্ছে, আবার বাইরের অন্য অন্য জায়গার থেকে দোকানের থেকে লোকজন যাচ্ছে, এইভাবে আসা যাওয়া করে। তখন আমি একদিন, দুই দিন, তিন দিন অনুভব করলাম, আর পুরান একজন ওয়েটারকে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি হইতেছে এক পাকিস্তানি? রে বলতেছে পরে দেখবা।
আপনাদের হোটেলে থাকতো না?
না না, হোটেলে থাকতো না।
আচ্ছা, তারাই মেয়েগুলি নিয়ে আসতো,
তারা 2-3 ঘন্টার জন্য নিয়ে আসতো।
এই মেয়েগুলি কোন দেশে ছিল?
এইগুলি মেয়েগুলি ছিল বেশিরভাগই ইন্দোনেশি, তারপরে মিশরি, সিজাইরি, মাগরিবি, তুনসি, এই ধরনের সোমালি, এই ধরনের মেয়েরাই।
আচ্ছা আচ্ছা, তো তারা শুধু ড্রাইভাররাই নিয়ে আসতো নাকি অন্যান্য যারা?
ওরা সৌদি ড্রাইভাররাই নিয়ে আসতো, বাইরের লোকজন নিয়ে আসতো না।
আচ্ছা, তার মানে আমরা এটুকু আপনার কথা থেকে বুঝতে পারলাম যে আপনি যে হোটেলে কাজ করতেন, এই হোটেলে যে দেহ ব্যবসাটা চলতো এটার মূল খরিদ্দার ছিল ড্রাইভাররা।
ড্রাইভার? হ্যাঁ,
সৌদি ড্রাইভাররা।
সৌদি ড্রাইভাররা।
আচ্ছা, কিসের ড্রাইভার তারা? ট্রাক, লরি?
না, এগুলি হলো সব ট্যাক্সি, বাস।
আচ্ছা আচ্ছা,
এই
ওকে,
ট্যাক্সি, বাস।
আর মাদকের যে খরিদ্দাররা ছিল তারা তো?
তারা সব ড্রাইভার,
সবই ড্রাইভার,
সবই ড্রাইভার।
এবং কোন
ইয়ং
যুব সমাজ কি যেত?
যুব সমাজ তো যাইতো, যুব সমাজ বলতে তারা সৌদি বেশিরভাগ করত, আর সৌদির সাথে যারা আজমেরা ডিউটি করত, বাইরের লোকজন ডিউটি করত, তারা ওদের সাথে এগুলি করত।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সব ধরনের মাদকের কত কয়তলা ছিল
হোটেলটা? ছিল প্রায় তিনতলা।
আচ্ছা, তিনতলা একটা?
তিনতলা একটা হোটেল।
কতগুলি রুম ছিল?
প্রায় উপরে তিনতলা দোতলা মিলাই প্রায় 12-24টা রুম, অনেক বড় হোটেল।
24টা রুমের একটা হোটেল ছিল। এবং এই হোটেলের মূল আয় রোজগার ছিল তো এটাই মনে হয়?
এটাই। আর অনেক সময় যখন উমরা হজের সময় প্রায় সময় যখন ড্রাইভারদের, ওদের তো এই ধরনের ব্যবসায় চলতো বেশিরভাগই,
তখন একটু হতো
মূলত এগুলি আর কি, উমরা খুললে, হজ উমরা খুললে এগুলি। আর সৌদি ড্রাইভারদের এটাই মোটামুটি একটা ব্যবসা ছিল।
আচ্ছা আচ্ছা, এই ব্যবসাগুলি নিয়ন্ত্রণ করতো কারা?
এই ব্যবসাগুলি এগুলি পাকিস্তানিরাই বেশিরভাগ নিয়ন্ত্রণ করতো, ইন্ডিয়ানরাও আছে। আর অনেক সময় দেখা গেছে বাঙালি তো অত বড় হোটেল চালাইতে পারত না, তো বাঙালিরা চাকরি করত, বেশিরভাগই পাকিস্তানিরা নিয়ন্ত্রণ করত এগুলি।
আচ্ছা,
আর ইন্ডিয়ান
কিছু মনে পড়ছে ওই সময় আপনি যখন ওখানে কাজ করতেন কোন ঘটনার কথা?
মনে পড়ে, প্রথমে যখন গেলাম দেখলাম যে হোটেলে অহরহ এগুলি হইতেছে, এই তখন একদিনের একটা ঘটনা মনে পড়ে। একদিনে এক দেখলাম একটা মেয়ে নিয়ে আসলো, তখন এক পাকিস্তানি আমারে বললো, এই চল যাবে? আমি বললাম না, আমি এখানে যাব না, আমি কাজ করব না, আমি আগে বাইরে চাকরি করছি, দোকানে আমি নামাজ পড়ি, রোজা থাকি, ফাঁস হত্তাও, তারপর আমি মক্কা যাই, মদিনা যাই, হজ করি, আমি এগুলি করব না। তারপর ওরা বেশি কিছু ওদিন আমার বলে নাই। এইভাবে কয়েকদিন কাজ করার পরে একদিন নিয়ে গেল ওইখানে, নিয়ে যাওয়ার পরে যাক ওইখানে তো যা হওয়ার হয়েই গেল।
আচ্ছা, তারা কি আপনাকে প্রায় জোর করে নিয়ে গেল নাকি প্রতিদিন বলতে 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 আপনার মধ্যে একটা আগ্রহ তৈরি হলো?
হ্যাঁ, প্রতিদিন বলতে বলতে আমার মধ্যে একটা আগ্রহ,
মাঝে মধ্যে আপনার ভিতরে আগ্রহ তৈরি হয়েছে এবং একটা লোভ কাজ
না, লোভ কাজ করতো বা আমি বলতাম যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না বলতাম যে। আর বেশিরভাগ হলো ওইখানে তো কেউ কাউকে বলার নাই, একবার যাই কে দেখবে।
আচ্ছা আচ্ছা,
এইভাবে আর কি।
ওকে, আপনার থেকে এই পর্যন্ত শুনলাম, বাকিটা আরেকটু পরে আপনার কাছ থেকে শুনবো। আমরা আবার একটু মারিয়ার কাছ থেকে শুনে আসি মারিয়ার ঘটনা। মারিয়া, আপনি যখন জানতে পারলেন তার আগে আপনি আসলে কি করতেন?
আমি আমার হাজবেন্ডের কাছ থেকে পাইছি আর কি।
আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে পেয়েছেন?
আচ্ছা, যেটা হচ্ছে 2006 আর কি, আমার হাজবেন্ড একবার অসুস্থ হয়ে পড়ে।
আচ্ছা,
প্রথমে কি এভাবে বলবো?
আপনি বলেন, আপনি আপনার মতো করে বলেন, এখানে কোনো নিয়ম নেই। আমরা পুরো ঘটনা শুনতে চাই, কিভাবে আক্রান্ত হয়েছেন, কিভাবে আক্রান্ত হতে পারে একজন, সবকিছু আমরা জানতে চাই। আপনি আপনার মতো করে একটু বলতে থাকুন।
আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে আর কি।
বিয়ের কতদিন পরে আপনি অসুস্থ পান?
3-4 মাস পরে অসুস্থ হয়ে যায়, বিছানা পড়ে যায় আর কি।
আচ্ছা আচ্ছা।
তখন অসুস্থ হওয়ার পরে আমি বলতাম এরকম করতে করতে প্রায় এক বছরের উপরে গেছে আর কি।
মানে কেমন অসুস্থ তিনি ছিলেন?
মানে জ্বর, পাতলা পায়খানা, বমি, তারপরে দিয়া মাথা ব্যথা, সব সময় তার থাকতো আর কি। মানে দুই দিন ভালো আবার দুই দিন অসুস্থ, এরকম করতে করতে
প্রায় বছর খানেক দেখলেন যে এরকমই অবস্থা।
হ্যাঁ, এরকমই অবস্থা।
সুপ্রিয় শ্রোতা, আমরা একটু কিছু তথ্য জানিয়ে দিতে চাই যে HIV পজিটিভ এর কিছু লক্ষণ রয়েছে, এইডস রোগের কিছু লক্ষণ রয়েছে। সেগুলি হচ্ছে যে শরীরে লালচে দানার মতো কিছু ধরা পড়ে, এরপরে গলা ভাঙার মতো কিছু সমস্যা থাকে, এবং খুশখুশে কাশি, ঠান্ডা লাগার যে ব্যাপারটা, এবং মাঝে মাঝে মাথা ব্যথা, যেটা মারিয়া আমাদেরকে বলছিল। আমি 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 অন্য জায়গা থেকে দেখে দেখে বলছি, আপনারা যদি ভুল হয় আপনারা আমাদেরকে জানাবেন, বিকজ আপনারা এটা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, আপনারা আমার চেয়ে হয়তো একটু বেশি জানবেন। তারপরে অনেক সময় শরীরে জ্বর থাকে, যেটা আপনি বলেছেন, মাঝে মাঝে ডায়রিয়ার মতো হওয়া, এরপরে শরীর একটু একটু ফুলে যাওয়া, বিভিন্ন গ্রন্থি যেগুলি রয়েছে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া, এরপরে শরীরের ওজন কমে যাওয়া,
ওজন কমে যাওয়া,
শুকিয়ে যাওয়া,
ওজন কমে যায়,
এবং
খাওয়া
দাওয়া কম হয়,
কিছু খেতে পারে না,
কিছু খেতে পারে না,
আর
মোটকা হয়,
মোট কন্টিনিউ জ্বর থাকে, এবং লুজ মোশন কন্টিনিউ থাকে,
লুজ মোশন থাকে, এবং যখন জ্বরটা আসে তখন খুব কাঁপুনি দিয়ে জ্বরটা আসে,
কাঁপুনি জ্বর আসে, জ্বর আসে যায় আসে যায়, সবসময় যে পর্যন্ত ট্রিটমেন্টের আয়তা না আসে সে পর্যন্ত তার জ্বর ভালো হয় না।
ওকে, তো মারিয়া, আপনি মোটামুটি এক বছর আপনি এগুলি দেখতে পেলেন আপনার হাজবেন্ডের মধ্যে?
জি।
আপনার হাজবেন্ড আসলে তিনি কি বাংলাদেশে থাকতেন?
বাংলাদেশে থাকতো।
কি করতেন?
বাংলাদেশে থাকতো, সে হচ্ছে ব্যবসায়ী করতো, নারায়ণগঞ্জে ব্যবসা করতো, তবে যেটা হচ্ছে মানে ইন্ডিয়া বাড়ি ছিল সে আসা যাওয়া করতো।
আচ্ছা, ইন্ডিয়াতে যাতায়াত করতো?
হ্যাঁ, যাতায়াতের বেশি ছিল।
আচ্ছা, আপনার বিয়ে হয় কত সালে?
আমার বিয়ে হয়েছে 2005-এ।
2005-এ বিয়ে হয়, এবং তারপরে আপনার বিয়ের পরে আপনি তো জানেন আপনার স্বামী একজন ব্যবসায়ী, তারপরে প্রথম 2-3 মাস কি উনি সুস্থ ছিলেন নাকি?
না, মানে সুস্থ ছিল বলতে
এই ঠান্ডা জ্বর কাশি তো
এরকমই থাকতো আর কি,
স্বাভাবিক, সবারই কম বেশি ঠান্ডা কাশি জ্বর থাকে। আপনি ওইভাবে চিন্তা করেছেন?
ওইভাবে চিন্তা করছি, কিন্তু এসএবি এইডস এর চিন্তাটা তখন আর করিনি আমি।
আচ্ছা, তারপর থেকে কি করলেন?
পরে সারাক্ষণ এইভাবে অসুস্থ থাকে অসুস্থ থাকে, পরে আমার একটা বাচ্চা হয়, একটা ছেলে হয় 3.5 মাস, তখন হচ্ছে সে একবারে মরণ অবস্থায়। যেটা হচ্ছে বিয়ের আগে সে একটা ডাক্তার দেখাইতো, এরকম অসুস্থ থাকতো, নারায়ণগঞ্জে একটা ডাক্তার দেখাইতো আমার বিয়ের আগে আর কি, ফারুক ডাক্তার বলে আর কি, তো সে হচ্ছে সবসময় তাকে দুর্বলের জন্য ভিটামিন দিয়ে ওষুধ রাখতো, আর যেমন গায়ের জন্য গায়ের ওষুধ দিত। তারপরে আবার একটা দেখা গেছিল আমার হাজবেন্ড এর তার একটা সেক্স পাওয়ারের ইয়েটা ছিল না আরকি, তখন তখন ওই ডাক্তার ওই ট্রিটমেন্ট গুলো দিয়ে রাখতো আরকি তাকে।
আচ্ছা আচ্ছা, যেমন জ্বরের জন্য জ্বরের ওষুধ, লুজ মোশনের জন্য ডায়রিয়ার যে ওষুধ গুলি, গায়ে ব্যথার জন্য গায়ে ব্যথা, গায়ে ব্যথা
তো মাথা ব্যথার জন্য মাথা ব্যথা, কানের জন্য কানের ওষুধ দিয়ে রাখতো আরকি। এরকম করতে করতে প্রায় এক দেড় বছর এরকম আরকি চললো। পরে সে আস্তে আস্তে হচ্ছে তার খাওয়া দাওয়া সব একবার বন্ধ হয়ে সে হচ্ছে বিছানা পড়ে গেল আর কি।
সবে বিয়ে হয়েছে, মাত্র বিয়ে হয়েছে এক বছরের মধ্যে আপনার স্বামী এরকম অসুস্থ হয়ে গেল, আপনার মানসিক অবস্থা তো ওই সময় ভালো হবার কথা না?
না, ভালো ছিল না, আমি সারাক্ষণ কান্না করতাম।
এবং তার পরিবারে কেউ ছিল না যাদের সঙ্গে আপনি বলতে পারেন যে তাকে একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করা, উন্নত কোথাও নিয়ে যাওয়া, আসলে ব্যাপারটি কি হচ্ছে, এতদিন কেন অসুস্থ থাকছে?
আমি বলছি, পরে যখন সে একবারে বিছানা পড়া থাকে তখন হচ্ছে আমার বাবার বাড়ির ফ্যামিলি তখনই তাকে ইয়ে করে, আমার আত্মীয় স্বজন আর কি বলে, তুমি তো বাংলাদেশের ডাক্তারে দেখাইতেছ, তাতে কিছুই বলতে পারতেছ না, আর অন্যান্য টেস্ট করানো হয়েছে কিন্তু সবকিছু রিপোর্টে ভালো আসতো, কিন্তু এইচআইভি এইডস এর জন্য আর তো কোনো ডাক্তার বলে নাই যে এটা টেস্ট করান বা সমস্যা নাকি। তারপরে এক সময় আমরা সবাই আমার বাবার বাড়ির ফ্যামিলি আমার আত্মীয় স্বজন বলে তুমি ইন্ডিয়া যাও ডাক্তার দাও, তখন আমার হাজবেন্ডই নিজে ইচ্ছাকৃত ভাবে বলে যে আমি বাইরে ডাক্তার দেখাবো আর কি, সে ইন্ডিয়া যায় তো বলতেছে যে আমি ইন্ডিয়া গিয়ে আমি ডাক্তার দেখাবো আর কি।
ততক্ষণে তো তিনিও বুঝতে পারেননি,
সেও বুঝতে পারেনি
কি ধরনের রোগ হয়েছে।
না
আচ্ছা, তখন কি আপনারা এই রোগটি সম্বন্ধে জানতেন? মানে নাম তো শুনেছেন?
হ্যাঁ, নাম জানছি, এসিবি এইডস হলে মানুষ বাঁচে না, তখন নাম জানতাম আর কি, কিন্তু ট্রিটমেন্ট এর ব্যাপারটা জানতাম না যে আসলে
তখনও তো জানেন না যে তিনি এই রোগে আক্রান্ত। আচ্ছা, তারপর ইন্ডিয়া যাওয়া হলো?
ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়া গেছে। ইন্ডিয়া যাওয়ার পরে সাড়ে তিন মাসের বাচ্চারা আমার রেখে যায়, আমাকে রেখে যাওয়ার পরে
ছেলে নামে আপনার?
আমার একটা ছেলে,
একটা ছেলে,
একটা ছেলে। পরে ইন্ডিয়ার এক ডাক্তার আমার এই আত্মীয়র মধ্যে, সে হচ্ছে প্রথমে এসএবি এইডস এর টেস্টটা করায় আর দুইটা জন্ডিসের টেস্ট দেয় আর কি তাকে করানোর জন্য।
আচ্ছা আচ্ছা,
প্রথমে এসএবি এইডস এর টেস্টটা যখনই করা তখনই এসএবি এইডস ধরা পড়ছে।
আচ্ছা,
আর জন্ডিসের টেস্ট কোনো খারাপ আসেনি।
আচ্ছা আচ্ছা,
তখন আমার ওদিকে ডাক্তার বলল যে আপনি এদিকে থেকে ট্রিটমেন্ট করে যান, তাকে বলে না,
তাকে বলে নাই,
না তাকে বলে না।
আচ্ছা, ডাক্তার আসলে কাকে বললেন?
ডাক্তার বলছে আমার হাজবেন্ড কে, কিন্তু এসআইভি কথা গোপন রেখে বলছে যে আপনি এখানে থেকে ট্রিটমেন্টটা করে যান আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
তখন আমার হাজবেন্ড বলল কি যে না আমি এদিকে থেকে ট্রিটমেন্ট হবো না, আমি যাই কিছু করতে আমি বাংলাদেশে গিয়ে করবো, আমার ওয়াইফ আছে, আমার একটা বাচ্চা আছে, আমি এখানে থেকে আর সম্ভব না। তখন ডাক্তার বলল যে বাংলাদেশে ট্রিটমেন্ট আছে কিনা আমি এখনো জানি না, তবে আপনি বাংলাদেশে যাওয়ার পরে এই টেস্টটা আপনার বাচ্চারে আর আপনার ওয়াইফটি আগে করাবেন।
আচ্ছা,
তখন আমার হাজবেন্ড আসে, আসার পরে বলতে চায় না, সে বলে না,
এবং আপনাদেরকেও এই পরীক্ষার কথা বলে না, এবং ডাক্তার যে তাকে কি বললো সেটাও সে ওইভাবে বলে না?
না, ওইভাবে বলে নাই।
আচ্ছা আচ্ছা, আপনার স্বামী যে ততক্ষণ এতদিন অসুস্থ, আপনাদের কিভাবে চলতো, আসলে সংসারটা কিভাবে চলতো?
সংসারটা চলতো, আমার বাবার বাড়ি আমার বাবা চালাতো, তারপরে আমার এক বাসুর ছিল, আমার মাসি শাশুড়ি ঘরে এক বাসুর, খালা শাশুড়ি ঘরে এই বাসুর চালাতো, আমাদের বাবা আর হচ্ছে আমার এই বাসুর আর কি দুজনে মিলে আমার
যতটুকু সাপোর্ট দেওয়া দরকার
একটু দিত আর কি।
আচ্ছা আচ্ছা,
তারপরে দেওয়ার পরে ঢাকা ইয়া না বাসায় নানগঞ্জে আসার পরে, পরে তখন আমার হাজবেন্ড আমার আত্মীয় আমার মামাতো ভাই আর কি বলে যে মামাতো ভাইয়ের কাছে সে হচ্ছে রিপোর্টের কাগজটা দিচ্ছে যে আমাকে বললো এই টেস্টটা করানোর জন্য।
আচ্ছা,
তখন আমার মামাতো ভাই পরে দেওয়া রিপোর্ট দেখে দিয়ে ইন্ডিয়াতে মানে এসএবি এইডস এর ইয়েটা দিছে
এবং রিপোর্টে এটা ধরা পড়েছে
এবং বাংলাদেশে তার বউ এবং ওয়াইফ আমার বাচ্চাকে আমাকে টেস্ট করাতে বলে দিছে আর কি।
আচ্ছা আচ্ছা,
তারপরে
আপনার হাজবেন্ড কিন্তু এর মধ্যে বুঝতে পারেনি যে তার কি রোগ হয়েছে, তিনি রিপোর্টটা দেখে পড়তেও পারেননি, বুঝতেও পারেননি?
না, সে এমনি দেখছে কাগজ রিপোর্টটা, সে দেখছে যখনই দিছে তখন সে রাস্তার মধ্যে এটা খুলে ইয়ে করছে, কিন্তু সে এসে বলে না কার কাছে কি বলবো, সে ওই বাসা পাচ্ছে না, শুধু কান্না করতো।
আচ্ছা, তার মানে সে জেনে গেছে?
সে জেনে গেছে, সে শুধু কান্না করত, সে আমাকেও বলে নাই। তখন বলে নাই, পরে পরে আমার একদিন আমি বললাম কি, পরের দিন আমি কি, তুমি এভাবে থাকো, কান্না করো, আচ্ছা তোমার সমস্যাটা কি আমার বলো। তখন আমার আর কাগজটা দেয় নাই, আমার না দিয়া আমার এক ভাইয়ের কাছে আর কি কাগজটা দিল। বাইরে বললো যে এর টেস্টটা, মানে আমার এটা ধরা পড়ছে, এটা ধরা পড়ছে, এটাও বলে নাই, বলছে যে দাদা এটা রিপোর্টটা আমাকে দিছে। তখন আমার ভাই বলতেছে, মানে আমার ভাই দেখে হচ্ছে কান্না কান্না করতেছে যে এটা আসলে কি সত্যি কি না মিথ্যা, এরা বিশ্বাস হচ্ছে না আর কি। পরের দিন নারায়ণগঞ্জে পপুলারে নিয়ে আবার আমার হাজবেন্ডকে টেস্ট করায়, টেস্ট করায়, টেস্ট করার পরে ডাক্তার বলে পরের দিন, মানে আগামীকাল 7টার দিকে এসেন রিপোর্ট নিবা। পরে আমার হাজবেন্ড যায়, যাওয়ার পরে তার কাছে রিপোর্ট দেয় না, তার কাছে রিপোর্ট দেয় না। নাদার পরে দ্বিতীয় দিন যখন আবার যায়, তখন আবার ব্লাড রাখে আমার হাজবেন্ডের কাছ থেকে, ব্লাড রাখে, দেয় কি একই রিপোর্ট আসতেছে, তিন দিন রিপোর্ট রাখছে। রাখার পরে দেয় কি এসএবি এডসির রিপোর্ট আসতেছে, একই রিপোর্ট প্রতিদিন আসে। পরে ফ্যামিলির আমার হাজবেন্ডের কাছে দেয় না, ফ্যামিলির লোকজন ডাকাইছে আর কি, ফ্যামিলির লোকজন ডাকাইয়া ফ্যামিলির কাছে আর কি আমার হাজবেন্ডের রিপোর্টটা দিছে। যে
কে কে গিয়েছিল আপনাদের পরিবারে?
আমার পরিবারে আমার বাবা গেছিল আর আমার বাসুর গেছিল আর কি।
আচ্ছা, মানে তার শ্বশুর এবং তার একটা ভাই,
হ্যাঁ, দুইটা গার্জেনের কাছে দিছে আর কি। দেওয়ার পরে আমার আর এসে বলে না, আমার বাসায় এসে আর বলে না যে তার এটা ধরা পড়ছে। পরে আমার মামাতো ভাই আর হচ্ছে আমার বাবার, মানে কানাঘুষা করতো সবাই মিলা, এখন সবাই অলরেডি জেনে বলছে, মানে আমাকে বলে না, এরা এরা সবাই মিলে হচ্ছে এটার ইয়ে করতেছে আর কি। পরে আমি একদিন আমার মনে বলে, আমার পরের দিন বললে আমার মামাতো ভাই বলে তুমি টেস্ট করতে হবে, তোমার বাচ্চাকে নিয়ে যেতে হবে। তখন আমি বললাম আমি কেন টেস্ট করব, আমি তো ভালো, আমি তো অসুস্থ না, আমি কিসের টেস্ট করব?
কারণ আমার তো জ্বর হচ্ছে
না, আমার জ্বর নাই, মানে কাশি নাই, ঠান্ডা নাই, ডায়রিয়া নাই, বমি নাই, আমি ভালো, আমি কেন টেস্ট করব? পরে আমি যাইতে চাই না, অনেক তিন চার দিন এরকম করলাম, মানে এরা আমাকে বলে না, এরা সবাই জানতেছে, এরা সবাই আমার টেনশন করতেছে আর কান্না করতেছে। পরে কান্না করতেছে আমার মামাতো ভাই এসে বলার কি, তোমার বাচ্চার আর বুকের দুধ খাওয়াইতে হবে না, দুধের ডিবি কিনে এনে দিছে, বলছে যে দুধটা খাও, বুকের দুধ আর খাওয়াবে না।
তখন কি আপনাকে টেস্ট করানো হয়েছে?
না, টেস্ট আমাকে করেন, আমার হাজবেন্ড করছে।
আচ্ছা আচ্ছা,
তখন হাজবেন্ড করছে, পরে আমার বলে তুমি যাইতে হবে। পরে আমি এমন তিন চার দিন আমি যাইনি। পরে একদিন আমার মামার তো ভাইয়ের এক ফ্রেন্ড চার পাঁচজন আসছে, পরে আমার বলে যে তুমি একটা টেস্ট করতে হবে, তুমি আসো, মানে এরা কান্না করতেছে আর আমার বলতেছে করলে তোমার ভালো হবে, তুমি টেস্টটা করলে পরে জানা যাবে যে আসলে তুমি আর তুমি ভালো আছো কিনা, না আসলে তোমার সমস্যা আছে।
আচ্ছা,
পরে এইসব বুঝে যখন আমার নিয়ে যায়, তখন আমি টেস্ট করি পপুলারে, পপুলারে টেস্ট করার পরে পরে দেয়া পরের দিন রিপোর্ট দেয়, আমি পজিটিভ এবং আমার বাচ্চাও পজিটিভ রিপোর্ট দেয়।
তার মানে আপনারা, আপনি এবং আপনার সন্তান
হয়ে গেছে। প্লাস আমাকে বলে দিছে যে আমি আমরা তিন মাস, দুই তিন মাস বেঁচে থাকবো, তারপর মারা যাবে, যে কোনো সময় মারা যেতে পারি, যা যা খাওয়ার খাওয়াই দিতে আমাদেরকে।
আচ্ছা আচ্ছা, এটা 2005 সালের দিকে,
ছয় আর কি, প্রথম দিকে আর কি,
2006 এর প্রথম দিকে আপনাদের, আপনি প্রথম জানতে পারলেন। আপনি কখন জানতে, আপনি যখন আক্রান্ত হয়েছেন ওই রিপোর্টে তখন জানতে পারলেন প্রথম যে আপনার স্বামী আক্রান্ত, নাকি এর আগে আপনি জানতে পেরেছিলেন?
না, মানে আমি যে এসএবিতে আক্রান্ত আমার স্বামী, তখন আমি জানতে পারি আমরা সবাই। আর এসএবি সম্পর্কে আগে কিছু জানতাম, যে মানুষকে পুড়ে লায় মেরে ফেলে, তারপরে দিয়া বিভিন্ন ধরনের অত্যাচার করে, আগুনে পুড়ায় লায়, এগুলো আর কি জানতাম আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রথমবার যখন জানলেন, তখন তো একই সঙ্গে জানলেন যে আপনাদের পরিবারের সবাই, আপনারা তিনজনই এই রোগে আক্রান্ত হয়ে গেছেন। ওকে, শুনছিলাম আমরা মারিয়ার ঘটনাটি, কিভাবে মারিয়া জানতে পারলো সে এই রোগে আক্রান্ত হয়েছে। আবার আমরা একটু সৈকতের কাছে যাব। সৈকত, আমরা শুনছিলাম যে আপনি সৌদি আরবে ছিলেন এবং ওই সময়টাতে আপনি একটা আবাসিক হোটেলে কাজ করতেন, যে আবাসিক হোটেলে বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা এবং দেহ ব্যবসা চলত সৌদি আরবের একটা হোটেলে, এবং সেখানে বিভিন্ন ধরনের ড্রাইভাররা সেখানে আসত যারা ওই হোটেলে খরিদ্দার ছিল এবং ওই হোটেলটাকে তারা ব্যবহার করত, বিভিন্ন মেয়েদেরকে নিয়ে আসতো। তো তারাই আপনাদের আপনাকে বিভিন্ন সময় বলতো চলো যায় কিছু একটা করি, অফার দিত। তো একটা সময় আপনিও রাজি হয়ে গেলেন?
জি।
আচ্ছা, বলেন তো কিভাবে ঘটনাটা হলো?
এক সময় আমি নিজেও রাজি হয়ে যাই, তখন ওইখানে চাকরি করি, দেখি মাঝে মধ্যে আমি নিজেই মাঝে মধ্যে হয়তো দেখা গেছে বিভিন্ন দেশের মেয়ে আসে, নিজে ওই কাজে যাই, ওই কাজে লিপ্ত হই, তখন সব ওই কাজে নিজেও
ওই মেয়েদেরকে তো কোনো না কোনো খরিদ্দার নিয়ে আসতো
না, ওইখানে ড্রাইভাররা নিয়ে আসতো, ড্রাইভারদেরকে মেয়েরা হয়তো মেয়েরা যখন ওইখানে আসতো উমরা ভিসা, তখন তো উমরা ভিসা লাগে আসতো, আসার পরে ওইখানে ওরা কি করতো ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করতো আমাদেরকে, আমরা তখন মেয়েদের সাথে আরবি জানতাম, তখন মেয়েদেরকে জিজ্ঞাসা করতাম কিভাবে আসছো, বা তখন বলতো উমরায় আসছি, ওরা ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করতো, বা ড্রাইভার মেয়েদেরকে কন্ট্যাক্ট করতো, এখান থেকে এতটুকু যাইব যা ইনকাম হবে 50-50, ওইভাবে 50-50 করে ওরা নিত, এইভাবেই চলতো সারা প্রায় সব রোডে আর কি সৌদি আরবে এখানে। আর অনেক সময় দেখা গেছে সৌদি আরবের রিয়াদ বা আবা বা জেদ্দা বিভিন্ন জায়গায়, পরে শুনতাম এগুলিয়ে অহরহ বিভিন্ন দেশের বাইরের লোকজন এই ধরনের ব্যবসা বাণিজ্য করে, দেহ ব্যবসা আছে বা বিভিন্ন মাদক ব্যবসাটা হতো, তখন আমিও এই ব্যবসা মাঝে মধ্যে যখন এই ব্যবসা এদের সাথে জড়িত হয়ে গেলাম, মানে আমি ঠিক ব্যবসাটা করতাম না, আমিও মাঝে মাঝে যতদিন এই হোটেলে চাকরি করছি, তারপরে করতে করতে এক বছর চাকরি করলাম, দেড় বছর পরে আমি আমার ছুটিতে চলে আসি
বাংলাদেশ।
জি, বাংলাদেশের ছুটিতে চলে আসি, তখন আমি সম্পূর্ণ ভালো সুস্থ, ছুটিতে আসি আবার যাই, আবার যাওয়ার পরে আমি নিজেই কিছুদিন বাইরে থাকি, আর ওই হোটেলে যাই নাই, পরবর্তীতে তখন আমি আরখানে চাকরি করি পেট্রোল পাম্পে, ওইখান থেকে চাকরি করার পরে দেখলাম যে ওই মালিক রাত্রে ডিউটি দিল, ডিউটি করলাম, আবার এক মাস বেতন দেয় আর এক মাস বেতন দেয় না, নাও দেয় তো পরেতে আছি, আরেকটা হোটেলে চাকরি নিলাম,
ওই একই ধরনের আরেকটি হোটেলে আপনি চাকরি নিলেন,
ওই ধরনের একই হোটেলে আরেকটা হোটেলে চাকরি নিলাম, দেখলাম যে ওই হোটেলে মোটামুটি ভালো, এগুলি কিছু নাই শুনলাম, পরে দেখলাম ওই হোটেলে একই অবস্থা, তখন দেখলাম যে ওই রোডে বড় বড় যে হোটেলগুলি আছে সব হোটেলে একই পরিস্থিতি, সত্যি কথা যেটা আর কি, একই পরিস্থিতি একই কাজ, ওই ড্রাইভার না হলে, মেয়ে না হলে, মাদক ব্যবসা না হলে হোটেলে ড্রাইভার আসে না, আর রোডের হোটেলের মধ্যে যদি গাড়ি না আসে, ড্রাইভার গাড়ি নিয়ে না আসে, তাহলে হাজি মানুষরা তো বুঝেই না কিছু, ওনারা আসে উজু করে নামাজ পড়ে রোজারা, তারপরে খাওয়া খাই আবার চলে যায়, যদিও মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার দূরে,
সেটা তো বছর একটা নির্দিষ্ট
বছর একটা, আর উমরার সময়, আর ওই রোডটা তো সবসময় কন্টিনিউ আসেই, কারণ সব বিষয় গেলে তো মানুষ অনেক সময় ভিজিট বিষয় গিয়ে মক্কা মদিনা বিভিন্ন দিক থেকে যখন সৌদির ভিতরে থাকে ওরা আসে যায়। হ্যাঁ, এক সময় আমিও মাঝে মধ্যে যেতাম, তারপরে যেতে যেতে এক সময় তো আমি 2003 ছুটিতে আসি।
আচ্ছা,
ছুটিতে আসি, যখন আমি 2003 ছুটিতে আসি, ছুটিতে আসার পরে আবার আমি তখন সম্পূর্ণরূপে সুস্থ, আবার আমি যাবো সৌদিতে, টিকিট ওকে করতাম, আসলাম টিকিট ওকে করে গেলাম, টিকিট ওকে করে বাড়িতে গেলাম, গিয়ে দেখি হঠাৎ করে আমি যাওয়ার প্রায় এক মাস আগে টিকিট ওকে করতে হয় আমাদের বাংলাদেশ বিমানে, তখন দেখলাম আমার এই যে এখানে একটু ব্যথা করে, ফ্যাটে হালকা ব্যথা করে, ব্যথা করে, আর একদিন দেখলাম গ্রামের ওষুধ খেলাম, দেখলাম কোনো অবস্থাতে একটু ভালো না, এক সপ্তাহ 10 দিন ওষুধ খাওয়ার পরে আমাকে ঢাকা নিয়ে আসলো, ঢাকাতে নিয়ে।
এই যে প্রথম যে ব্যাপারটা দিয়ে আপনি অসুস্থ হলেন, সেটা হচ্ছে বুকের ডান দিকে
একটু ব্যথা,
বুকের ডান দিকে, বুক এবং পেটের মাঝখানে,
মাঝখানে এখানে একটা ব্যথা।
আচ্ছা আচ্ছা,
এই ব্যথাটা প্রথম,
এই ধরনের ব্যথা হলে তো সাধারণত আমরা ধরে নিই যে গ্যাস্ট্রিক এর ব্যথা,
জি
তাই না?
জি।
আচ্ছা আচ্ছা, আপনি সেটা ভাবলেন যে এরকম কোনো কিছু
ভাবলাম,
তারপরে গ্রাম থেকে কোনো একটা ওষুধ ওষুধ খেলেন?
গ্রামের ডাক্তারের কাছে গেলাম, একটু ওষুধ খেলাম, ওষুধ খেলাম না, ব্যথাটা তার কমতেছে না,
ব্যথাটা
চলতেছে নাই। একদিন দুদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি খাচ্ছি, ব্যথার ওষুধ দিচ্ছে,
ব্যথাটা
হালকা হালকা ব্যথা হইতেছে,
টনটন
টনটন হয়, কিছুক্ষণ ব্যথা হয় কিছুক্ষণ থাকে, এইভাবে আবার গ্যাস্ট্রিকের ওষুধ খেলে ভালো হয় আবার ব্যথা হয়, এভাবে দেখছি না ব্যথা কমতেছে না, এখন একটু একটু ব্যথা। তখন স্বাস্থ্য খুব ভালো ছিল, ঠিক আছে ব্যথা। এরপরে আসলাম ঢাকাতে,
দশ দিন ছিলেন
অবস্থা,
দশ দিনে কি শুধু ব্যথাই আপনি?
ব্যথা আর একটু জ্বর জ্বর আসত।
আচ্ছা আচ্ছা,
জ্বর আসত তখন 2005, এই ঘটনাটা 2003-এ তো আমি ছুটিতে আসছি, মার্চ এপ্রিল মের দিকে আমি যখন ছুটিতে আবার ফিরে যাব, তখন তখন এইভাবে করতে করতে আমার ফ্যামিলির লোকজন বলল যে আর যাওয়ার দরকার নাই, দেখো ঢাকা গিয়া চিকিৎসা হতো। আমি বলছি আসলাম ঢাকাতে, ডাক্তার দেখাইলাম, কোন অবস্থাতে ডাক্তার দেখাইলাম, ডাক্তার ওষুধ টষুধ দিল, খেলাম ওষুধ নিয়ে বাড়ি চলে গেলাম। তখন ফ্যামিলির লোকজন বলতো আমি তো ঠিক আছে, আর যাওয়ার দরকার নাই, ভালো হইলে আবার যেতে পারবা, থাকো। তখন ওটা বাদ দিয়ে দিলাম, আমি আর গেলাম না, তখন আর ভালো হচ্ছে না। এখন কিন্তু জ্বর,
এবার জ্বর শুরু হয়েছে,
এবার জ্বর শুরু হয়ে গেল।
ব্যথা কি তখনও ছিল?
ব্যথা আছে,
ব্যথা থেকে গেছে। এরপর নতুন করে জ্বর,
জ্বর আসলো, আসে জ্বর যায়, আসে জ্বর যায়, এইভাবে চললো।
জ্বরটা কি ধরনের জ্বর ছিল?
জ্বর যখন আসে, জ্বর আসলে ঘামাইতো, কিন্তু কাঁপাইতো না আমাকে।
আচ্ছা আচ্ছা,
জ্বর ঘামাইতো, ঘামাইলে আবার সম্পূর্ণরূপে একটা জ্বরও নাই, ঠিক আছে। এইভাবে চলতে চলতে জ্বর আসে যায়, জ্বর আসে যায়, আর এইভাবে করতে করতে 2000 মে জুন জুলাই অগস্ট চলে গেল, সেপ্টেম্বরের মাঝামাঝি আর আমি আর সৌদিতে গেলাম না, আমাকে আসে আবার ডাক্তারের কাছে আসলাম, আর ডাক্তার সব ভর্তি করে দিল ফিজিতে, ইয়াতে ল্যাবিডে।
আচ্ছা আচ্ছা,
তখন এক হাসপাতাল ভর্তি করে ওইখানে কিছুদিন থাকার পরে আমাকে ল্যাবিডে প্রায় 11 দিন থাকার পরে আবার রিলিজ দিয়ে দিল এখান থেকে। কিন্তু প্রায় এরা এখন 2003-এর লাস্টের দিকে চলে গেলাম, কিন্তু জ্বর ছাড়ছে না, এখন হালকা হালকা লুজ মোশন।
আপনাকে যখন রিলিজ করে দেওয়া হলো
তখন
তোমাকে সুস্থ অবস্থায় ছেড়ে দিল আপনাকে?
না,
অসুস্থ অবস্থায় ছেড়ে দিল,
অনেক কিছু অসুস্থ অবস্থায় ছেড়ে দিল, বলতো ডাক্তার বলতেছে ঠিক আছে এই ওষুধগুলি খান, নিয়ে খান, পরে দেখেন, কারণ ল্যাবিডে তো এটা বুঝেন
খরচটা অনেক,
খরচটা অনেক বেশি।
এটা জানতে চাইছি নাকি আপনারাই নিজ দায়িত্বে চিন্তা করলেন যে এগুলি এখন বাড়ি থেকে ট্রিটমেন্ট?
না, ডাক্তার বলছে এখন নেন 15 দিন ওষুধ খান, তারপরে আসেন
দেখেন কি অবস্থা,
কি অবস্থা। চলে গেলাম বাড়িতে, বাড়িতে গিয়া অনেক ওষুধ টষুধ খেলাম, ভালো হয় না,
সেই একই অবস্থা,
সেই একই অবস্থা,
পেটে ব্যথা এবং জ্বর,
জ্বর মাঝের মধ্যে এখন লুজ মোশন।
আচ্ছা আচ্ছা,
শুরু হয়ে গেল এখন 2003 শেষ হয়ে গেল, এখন সাইডে পড়লাম, সাইডে পড়ার পরে আসলাম আবার ডাক্তারের কাছে, আসার পরে এখন এখন কিন্তু 2004-এর প্রথম জানুয়ারির দিকে আমি সম্পূর্ণ ঘটনাটা একদম বলি।
জি জি অবশ্যই,
2004-এ তখন দেখলাম কি আমার আস্তে আস্তে অসুখটা, এখন জ্বর আসে যায় আসে যায়, এখন বমি আরম্ভ হইতেছে, ব্যথা আছে, জ্বর আছে, এখন মাঝে মধ্যে খাওয়ার পরে বমি হয়।
আচ্ছা, এমনি খেতে দিতে তো পারতেন?
পুরা খেতে পারতাম না।
আচ্ছা, তারপর
পুরা খেতে পারতাম না, এখন স্বাস্থ্য একটু ভেঙে যাওয়ার মতো হচ্ছে, জ্বর আর যে ব্যথা এটা তো লেগেই আছে, এটা কিন্তু ছাড়ছে না, আর এটা সাথে আছে, আস্তে আস্তে এগুলি হতেছে। এখন আবার আসার পরে ডাক্তার আবার ওষুধ দিল, দিন যাইতেছে চলতেছে, ওষুধ খাইতেছে, আসা যাওয়া করি, এইভাবে করতে 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 এক সময় আবার ডাক্তার ফিজিতে ভর্তি দিল।
আচ্ছা,
দেখা গেল ফিজিতে বেশ কোন অবস্থাতে সিট পাই না, 10 দিন 12 দিন 15 দিন ঘুরার পরে 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 এমন এক অবস্থা হচ্ছে ওইখানে, দেখি অনেকে বলে টাকা দিলে সিট পাওয়া যাবে, টাকা নাই সিট নাই। তখন আমরা অত টাকা কোথেকে দেব, 500 টাকা কেউ দেয়, 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়, টাকা দিয়ে সিট নেয়।
তাহলে এই সময়টা আপনি যখন
2004-এর প্রায় জুনের মাঝামাঝি,
আচ্ছা,
এই অবস্থায় দেশের বাড়িতে অনেক ডাক্তার দেখালাম, এর ফাঁকে দিয়ে অনেকে অনেক কথা বলে কবির।
তাহলে মোটামুটি 1 বছর পরে এই অবস্থা,
এই অবস্থা
ঠিক 2003-এর এরকম সময়টাতে আপনার পেটে ব্যথা দিয়ে শুরু হয়?
শুরু হয়।
আপনি চলে যাচ্ছিলেন সৌদি আরবে?
জি।
তারপরে পেটের ব্যথা থেকে শুরু করে এই অবস্থা এক বছর পরে আপনি পিজিতে গিয়ে ভর্তি হলেন। ওকে, আমরা এরপর থেকে আবারও শুনবো। সুপ্রিয় শ্রোতা, আজকে অন্ধকারের গল্পে আমাদের সঙ্গে রয়েছে মারিয়া এবং সৈকত। আমরা সৈকতের গল্প শুনছিলাম এবং কিছুক্ষণ আগে আমরা মারিয়ার কাছ থেকে শুনেছি। আমরা আরো শুনবো তাদের কাছ থেকে। এই দুজন মরণ ব্যাধি এইডসে আক্রান্ত এবং তারা আজকে আমাদেরকে জানাচ্ছেন অলরেডি যে কিভাবে তারা এই ব্যাধিতে আক্রান্ত হয়েছেন এবং কিভাবে তারা বুঝতে পারছেন। মারিয়া তো নিজে থেকে না, মারিয়ার স্বামীর মাধ্যমে তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন। আর আমরা সৈকতের গল্প শুনছি। সৈকত আমাদেরকে জানাচ্ছেন যে কিভাবে তিনি আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করেছেন। মোটামুটি পিজি হসপিটালে আপনি আসলেন, জায়গা পাচ্ছেন না, এখনকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
বিশ্ববিদ্যালয়ে ওইখানে আসি, আমি আর জায়গা পাচ্ছি না। তারপরে আবার চলে আসলাম ডাক্তারের দেশে, চলে গেলাম।
মানে জায়গা না পেয়ে আবার দেশে চলে গেলাম,
দিতে তেক্ত দেশে চলে গেলাম। দেশে গিয়ে আমি,
আপনার দেশটা আসলে কোথায়, মানে আমরা জেলার নামটা শুনবো,
জেলা লক্ষ্মীপুরে।
লক্ষ্মীপুরে, ওকে।
দেশে গিয়া থাকলাম, ডাক্তার দেখাইলাম, লক্ষ্মীপুরে ডাক্তার দেখাই তখন নোয়াখালীতে মাছ দিতে ডাক্তার দেখাই, দেখাই দেখাই শেষ। এখন তো শেষের দিকে অনেক কবিরাজ দেখাইলাম, বেশ টাকা পয়সা মোটামুটি যায় আছে, অর্থ সমস্যা শেষের পথে শেষ করে দিলাম।
তখন আর
কেউ কেউ বলছে যে কিছু নাই, কেউ বলে আমাদের দেশ গ্রামের ভাষা বলে তাবিজ করছে, কেউ এই করছে, কেউ সেই করছে, বিভিন্ন কিছু এইভাবে করতে করতে প্রায় নভেম্বর হয়ে গেল 2004-এর। আবার আসলাম ঢাকাতে, আসার পরে আবার আমাকে ভর্তি করে দিল সমরিতায়।
আচ্ছা, এই যে এই সময়টাতে আপনার তো পেট ব্যথা, জ্বর এবং
লুজ মোশন,
লুজ মোশন আর কিছু শুরু হলো,
আর মুখে গা ওজন কমে যাচ্ছে।
আচ্ছা, দিনে দিনে
ওজন কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, এগুলো সমরিতায় ভর্তি করে দিল। সমরিতায় কিছুদিন থাকার পরে কোনো অবস্থাতেই না,
কোনো পরিবর্তন নেই,
কোনো পরিবর্তন নেই। ওইখান থেকে আবার ফাটাইলো ডাক্তার গ্যাস্ট্রো লিভারের ডাক্তারের কাছে আলরাজিতে, ওইখানে মোটামুটি ভর্তি করলেন। ওই ডাক্তার আসা যাওয়া হোটেলে থাকি কিছুদিন, ওই ডাক্তারের ট্রিটমেন্টে বেশ কিছুদিন ছিলাম, ওটাও না। এখন 2004 শেষ করে দিলাম 2005-এ লাস্টে আসার পরে আবার গিয়া ফ্যামিলি বললো যে কি অসুস্থ হয়েছে, দেখি ওরে একটু ইন্ডিয়াতে ফাটাই।
2005-এর শেষে
না, 2005-এর জানুয়ারির দিকে।
আচ্ছা, তার মানে মোটামুটি দেড় বছর আপনি
এইভাবে
বিভিন্ন ভাবে চিকিৎসা করার চেষ্টা করছেন।
সিমটম হইল লুজ মোশ, প্রথমে হইল জ্বর, ব্যথা, লুজ মোশন, দিন দিন ওজন কমে যাচ্ছে, মুখে হালকা ঘা এবং খাওয়ার পরে বমি আসছে। হ্যাঁ, বমি হয়ে যাচ্ছে।
মুখে ঘাটা আসলে কোথায়, জিহ্বায়?
মুখে ঘা জিহ্বায়, আর মুখে মুখে জিহ্বায় বেশি, আর দুই সাইডে একটু একটু, হ্যাঁ,
ঠোঁটের
সাইডে। তখন আমি চলে যাই ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে গিয়া প্রায়
কেউ কোনো ডক্টর কোনোভাবে বুঝতে পারছে না যে কেউ ওই ওই পরীক্ষা করিয়েছিল কখনো, যে এইচআইভি আছে?
এইচআইভি পরীক্ষা কখনো করে নাই, ওটা আমি সবে বলবো। আস্তে আস্তে ইন্ডিয়াতে গিয়া মোটামুটি আমি একটু ট্রিটমেন্ট নিলাম, কিন্তু কোনো অবস্থাতে না। ইন্ডিয়া কিছুদিন থাকার পরে আবার দেখলাম যে টাকা তো যাচ্ছে যাচ্ছে, কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না। ওরা আবার এক মাসের ওষুধ দিল, বললো আপনি চলে যান, আবার এক মাস পরে আসবেন, কিন্তু ব্যথা কমে বাড়ে, আর বাকিগুলি অলরেডি আছে।
ওকে, আপনি তো এটা 2004 সালের
ফাঁসের ফেব্রুয়ারিতে,
2005 সালের কথা বলছেন। মারিয়া, আপনি
ফাঁসের ফেব্রুয়ারি,
আপনার হাজবেন্ড তো 2005 সালে গিয়েছিল ইন্ডিয়াতে? পরীক্ষা করেছিল,
পরীক্ষা তখনই দিয়েছিল।
আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এখানে দেখতে পেলাম সৈকত, আপনি মারিয়ার হাজবেন্ড যে ডাক্তারের কাছে দেখিয়েছিল তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে কিছু একটা আন্দাজ করে তাকে এই পরীক্ষাটা করিয়েছিলেন, বাট আপনি যে ডাক্তারের কাছে গিয়েছেন তিনি এটা আন্দাজ করতে পারেননি, তিনি আপনাকে এক মাসের ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন।
আমি দেখলাম আসলে ইন্ডিয়া তো ওইখানে একটা ভাগ আছে, তখন ওই ডাক্তার আমাকে বললো কি ফেট ব্যথা, ওইখানে ইন্ডিয়াতে একটা নিয়ম আছে কি যে ডাক্তার আমার কিন্তু ফেট ব্যথা তো লুজ মোশন, আমারও তো গ্যাস্ট্রো লিভারের ডাক্তারের কাছে ফাটাইছে, কিন্তু আমার ফেটে ব্যথা আর লুজ মোশন, আমাকে ওই ডাক্তার ওই ওষুধ দিচ্ছে, ওই ওষুধ যতক্ষণ খাই ফেট ব্যথা থাকে, ওষুধের অ্যাকশন শেষ হয়ে যায় তখন আবার ব্যথা শুরু হয়ে যায়।
আচ্ছা আচ্ছা,
কিন্তু এই তারপর ইন্ডিয়া থেকে চলে আসি, আসি আবার এইদিকে ওইদিকে ঘুরতে ঘুরতে ডাক্তার দেখাই, আবার আসি, এবার 2005-এর মে শেষের দিকে আসলাম, তখন কিন্তু আমার লাস্ট স্টেজ, এখন বুঝি আর কি, যেহেতু এখন তো এসে বেশ কাজ করি এখন বুঝি আর কি, তখন আমার লাস্ট স্টেজ। এখন দেখি কি আমার আবার ফিজিতে ভর্তি করলো, ভর্তি করার পরে
লাস্ট স্টেজ বলতে যে কিছুদিন পরে আপনি মারা যাবেন,
মারা যাবো, এখন আর কোন চিকিৎসা আমার নাই, যেহেতু ওজা বৈদ্য।
মারিয়ার মারিয়ার হাজবেন্ড কে যেমন বলা হলো, ওদেরকে যখন বলা হলো যে আর দুই মাস তিন মাস যা খাবার খেয়ে দিতে হবে মারা যাবে,
জি, তখন ওজা বৈদ্য ডাক্তার আর শেষ, ফ্যামিলিরও সবাই শেষ, সবার ছোট, এবার শেষ আর মারা যাবে। তারপর লাস্ট আমার ওয়াইফ বললো আর আমার বড় ভাতিজা বললো যে সবাই বললো যে চলো আর একবার ভর্তি করেন ফিজিতে চেষ্টা করেন, তখন গেলাম ফিজিতে ভর্তিতে। তাও আমাদের দেশে যে করুণ অবস্থা, ফিজিতে আমি 13 দিন যাই, 14 দিন দিন 500 টাকা ঘুষ দিয়ে একটা ফিন বেড ফাইলাম।
এই 13 দিন কি কোথায় ছিলাম?
13 দিন সকালে যাইতাম বিকেলে আসতাম, সকালে যাইতাম বিকেলে আসতাম, আমি আমার ওয়াইফ আর কেউ সাথে নাই।
থাকতেন কোথায়?
থাকতাম হোস্টেলে, হোটেলে থাকতাম আমি আর আমার ওয়াইফ, আমি আর আমার ওয়াইফ 13 দিন যে একদিন 500 টাকা দিয়ে একটা সিট পাইলাম।
তখনকার শারীরিক অবস্থা কেমন আপনার?
তখন তো আমার ওয়াইফ আমাকে দড়ি উঠাইতো, দড়ি নামাইতো, কঠিন অবস্থা। মানে এখন তো আমি কাজ করে বুঝি যে ফার্স্ট সেকেন্ড লাস্ট স্টেজ কখন মানুষ এইচআইভি এইডস পেশেন্টদের কখন আসে। হ্যাঁ, পুরাই তো অভিজ্ঞতা, যেহেতু দীর্ঘদিন এখন কাজে আছি।
বাট এই মুহূর্তে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনার এরকম খারাপ অবস্থার মধ্যে দিয়ে আপনি গিয়েছেন। আপনি এরকম একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত, এরকম একটা বাজে অবস্থা পার করেছেন, কিন্তু এখন কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনার এই অবস্থার মধ্যে দিয়ে আপনি গেছেন। যদি আমি আপনার আগের ছবি দেখিনি তাহলে হয়তো বুঝতে পারতাম যে আগে ফিটনেসটা কেমন ছিল। তবে আপনি দেখতে যথেষ্ট সুন্দর এবং আপনি উচ্চ লম্বা, আপনার হাইট বলে দিচ্ছে যে আপনি খুব সুঠামদের একজন ছিলেন।
আমি 78 থেকে 83 কেন, আমি 78 তে মনে হয় খুবই ভালো স্বাস্থ্যবান ছিলাম। এক সময় আমি ডিফেন্স চাকরিতে গিয়ে চাকরি করে নিয়ে চলে আসছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, না মানে এখনো দেখে মনে হচ্ছে না যে আপনি খুবই রোগা পাতলা তা না, মোটামুটি ফিটনেসটা আমার মনে হচ্ছে ভালোই। তো লাস্ট স্টেজে আপনি
অবস্থা, আচ্ছা, তখন সিট পেলাম, ভর্তি হলাম, ডাক্তার আসলো, ডাক্তার আমাকে দেখলো, ভর্তি করে দিল। পরের দিন একজন স্টুডেন্ট আসলো, খুবই ওনার না বললে নাই হয়, একটু বলি ওনার ওজন না হলে মনে হয় 82 কেজি হবে। ওই স্টুডেন্ট
খুবই হেলদি,
খুবই হেলদি আর কি। আমি বলি আর কি, তার স্বাস্থ্য বলতে নাই, আমার টোটালি কেস স্টাডি উনি নিল। কিন্তু আমি সত্যি ঘটনাটা বললাম যে আমি সৌদি আরবে এই ধরনের কাজ করছি, তবে অতিরিক্ত না হলেও মাত্রা একটু কম, যেহেতু গরিবের ঘরে জন্ম নিয়ে টাকা কামাইছি, টাকা সব টাকা তো এখানে খরচ করি নাই, কিন্তু হয়তো ইয়ং বয়স ছিল একটু করছি। এই কেস স্টাডি নেওয়ার পরে আমাকে ওইখানে দীর্ঘ 28 দিন যাই, 28 দিনের দিন, 27 দিন যাই, 28 দিনের দিন একটা বোর্ড বসাইল ওনারা। তখন ফিজির ডাক্তার ছিল এবিএম আবদুল্লাহ সাহেব, ইয়া নজরুল ইসলাম স্যার, মনির আর মনির আপা, হ্যাঁ ওনারা, ওনারা বোর্ড বসাই আমাকে একখানে টেস্ট করলো কি করা যায়। এখন আমার লাস্ট স্টেজ এখন বুঝি আর কি, তখন আমার টেস্ট করাইলো, 28 দিনের দিন রিপোর্ট দিল এইচআইভি পজিটিভ। আমার ওয়াইফকে টেস্ট করলো, তখন আমার ওয়াইফ আসলো নেগেটিভ, আমি আসলাম নেগেটিভ, মনির আপা আমার কাউন্সিলিং করলো, আমগো দুইজন
নেগেটিভ নাকি আপনার,
সরি আমি পজিটিভ, আমার ওয়াইফ নেগেটিভ, হ্যাঁ আমার ওয়াইফ হলো নেগেটিভ, আমি পজিটিভ। এইভাবে মনির আপা কাউন্সিলিং করলো, করার পরে আমাকে বেডে দিয়ে দিল। বেডে দেওয়ার পরে এখন 29 দিনের দিন, তো
কাউন্সিলিং করলো কি তখন কি আপনি জেনে গেছেন
এইচআইভি সম্পর্কে? তখন আমি জেনে গেছি
এবং আপনি আক্রান্ত হয়ে
গেছেন। তখন তো আর আমি আমার ওয়াইফের মুখের দিকে নিতে পারতেছি না,
ওকে,
কিন্তু তখন তো আমি আর দুনিয়াতে নাই।
আচ্ছা, এই যে আক্রান্ত হলেন এবং এর আগে কি এই রোগটি সম্বন্ধে আপনি জেনেছেন শুনেছেন?
এই রোগটি সম্পর্কে কিন্তু সৌদিতে যখন চাকরি করতাম, তখন সৌদি যে হোটেল চালাইতো পাকিস্তানি, সে বলতো বা অন্যরা বলতো যে আসলে এইডস হলে মানুষ মারা যায়, বেশি দিন বাঁচে না।
এবং কেন এইডস হয় এগুলো কি জানতেন?
বলতো যে এই যে এই কাজ করলে এইডস হয়, কিন্তু তখন ওরা যে অত কিছু ডিটেলস বলতো না, কারণ ওরা
এবং হয়তোবা বললেও আপনারা হয়তোবা গুরুত্ব সহকারে সেটা নিতেন না,
গুরুত্ব দিতেন। আমরা ভাবতাম যে আসলে এখন যেভাবে নিখুঁত ভাবে এইডস আইভি কিভাবে ছড়ায় কিভাবে ছড়ায় না, কি কাজ করলে আমার এইডস হবে কি কাজ করলে হবে না, তখন এইভাবে নিখুঁত ভাবে বুঝতাম না। আমরা বুঝতাম যে এইডস হইলে হয়তো পুরুষের একটা অঙ্গ ফুসে গেলে সে মারা যায় বা মেয়েদেরও তদ্রূপ, কিন্তু আসিম হোটেলের মালিক বলতো যে হেডস হয়েছে, আজকে ইন্ডিয়ান একজন মারা গেছে, কাইল ফাকিস্তানি একজন মারা গেছে, পরশু এইডস হয়েছে, হাসপাতাল থেকে ফাটাই দিছে, এই ধরনের বলতো।
ম্যাক্সিমাম এইগুলি জানতেন?
ম্যাক্সিমাম এইগুলি জানতাম,
কিন্তু কখনো আপনার মনে হয়নি যে এই যে অনিরাপদ শারীরিক সম্পর্কে আপনি জড়িয়ে যাচ্ছেন,
এগুলো তখন
এগুলো থেকে আমার এই রোগটা শরীরে বাসা বাঁধতে পারে?
না, কিন্তু পাকিস্তানি অনেক সময় ওরা বলতো, কিন্তু এই খারাপ কাজ করলে
খুব একটা
দিতাম না, এই কারণে যে আসলে পড়ে রয়েছে। আসলে বাইরে যারা থাকে ওরা তো কারো বাদে থাকে না, সবাই ছাড়া থাকে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন।
একটা ব্যাপার কিন্তু আমরা আপনার কাছ থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে জেনে শুনেও কিন্তু আমরা ব্যাপারটাকে সিরিয়াসলি না নিয়ে
ফাও দিয়ে থাকি। জেনে শুনে আমরা ফাও দিয়ে থাকি, এখন বুঝি
ফাও দিয়ে
থাকি, এখন বুঝি যেটা করেছি সেটা আসলে সঠিক করি নাই।
মানে জানতেন যে এরকম কিছু হতে পারে,
জানতাম, কিন্তু যদি জানতাম যে এই ভাইরাসটা কিন্তু এই কাজের সাথে ভাইরাসের সাথে কিন্তু ঢুকে, কিন্তু বলতো এই কাজের সাথে, কিন্তু শরীরে তখন সিমটম দেখতাম না।
আচ্ছা,
স্বাস্থ্য ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এই ভাইরাসটা তো ভিতরে নেই, এখন তো জানি ভাইরাস, তখন তো বলতো এইডস, এইডস বলতে মানে শরীরে ফসন ধরত।
সুপ্রিয় শ্রোতা, আজকে আমাদের সঙ্গে সৈকত এবং মারিয়া দুজনই এইচআইভি পজিটিভ, তারা এখন আক্রান্ত হওয়ার পরেও কিন্তু তারা এখন অনেক যারা আক্রান্ত ব্যক্তি রয়েছেন তাদেরকে নিয়ে কাজ করেন। এই ভাইরাস সম্বন্ধে আমরা তাদের কাছ থেকে জানবো যে ভাইরাসটা শরীরে ঢুকবার কতদিন পরে গিয়ে আসলে একজন মানুষ বুঝতে পারে অথবা এর যে প্রতিক্রিয়াটা শরীরে আসে। ওকে, সেখানে আমরা যাবো, তবে এখন আবার আপনার গল্পে চলে যাই।
ওই কথাটা যদি বলতে যাই সর্বপ্রথম কি কখন এই প্রতিক্রিয়াটা ঘটে
না, এটা আমরা পরে শুনবো।
আচ্ছা, পরে আমি আপনাকে ডিটেইলস খুলে বলবো। আচ্ছা, তারপরে
ওই যে আপনাদেরকে নিয়ে একটা বোর্ড মিটিং বসানো হলো, আপনাকে জানানো হলো,
তখন আমাকে বেডে নিয়ে আসলো, তখন কিন্তু যে বৈষম্যটা ডাক্তার বা নার্স করলো আমার সাথে, আর রিলিজ দিবে আর কখন আমাকে যে হাসপাতাল থেকে বের করে দিবে, তখন পুরা বেডের পুরা ওয়ার্ডের সবাই একই অবস্থা। কিন্তু যদিও আমার আশেপাশে যেসব পেশেন্ট ছিল ওরা না জানে, কিন্তু ডাক্তার নার্স সবাই একই গিয়েছিল ওদের, আমি একটু হলো তো বুঝি, যদিও বেশ অসুস্থ ছিলাম, কখন তো আমাকে বের করে দেবে।
আচ্ছা, আপনাকে রাখতে চাইছিল না?
চাইছিল না, ফিজিতে কখন যাব এই কথাই, কখন যাব এই কথাই, তখন তো আমাদেরকে একটা ঠিকানা দিয়ে দিল, আশার আলোতে চলে যান। তখন 28 দিন 29 দিন যাই, 30 দিনের দিন আমরা তখন এখন বলছে যে আমাদের এখন দেখেন ফিজিতে থাকা অবস্থায় প্রায় অনেক টাকা বিল আসছে, এখন তো এই টাকা দিতে হবে। তখন আমার ওয়াইফ বা আমার বড় ভাই আমার বাবা তখন নেই, অনেক থেকে এই দিক থেকে ওদিক করে টাকা নিয়ে আমরা চলে আসি। কিন্তু যখন আমি শুনলাম ফিজিতে, তখন আমি বলি আমি মনে করি যে ফার্স্ট তলার উপর থেকে আমি এখনই মরে যাই।
যখন প্রথম আপনি
নিজেকে নিজে ভাবছি কি করলাম, শোনার আগে কেন আমি মারা যাইনি, কেন এখন আমি সমাজে পরে ফ্যামিলিতে বন্ধু বান্ধব কি বলবো,
কিভাবে
বলবো, কিভাবে আমি মুখ দেখাবো, আমার বাঁচার চেয়ে না বাঁচাই অনেক ভালো, যতদিন বাঁচার ছিলাম বাঁচছি, কিন্তু এটা শোনার পরে আমার মৃত্যু হওয়া, এটা শোনার আগে আমার মৃত্যুটা অনেক ভালো ছিল, কারণ এতগুলো 28টা টেস্ট করলো, আমার কিন্তু এখনো মনে আছে 28টা টেস্ট করছে, 29টা টেস্টে আসি এইচআইভি টেস্ট করলো, কিন্তু 28টা টেস্টের সময় কেন আমি মারা যাইনি, তখন আমি বেড়ে পড়ি এমন নেই আমার কাছে লাগছে। এরপর আমার ওয়াইফ বড় ভাই দেখছি ওরা কানা ইয়ে করতেছে আর কি, একটু কিছু কিছু ভাবতেছে, নিজের কাছে যাই লাগছে তো লাগছে, একবারই বলছি বারবার এক কথা বলা ঠিক আছে না, ওই সময় মনে করি আমার ওই সময় মৃত্যু হয়ে যাক, আমার লাস্টটাই দেশে যাক, কিন্তু আমি না যাই বা আমি ভালো না হই, ঠিক আছে। তখন আমার মনে পড়লো ওই পুরান দিনের কথা, আমাকে তো বলছেই, এরপরও কেন আমি কাজটা করলাম, আমাকে তো বারবার বলছে এই কাজ করো না, কেন আমি এই কাজ করলাম, সৈকত তুমি এই কাজ করো না, কেন আমি এই কাজে গেলাম, নিজকে নিজে অপরাধী স্বীকার করলাম। তখন আমি এরপরও তো ওইখান থেকে যাক, তুই রিপোর্ট দানার 3 দিন পর তখন তো ডাক্তার নার্স যারা আসতো স্টুডেন্টরা এখন কিন্তু পরের দিন আসে, কিন্তু ওই স্টুডেন্টটাই দেখাই দিতেছে এই এই, তখন রিলিজ দিল, আশার আলোতে চলে আসলাম। আমরা ঢাকা মোহাম্মদপুর আশার আলো সোসাইটিতে খুঁজি, তখন প্রায় দুটা বাজে আসিয়ে প্রথমে আশার আলোর অফিসটা ছিল তিনতলায়।
আচ্ছা, ওই সময় আপনার শারীরিক অবস্থাটা কেমন?
ওই সময় শারীরিক অবস্থা
দুর্বল,
খুব দুর্বল। আমার ওয়াইফ বাম হাতে ধরছে, আমার বড় ভাই ডাইন হাতে ধরছে, ধরে আমারে তিনতলায় উঠেছে, উঠাই সবাই রাখছে। সবাই রাখার পরে কি হয়েছে, তখন তো খুব কম ছিল, তখন আমাকে নিয়ে আসছে, তখন কাউন্সিলার আসছে আলী ভাই আমাকে সবাইকে নিয়ে বসছে, কথা বলছে। বলার পরে আমাদের এখনকার বর্তমান সদেয় এক্সিকিউটিভ ডাইরেক্টর হাবিব আপা উনি কথা বলছে, এবং ডেপুটি ডাইরেক্টর আসমা আপা উনি কথা বলছে, একটা সাওয়ার দিল। ঠিক আছে, আর
কি বলছিলেন সেদিন আপনার কিছু মনে পড়ে নিশ্চয়ই?
হ্যাঁ, মনে পড়ে। আলী ভাই কাউন্সিলিং করছে, এখানে আসছেন, এখানে আপনার মতো আরো এখানে ফ্যাশন আসছে, আলাস আসার আলোর নিয়ম কানুন যতগুলি বলছে। আলী ভাইয়ের জীবনটা আমার সাথে শেয়ার করলো, আমিও এমন ছিলাম, তারপর এখন আমি সুস্থ হয়েছি, সুস্থ হয়ে যাবেন, চিকিৎসা নেবেন, নিয়মিত ভাবে আসবেন, এই আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলি আপনাকে টেস্ট করতে হবে, এখান থেকে আপনি চিকিৎসা সেবাটা পাবেন। আপায়ও অনেক কথা বলছে যে ঠিক আছে ইনশাল্লাহ, এরা আরো আপনার মতো আছে, আমাদের এখানে চিকিৎসা নিলে ভালো হবেন ইনশাল্লাহ। মন খারাপ কথা
মোটামুটি
আমার ওয়াইফ এবং আমার বড় ভাইকে নিয়ে ওনারা অনেক কথা বুঝাইছে আর কি, যা মনে বল দিছে ঠিক আছে, মারা যাবে না, যেহেতু ওনারা তো এটা 2000 থেকে এই যে সংগঠনটা করছে, সংস্থাটা করছে, যেহেতু এখন 2005 আমি গেছি, আমাদের আরো ফ্রেন্ডার্স আসছে দেখতে পারবেন ইনশাল্লাহ। তখন থেকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল আলী ভাই, কথা বলার পরে আমি মেম্বারশিপটা করে নিলাম। বলছে যে আমাদের এখান থেকে তো চিকিৎসা সেবা নিতে হলে একটা মেম্বারশিপ করতে হবে, যেহেতু ওনারা তো ডোনার লেভেলে, এখন যেটা বুঝি আমি তো কাজ করি ডোনার লেভেলে, তখন আলী ভাই মেম্বারশিপটা করার পরে আমাকে নিয়ে গেল আমাদের সদেও ডাক্তার নীলুফার আপা। তখন নীলুফার আপা প্রথমে কাউন্সিলিং করলো, হ্যাঁ কি হয়েছে আমার সম্পূর্ণ কিছু উনি জানলো। জানার পরে উনি প্রাথমিক অবস্থায় কিছু ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে বললো যে ঠিক আছে কালকে আসেন, আগামী দিন আবার কখন আসবো, সকাল 10টায় আসবো।
তখন কি আপনার যে একটা খারাপ লাগা ছিল হসপিটালে,
তখন আমি যখন তিনতলায় উঠাইছে আমাকে যে গরুর বাছুর দিলে যেমন হয় আর কি বলবো, ওই অবস্থায় পড়ে রয়েছি, যেদিকে ঘুরে এদিকে ঘুরি সরকার মতো আর কি।
নিজের মধ্যে তো একটা খারাপ লাগা রয়েছে,
এমন খারাপ লাগছে
মানসিক অবস্থা,
কেন হাসা হাঁটায় আমাকে, কেন তিনতলার উপর থেকে ফেলে দেয় না, আমাকে সুস্থ করে তুললে আমি কিভাবে মুখ দেখাবো, কিভাবে চলবো।
তখন আশার আলোতে যাদের কথা আপনি বললেন তাদের কথা শুনে কি আপনার একটু সাহস,
যখন আমাকে বলছে যে আরো তো আছে এখানে চিকিৎসা নিলে এখানে সুস্থ হবেন ভালো হবেন, কিন্তু ঠিক আছে আমি সুস্থ হব ভালো হব, সেবা চিকিৎসা সেবা এখান থেকে আমি পাবো, ঠিক আছে আমার এটা ছিল, কিন্তু আমি সমাজে কি করব, কিন্তু আমি তো একজন কি কাজ করছি, এটা তো তখন তো কাউন্সিলিং বা ফিজিতে আমার এই ঘটনাটা করলো আমি জানলাম, তাহলে আমি কিভাবে একজন লোকের কাছে বলবো যে আমি একজন আমার এইডস হয়েছে, দেশে সবাই তো জানে আমি অসুস্থ 2003 থেকে এখন 2005, তখন আমি কিভাবে কথাটা বলবো
আপনার এলাকাতে
বলবো, আত্মীয় স্বজনের কাছে বলবো, বন্ধু বান্ধবের কাছে বলবো আমার এইডস হয়েছে।
এই ছিল আপনার মোটামুটি আক্রান্ত হওয়া এবং সেটা জানা,
প্রথম
এরপরে আপনি আশার আলোতে গেলেন।
জি,
ওকে। এরপর আবার আমরা একটু মারিয়ার কাছে যাই। মারিয়া, আমরা শুনছিলাম সৈকত কিভাবে সৌদি আরবে থাকা অবস্থায় সে আক্রান্ত হয়েছিল এবং কিভাবে এই ভাইরাসটি তার শরীরে ঢুকে যায় এবং আস্তে আস্তে তিনি অসুস্থ হতে 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 আমরা শুনেছি, তারপরে তিনি আশার আলোতে গেলেন। এবার আপনার কাছ থেকে আসবো, আপনি তো নিশ্চয়ই আশার আলোতে গিয়েছিলেন, তো আপনার গল্পটা কেমন? আমরা জেনেছি যে আপনি আপনার হাজবেন্ড যখন ফিরে আসলো ইন্ডিয়া থেকে, তারপর তাকে পরীক্ষা করতে বলা হলো আরো একবার, এবং আপনাদেরকেও আপনি এবং আপনার সন্তানকে পরীক্ষা করতে বলা হলো যে আপনারাও এইচআইভি পজিটিভ কিনা, এবং পরীক্ষার পর রেজাল্টটাও আসলো পজিটিভ। তারপর থেকে আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, তারপরে আসলে কেমন ছিল, কেমন লাগতো, তো আর আগে কি জানতেন রোগটি সম্বন্ধে?
তার আগে
জানতেন যে পুড়িয়ে ফেলা হয়, এটা করা হয়,
মরে ফেলে আগুনে পুড়ায় দেয় বা এমনও জানছি যে সরকার নিয়ে মানুষকে আর জেলখানার মধ্যে আটকে রেখে মায়েরা গুলি করে।
আচ্ছা আচ্ছা, এগুলি শুনতেন?
এগুলি জানতাম আর কি।
আচ্ছা আচ্ছা, আসলে কি এরপর কি হলো? আসলে
পরে পপুলারে যখন ইয়ে করে টেস্ট করি, তখন বলল আর কি যে আপনি বাচ্চারে বুকের দুধ খাওয়াবেন না। তারপরে এই কথাটা বলছিল আর কি একজন নার্স, এই কথাটা বলছিল আর কি। পরে
তখন আপনার বাচ্চার বয়স কত?
সাড়ে তিন মাস।
আচ্ছা।
তারপরে যখন বলছিল যে পিজি থেকে একটা গাড়ি আসে, আমাদেরকে বলে গেছে যদি এই ধরনের কোন রোগী পাওয়া যায় তাহলে রাখে দিতে আর কি। সোমবার প্রতি সোমবার একটা গাড়ি আসে, এসব রোগী পেলে এরা নিয়ে যায়, কিন্তু কোথায় নিয়ে যায় কি কারণে নিয়ে যায় তারা বলে না। হ্যাঁ, তারা বলতো না। তাই আমাদেরকে যখন বলছে যে সোমবার দিন গাড়ি আসবে আপনারা এখানে থাকেন আপনাদেরকে নিয়ে যাবে, তখন আর আমি আমার হাজবেন্ড আমার ফ্যামিলি আর বয় আর দেয়নি। বলছে যে পিজি হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু হাসপাতালে নিয়ে কি ট্রিটমেন্ট করবো না কি করবো তাই কিছুই বলে নাই।
আপনার মনে তো ভয় কাজ করছে যে যদি মেরে ফেলে।
হ্যাঁ, তখন তো আমি এটাই জানতাম, তখন ভয়ে তখন পপুলারের ডাক্তারদেরকে বললাম। আমার আত্মীয় স্বজন বললো যে আপনারা জানছেন ভালো কথা, কিন্তু আর কাউকে বলার দরকার নাই, কাউকে বললেন না। আর আমি যখন টেস্ট করে তখন অরিজিনাল ঠিকানাটা দেওয়া ছিল, তখন বললাম যে আমার আত্মীয় স্বজন বললো যে ওই ঠিকানা ও দিবেন না, যদিও আমরা ঠিকানা দিয়ে থাকি ঠিকানাটা দিবেন না, যদি মরতে হয় তাহলে আমাদের সামনেই মরুক, তাহলে কেন দূরে গিয়ে মরব। যখন আমাদের ফ্যামিলির একতারা করার টেনশন করতো, চিন্তা করতো, সবাই কান্নাকাটি করতো আর কি, যে আসলে এই রুগী তো বাঁচে না মারা যায়। ডাক্তার তো আবার পপুলার ডাক্তার বলে দিচ্ছে যে দুই তিন মাস বেশি হলে বাঁচবো, এর মাঝে যা যা খাওয়া দাওয়া করাই দিতে।
আপনি যদি মারিয়ার ব্যাপারটা চিন্তা করেন, মারিয়ার ব্যাপারটা আপনার কি মনে হয় আসলে তাদের ওই সময়কার মানসিক অবস্থা কেমন হতে পারে, তাদের এবং তাদের পরিবারের?
তাদের অবশ্যই তখনকার আসলে মনে হয় যদি সামাজিক দৃষ্টিতে এমনই যে আসলে কেউ না জানুক, কারণ আমি একজনের জন্য তো আমার ফ্যামিলি সমাজ নষ্ট হতে, তার চেয়ে আমার এই আমার এইচআইভি এইডস জানার আগে আমার মৃত্যু হওয়াটাই যেমন আমি কামনা করছিলাম, কিন্তু মৃত্যুটা আমার অনেক বড় নয়, কিন্তু আমার ফ্যামিলির মান সম্মানটা, আমার পিছনে যারা ছিল তাদের মান সম্মানটাই ছিল সবচেয়ে বেশি, যে আমার ফ্যামিলিতে একটা লোক এইচআইভি এইডস, তখন তোমার মনে করবে।
মারিয়া, আপনাদেরকে বলা হলো হসপিটালে যেতে, পিজিতে, আপনাদের পরিবার থেকে যেতে দিচ্ছে না এবং আপনারাও মোটামুটি ভয় পাচ্ছেন?
আমরা ভয় পাচ্ছি যদি আমাদেরকে নিয়ে মেরে ফেলা হয়, যদি ট্রিটমেন্টের কথা কই আমাদেরকে নিয়ে যদি আমাদের মেরে ফেলে, যার কারণে আমার ফ্যামিলি এবং আমরা যাইনি।
আচ্ছা। এবং এক প্রকার লুকিয়ে থাকতেন?
লুকিয়ে থাকতাম আর কি।
তারপরে
যখন থাকি আমরা বাসায় থাকি, তখন থাকার পরে সবাই কান্নাকাটি করে, সবাই ইয়ে করতেছে, কেউ বলে আমাকে দেশে নিয়ে যেতে, আবার কেউ বলতেছে যে না নানগঞ্জে থাকুক, দেখি ট্রিটমেন্ট আছে কিনা, বাইর করি কোথাও কিছু আছে কিনা। তখন এরকম করতে করতে আমার জামাই তো বিছানায় পড়া অসুস্থ।
হ্যাঁ, আপনার হাজবেন্ডের সেই যেগুলি ঘটে, যেমন শরীর শুকিয়ে যাওয়া, ওজন কমে যাওয়া, জ্বর, পেটে ব্যথা, তারপরে ডায়রিয়ার মতো হয়ে যাওয়া, এই অবস্থাগুলি চলছিল, আপনার শরীরে কি আপনার কি কোনো ধরনের কিছু হচ্ছিল?
না, তখন আমার এই ধরনের কিছু ছিল না, একটু হালকা পাতলা চুলকানি ছিল, আমার সমস্যাটা ছিল একটু চুলকানি ছিল আর জ্বর আসতো।
জ্বর আসতো
মাঝে মধ্যে, জ্বর আসতো প্রতিদিন না।
এটা তো পরীক্ষা করবার পর থেকে আপনার শুরু হয়েছে?
না, জ্বরটা বিয়ে হওয়ার পরপরই হইতো আর কি।
আচ্ছা আচ্ছা।
পরপরই তো ভাবতাম যে হয়তো এইভাবে জ্বর আসছে আর কি, কিন্তু এত কিছু আর ভাবতাম না, শুধু আমার মাঝে মধ্যে জ্বরটা আসতো আর চুলকানি হইতো আর কি হাতে, একটু চুলকাইতাম আর কি, হাতে একটু চুলকানি হইতো, মাঝে মধ্যে একটু কাশ হইতো আর কি, এতটুকু। হ্যাঁ, এতটুকুই সমস্যা ছিল। আর আমার হাজবেন্ডের তো ওজন কমে গেছে, খাওয়া দাওয়া বন্ধ, মুখে গা জ্বর আর কান ব্যথা, মাথা ব্যথা, সবসময় এগুলাই তার থাকত। পরে যখন আমার হাজবেন্ড বিছানা পড়া, একবারে ঘরে পড়া, মানে মরার একবারে রাস্তা, ডাক্তার যেটা বলছে সেটাই, যে দুই তিন মাসের মধ্যে দুই মারা যাবে, তখন আমার হাজবেন্ড অলরেডি একবারে বিছানায় পড়া, খাওয়া দাওয়া সব একবারে বন্ধ হয়ে গেছে। তখন খাওয়া দাওয়া বন্ধ হয়েছে, পরে আমার আত্মীয় স্বজন তারপরে সবাই মিলে আর কি কান্নাকাটি করে। পরে আবার তখন আমার মামার ফ্রেন্ড ছিল আর কি নারায়ণগঞ্জের ফারুক ডাক্তার, যে হচ্ছে আমার হাজবেন্ডের ট্রিটমেন্ট আগে দিছে বিয়ের আগে এত বছর, দেওয়ার পরে সে জানতো না। পরে আমার মামায় একদিন করছে কি তো এই কথা বললো আর কি, বলতেছে মইরা তো যাবই, থাক একটু পরামর্শ নিয়ে দেখি, তবে আমার জামাইয়ের কথা বলবো না, অন্য মানুষের কথা দিয়ে জিজ্ঞাসা করে দেখি এই এটা ট্রিটমেন্ট আছে কিনা বাংলাদেশে, দিয়ে কিছু করা যায় কিনা। তখন আমার মামা আমার বাবা আর হচ্ছে আমার মামার তো ভাই চার পাঁচজন মিলিয়ে আছে নারায়ণগঞ্জের ফারুক ডাক্তারের কাছে যায়। তখন আমার মামা বলল যে আমার বাগিনটারে বিয়ে দিলাম মাত্র এক বছর, একটা নাতি, তারপরে অনেক পপুলার এই টেস্ট ধরা পড়ছে, বলছে দুই তিন মাস বাঁচব, তো দোস্ত এটার কোনো ট্রিটমেন্ট আছে কিনা তুই জানোস কিনা। তখন ফারুক ডাক্তার অনেকক্ষণ পর বলল হ্যাঁ আছে ট্রিটমেন্ট, কোথায়, ক আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। পরে মানে ওই ডাক্তার ওই হয়ে গেছে যে আমি এত বছর তাকে ট্রিটমেন্ট করলাম, অথচ আমি তো কখনো তাকে এস আই বি এইডস এর টেস্ট করাইতে ভুলি নেই, কিন্তু আমি তো তাকে এতদিন ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি। পরে হ্যাঁ উনি আর কি ফারুক ডাক্তার আর কি আসার হলো ঠিকানা দিয়ে দিছে আর কি। দেওয়ার পরে পরের দিন আমার হাজবেন্ডকে নিয়ে আসা হয়, চার পাঁচজনে দরাদরি করে নিয়ে আসা হয় আসার হলোতে। নিয়ে আসার পরে পরে আসার হলোর মধ্যে প্রথমে কাউন্সিলিং করে, তারপরে দিয়ে বিসিটি টেস্ট করে, সবকিছু এরা টেস্ট করার পরে পজিটিভ আসছে। পজিটিভ আসছে আমি আর আসি নাই প্রথম দিন, যেহেতু আমার হাজবেন্ড বেশি অসুস্থ ছিল তো তখন আমার হাজবেন্ডকে নিয়ে আসছে। তখন আমাদের ফ্যামিলির কিছু কিছু লোকজন বলতো যে আগে তাকে নিয়ে দেখা যাক, মানে তখন ও ধারণাটা ছিল যে আসার হলো গেলে পরে যদি আবার আমার আমার হাজবেন্ডকে মেরে ফেলে। তখন আমার বাবা আর আমার মামা তো বেগছে কি আমার হাজবেন্ডের প্রথম নিয়ে আসে সাহস করে আর কি, ওকে নিয়ে দেখি কি অবস্থা, পরে দিয়ে দর করলে আমার মেয়ের এনেমো আর নাতিকে নিয়ে দেখাম আর কি। পরে করছি আমার মামাতো ভাই আর বন্ধুরা সাহস করে নিয়ে আসছে আসার আলোতে আর কি। নিয়ে আসার পরে আর কি পরে টেস্ট করায় পজিটিভ আসে। পরে দিয়ে যখন কাউন্সিলিং করছে তখন তখন পরে আমার মামাতো ভাই বুঝতে পারছে যে আসলে ট্রিটমেন্ট করছে। তারপর সবার ভিতরে ভয় কাজ করতেছে, সবাই বলতেছে এমন হতে পারে যে এরা ভালোভাবে নিয়ে পরে ইয়ে করতে পারে ক্ষতি করতে পারে। পরে কাউন্সিলিং করার পরে আমার মামাতো ভাই পরে একটু ইয়ে হলো আর কি। তারপর আমার মামাতো ভাইয়ের কাউন্সিলিং করা হইলে কিভাবে সরায় কিভাবে সরা নেই সে বিয়ার্স, তখন
পরিবারের সদস্যদেরকেও একটা কাউন্সিলিং করা হয়,
হ্যাঁ করানো হয়েছে আর কি। পরে করানো হচ্ছে, পরে তখন আমার মামাতো ভাই আমার হাজবেন্ডকে ইয়ে করে পরে ডাক্তার দেখলো ট্রিটমেন্ট দিল। তারপরে আমার হাজবেন্ডের টিবি ছিল সাথে, এসআইবির সাথে মানে টিবি ছিল,
আচ্ছা যক্ষা,
হ্যাঁ যক্ষা ছিল আর কি। তখন ডাক্তার নিলো পাপা, তখন দেখে তো নিলো পাপার টিবি ট্রিটমেন্ট সবকিছু দিল। পরে তিন চার মাস একটু ভালো আমার হাজবেন্ড, খাওয়া দাওয়া অলরেডি করছে, খাওয়া দাওয়া একটু ভালো হইতেছে, তারপরে জ্বর টাও কমছে, মোটামুটি একটু ভালো তিন চার মাস এইভাবে যাওয়ার পরে
প্রবেশ করেছে এবং আপনার সন্তানের শরীরে যে ভাইরাসটি রয়েছে সেটাও আপনার স্বামীর কারণেই। তো আপনি কি তার কাছ থেকে জানতে পেরেছেন কখনো অথবা জানতে চেয়েছেন যে তার শরীরে কিভাবে এই রোগটি বাসা বাঁধলো এবং এর পেছনের কারণটি কি?
হ্যাঁ আমি জানতে পরে এগুলো নিয়ে আমি কথা কাটাকাটি করতাম প্রতিদিনই। পরে সে হচ্ছে এক পর্যায়ে আমাকে বললো যে হ্যাঁ সে এনজয় করছে।
আচ্ছা, এই ধরনের অনিরাপদ শারীরিক সম্পর্কে সে জড়িয়েছে,
বন্ধু বান্ধবের সাথে গিয়ে এনজয় করছে।
কবে কোথায়, সেটা বিয়ের আগে?
বিয়ের আগে করছে।
আচ্ছা আচ্ছা, কবে কোথায় এগুলো জানতে পেরেছেন?
হ্যাঁ সে হচ্ছে প্রথমে বললো যে সে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া যেহেতু এই জিনিসটা বেশি ছিল সে ইন্ডিয়াও এনজয় করছে, প্লাস নারায়ণগঞ্জও করছে, যেটা হচ্ছে তখন একটা পাড়া ছিল টানবাজারে,
নারায়ণগঞ্জের টানবাজার নামে একটা বৃহৎ পতিতাপল্লী ছিল।
আচ্ছা
আচ্ছা,
তখন সে আমার কাছে স্বীকার করছে, সে ইয়ে করছে, আবার ব্লাডও দিছে, কখনো বন্ধুরে ব্লাডও দিছে।
আচ্ছা আচ্ছা, রক্ত গ্রহণ করলে কিন্তু সম্ভাবনা থাকে, রক্ত দান করলে তো আর থাকে না। তো আমরা ধরে নিতে পারি যে এই ধরনের পতিতাপল্লীতে তিনি অনিরাপদ শারীরিক সম্পর্ক ছিল, যার কারণে তিনি ভাইরাসে। আচ্ছা, তাহলে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সৈকত এবং মারিয়া, দুজনেই এইডস আক্রান্ত। আমাকে বলতে হচ্ছে কারণ তাদের কাছ থেকে আমরা শুনবো, বাট তাদের ছবি আমরা দিতে পারছি না ফেসবুকে, এই জন্য আমরা দুঃখিত। বাট তাদেরকে যদি আপনারা দেখতেন, আপনাদের বিশ্বাস করতে কষ্ট হতো, তাদেরকে দেখে মনে হচ্ছে না তারা এই ধরনের এক মারাত্মক ব্যাধিতে আক্রান্ত। আমরা তাদের কাছ থেকে গল্প শুনছি, আমরা ছোট একটা বিরতিতে যাব। অনেক অনেক প্রশ্ন, অনেক SMS এবং ফেসবুকে অনেকেই লিখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এরপর আরমান তিনি লিখেছেন, আপনাদের সবার আপনাদের কথা শুনে খুব খারাপ লাগছে, আপনাদের জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে আরো ভালো রাখে, আরো সুস্থ রাখে, এবং আরো যেন আমাদের দেশে এই ধরনের এত বাজে রোগটি না হয়, আমরা সবাই যেন সচেতন হই। আরমান আপনাকে অনেক ধন্যবাদ। এরকম আরো অনেক SMS, বাকিগুলো এসে পড়ব। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আসছি আমাদের আজকে দুজন বন্ধু মারিয়া এবং সৈকত, HIV পজিটিভ এইডস আক্রান্ত দুজন অতিথি আজকে। তারা আমাদেরকে জানাচ্ছেন কিভাবে তারা এই রোগের সঙ্গে জড়িয়ে গেছেন, কিভাবে মরণব্যাধি এই ভাইরাসটি তাদের শরীরে বাসা বেঁধেছে, এখন কেমন আছেন সবকিছু আমরা জানবো, এখন কি করছেন আমরা অলরেডি জেনে গেছি, কিভাবে তারা আক্রান্ত হয়েছেন এবং কি অবস্থায় আছেন। দুজনে মোটামুটি একই জায়গাতে আমরা নিয়ে গেছি আশার আলো নামক একটি সংগঠন, যারা এইডস এর রোগীদেরকে নিয়ে কাজ করে, সেখানে তারা দুজনে পৌঁছেছেন। বাকিটুকু এসে শুনবো, তাদের কাছ থেকে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
This track was downloaded from fusionbd.com.
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে, আমি জুয়েল আপনার সঙ্গে, শুনছেন ঢাকা FM 90.4 এবং আজকে অন্ধকারের গল্প স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন সৈকত এবং মারিয়া, যারা মরণব্যাধি এইডস আক্রান্ত। দীর্ঘদিন ধরে তারা এইডস আক্রান্ত, 2005 এবং 2006 দুজনই দীর্ঘদিন ধরে, এতদিন ধরে এই ব্যাধির সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। অনেকে অনেক অনেক SMS করেছেন, যদি তাদের কাছে কোনো কিছু জানবার থাকে আপনাদের, অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নগুলি SMS এ পাঠাতে পারেন, SMS এর নাম্বারটি হচ্ছে 16260। এছাড়াও ফেসবুক রয়েছে আপনার জন্য, facebook.com/dhakafm90.4। এছাড়াও অন্ধকারের গল্পের একটা ফ্যান পেজ রয়েছে, সেখানেও জয়েন করতে পারেন, সেখানেও আরো আপডেটস গুলি সেখানে দেওয়া হয়, সেটা অ্যাড্রেস হচ্ছে facebook.com/og90.4। এবং আমাদের এই ফ্যান পেজে অনেকেই আমাদের পূর্বের অনেক এপিসোড নিয়ে কথা বলেন, একটা এপিসোডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের, সালমান শাহকে নিয়ে আমরা দুটি এপিসোড করেছি। শ্রোতাদের জন্য জানিয়ে রাখি যে আগামী অন্ধকারের গল্পে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, আমার স্টুডিওতে থাকবেন সালমান শাহের মা নীলা চৌধুরী। গত দুটি এপিসোডেই তিনি আমাদের সঙ্গে ছিলেন ওভার ফোন, লন্ডন থেকে তিনি আমাদের সঙ্গে ফোনে সংযুক্ত ছিলেন, এবারে প্রথম তিনি দেশে এসে আমাদের সঙ্গে লাইভ থাকবেন এবং লাইভে আপনাদের সঙ্গে কথা বলবেন। সালমানের ভক্ত যারা রয়েছেন নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সেদিন তিনি এর আগের এপিসোডে কিন্তু তিনি কথা দিয়েছেন যে যখন তিনি দেশে আসবেন অন্ধকারের গল্প স্টুডিওতে থাকবেন এবং সালমান ভক্তদের সঙ্গে তিনি ফোনে কথা বলবেন। আশা করছি মিস করবেন না আপনারা আগামী পর্বটি, আগামী রবিবার ঠিক রাত 10:30 অন্ধকারের গল্পে থাকছেন সালমান শাহের মা নীলা চৌধুরী। আজকে রয়েছেন সৈকত এবং মারিয়া, তাদের রিকোয়েস্টে তাদের পছন্দের ভালো আছি ভালো থেকো গানটি আমরা শুনছিলাম, আর এই রোগটি সম্বন্ধে তাদের কাছ থেকে আমরা জানছি অনেক কিছু, জেনেছি আস্তে আস্তে আরো জানব কিভাবে এই রোগটি ছড়িয়েছে তাদের শরীরে, কিভাবে ভাইরাস তাদের শরীরে ঢুকলো। সৈকতের ব্যাপারটা ছিল সৈকত নিজে সৌদি আরব থেকে এই রোগটি তার শরীরে বাসা বাঁধে এবং সেখানে তিনি একটি হোটেলে কাজ করতেন, একটি আবাসিক হোটেলে কাজ করতেন যেখানে মাদক এবং বিভিন্ন ধরনের দেহ ব্যবসা চলত। তো সেখানে কাজ করতে করতে তিনি একটা সময় অনিরাপদ শারীরিক সম্পর্কে জড়িয়ে যান এবং সেই সম্পর্কের মধ্য দিয়েই তিনি তার শরীরে এই ভাইরাসটি প্রবেশ করিয়েছেন। মারিয়ার ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম, একটু মর্মান্তিকই বলতে হয়, তার শরীরে ভাইরাসটি এসছে তার স্বামীর মাধ্যমে, তার হাজবেন্ড এই ধরনের সম্পর্কে ছিলেন, এই ধরনের অনিরাপদ শারীরিক সম্পর্কের মধ্যে দিয়ে তার শরীরে ভাইরাসটি আনেন এবং তার মধ্য থেকেই, তার মাধ্যমেই তার স্ত্রী বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই তার শরীরে এই ধরনের ভাইরাসটি ঢুকে পড়ে এবং কিছুদিন পরে তাদের সন্তানের শরীরে ওই ভাইরাসটি পাওয়া যায়। আজকে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু জানছি। যারা অন্ধকারের গল্পে লিখছেন সবাইকে অনেক ধন্যবাদ। মেঘলা রূপগঞ্জ থেকে তিনি লিখেছেন যে ভাইয়া আমি আমার ভাইয়া দুজন মিলে শুনছি, অনেক ধন্যবাদ। আরমানের এসএমএসটি পড়েছি। এরপরে নাইম নরসিংদী থেকে লিখেছেন যে কয়টি লক্ষণ দেখা দিলে এইডস হয় বলতো। আচ্ছা তারা তো বলেছেন, তারপরও আমিও কিছু জানি, মানে আমি জানছি তাদের কাছ থেকে জেনেছি যতদূর কিছু কিছু ব্যাপার। যেমন তারাই বলেছেন জ্বর, মাথা ব্যথা, গলা ভাঙা, তারপরে রয়েছে শরীরে বিভিন্ন ধরনের লালচে দানা, এরপরে ওজন কমে যাওয়া, তারপরে ডায়রিয়া আক্রান্ত হওয়া, কাশি, শ্বাসকষ্ট, তারপরে খুব সিরিয়াস অবস্থায় যেটা হয় সেটা হচ্ছে রাতের বেলা খুব ঘাম হওয়া, এরপরে কয়েক সপ্তাহ ধরে প্রায় জ্বর থাকা এবং সেই জ্বরের পরিমাণ 100 ফারেনহাইট এবং কাঁপুনি দিয়ে সে জ্বরটি আসে, এরপরে শুকনা কাশি, শ্বাসকষ্ট তো বললামই, মুখ বেঁকে যাওয়া এবং মুখের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষত হওয়া, সাদা সাদা দাগ পড়া, তারপরে সবকিছু অস্পষ্ট এবং বিকৃত দেখা, তীব্র শরীরে তীব্র অবসাদ অনুভব হয় এবং আরো অনেক কিছু। শিশুদের ক্ষেত্রেও কিছু ব্যাপার জানাই, শিশুদের এইচআইভির লক্ষণ কিভাবে আমরা বুঝব, তাদের যদি ওজন বৃদ্ধি না পায়, মানে স্বাভাবিক যে বৃদ্ধিটা একজন শিশু স্বাভাবিক যে বৃদ্ধিটা সেটা যদি আমরা লক্ষ্য না করি, তার যদি হাঁটা চলায় কোনো সমস্যা হয়, তারপরে মানসিক বৃদ্ধিটা খুব স্বাভাবিকভাবে যদি না হয়, দেরিতে কানে সংক্রমণ হতে পারে, নিউমোনিয়া, টনসিলের মতো সাধারণ যে স্বাস্থ্য সমস্যা রয়েছে সেগুলো কিন্তু একজন শিশুর ক্ষেত্রে এইচআইভির লক্ষণ হিসেবে ধরা হয়। কিভাবে ছড়া এটা তো আমরা জানি, তারপর আরো একবার মনে করিয়ে দিই, দুঃখের বিষয় আজকে আমাদের যারা অতিথি ছিলেন হয়তোবা মারিয়ার ব্যাপারটা ভিন্ন, বাট সৈকতের ব্যাপারটা তিনি কিন্তু জানতেন যে কিভাবে এই এইডস রোগটিতে একজন মানুষ আক্রান্ত হতে পারে, জানার পরেও তিনি কিন্তু আক্রান্ত হয়ে গেছেন। তো বাঁচতে হলে জানতে হবে, সেই সঙ্গে জানাতেও হবে। আমি অবশ্যই জানাতে চাই যে কিভাবে এইডসটা ছড়ায়। আমরা জানি, তারপর আরো একবার মনে করিয়ে দিই যে শারীরিক সম্পর্কের মাধ্যমে, অনিরাপদ শারীরিক সম্পর্কের মাধ্যমে, এবং এইচআইভি সংক্রমিত যে রক্ত সেই আদান রক্তটা যদি আমরা শরীরে নিই তাহলে কিন্তু এইডসটা ছড়িয়ে যেতে পারে, এবং কারো ব্যবহৃত সুচ সিরিঞ্জ সেটা ব্যবহারের মাধ্যমে হতে পারে কিন্তু, এবং কিছু মাদক রয়েছে যেগুলি এই সিরিঞ্জ ব্যবহারের মধ্য দিয়ে সেই মাদকগুলি নিতে হয়, সো সেটাও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। এবং গর্ভবতী মা যখন এইচআইভিতে আক্রান্ত হয় তখন তার সন্তানেরও এইচআইভিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং আক্রান্ত মায়ের যদি দুধ পান করে, বুকের দুধটি সেই শিশু পান করে, তাহলেও কিন্তু তার এইডসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শরীরে বিভিন্ন যেই অপারেশনগুলি হয় সেটা যদি জীবাণুমুক্ত কোনো যন্ত্রপাতি দিয়ে, সরঞ্জাম দিয়ে না করা হয় তাহলে কিন্তু এইডস মানে শরীরে বাসা বাঁধতে পারে। এবার একটু জানি যে কি করলে আসলে এইডস ছড়ায় না। আক্রান্ত ব্যক্তির সঙ্গে একসঙ্গে যদি খাওয়া দাওয়া করা হয় তাতেও কিন্তু এইডস ছড়ায় না। আক্রান্ত ব্যক্তি যেই টয়লেটটি ব্যবহার করবেন সেটাও যদি কেউ ব্যবহার করে তাহলে কিন্তু এইডস ছড়ায় না। আক্রান্ত ব্যক্তির সঙ্গে যদি হ্যান্ডশেক করেন, আপনি হাত মেলান, তার সঙ্গে যদি খেলাধুলা করেন, কোলাকুলি করেন, একই থালায় যদি ভাত খান তাহলেও কিন্তু আপনি এইডস এ আক্রান্ত হবেন না। সো অনেকেই কিন্তু আমরা জেনেছি যে অনেকেই তাদেরকে, তারাই বলছিলেন যে যখন তারা আক্রান্ত হয়েছেন অনেকে তাদেরকে এক প্রকার দূর দূর করছিলেন, কেউ ভাবছিলেন যে যাচ্ছে না কেন, কেউ তাদের দিকে ফিরে তাকাচ্ছে না, এমন কিছু অভিজ্ঞতার কথা আমরা একটু শুনে আসি আপনার কাছ থেকে। যে আক্রান্ত হবার পরে সেই কথা আপনি যদি একটু বলতেন যে সবাই আপনাদেরকে কিভাবে দেখতো। আসলে
প্রথমে যখন আমি আক্রান্ত এমন দৃষ্টিতে দেখতো, ভালো স্ত্রী দেখো দেখতো, নিজের ওয়াইফও নিজকে দেখতো, আমাকে দেখতো না,
স্ত্রী
আসলে ভালো চোখে দেখতো না, যেটা সত্যি বলতে কি আসলে আমি তার স্বামী হিসাবে, সে মানত দাদা আমার দুইটা বাচ্চা ছিল, হয়তো সে ভাবছে যে এ আর বাঁচে, ডাক্তার বা কাউন্সিলার যত কিছুই বলো এফ তো মারা যাবে, যেহেতু দেশের ভাষা আমাদের নোয়াখালীর ভাষা যেটা আছে যে আচ্ছা এইডস এসে তো মরে যাবে, নোয়াখালী কেন, গ্রাম অঞ্চলের ভাষা তো এটাই যে এইডস এসে, বাংলাদেশের একটাই কথা আছে এইডস এলে তো মারা যায়, মরণ ব্যাধি।
এবং সবাই আপনাদেরকে আসলে কিভাবে দেখতো? কারণ সবাই জানতো যে জেনে গেছে যে একটা খারাপ কাজ করবার,
খারাপ কাজ করছে। এক কথায় শেষ, এক কথা আমি বলে দেব যে এরা এ খারাপ কাজ করছে, এই জন্য এ রেপ চাইছে, এ মারা যাবে, এর সাথে আমরা মিশবো না, আর এর চাইলে আমাদের হবে, কারণ রেপ সব আছে।
আচ্ছা, এর সঙ্গে মিশলেও আমরা এইডস আক্রান্ত হয়ে যাবো?
এর সাথে মিশলে আমরা আক্রান্ত হয়ে যাব, এর সাথে মিশে যাবে না, এর জামা কাপড় পরা যাবে না, এর কোনো কিছু পরা যাবে না। যেমন আমি পরবর্তীতে যেন আমার সাথে যে একটা আশ্রম আছে সেটা আমি একটু পরে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। এই ধরনের এখনো অনেকেই ভাবে, কারণ আমি তো এইচআইভি এইডস নিয়ে কাজ করি, এখনো অনেকেই এই ধরনের ভাবে, কিন্তু আমাদের দেশে এখনো এই পশ্চিমটা যায় নাই আসলে। কিন্তু এইচআইভি এইডস ছোঁয়াচে নয়, যেটা আমি বলবো এইডস ছোঁয়াচে নয়, কারণ আমার স্ত্রী আমার বাচ্চা এখন ভালো আছে, এবং আমার বাচ্চারা আমার সাথে থাকে, আমার ওয়াইফও আমার সাথে থাকে। কারণ আমরা কিভাবে ছড়ায় কিভাবে ছড়ায় না, যে মেসেজ গুলি ওনারা পাবেন, ওনারা কিন্তু এইগুলি যদি নিয়ম মানি চলেন তাহলে কোনোদিন এইডস হবে না, এটাই আমি বলবো।
আচ্ছা, তো এরকম কিছু হয়েছে যে সবাই দূর দূর করছে, কেউ কাছে আসছে না, এরকম কোন ঘটনার কথা মনে পড়ে? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী?
জি, এখন আমার ফ্যামিলির
অবশ্যই,
আমি যখন নাকি হই তখন দেখেন আমার, তখন তো গ্রাম অঞ্চল, আমার ওয়াইফ ওয়াইফ কিন্তু কাছে আসতো। এক সময় দেখা গেছে আমার ওয়াইফও শোয়ার সময় একটু ফাঁক হয়ে শুইত, অনেক সময় বলতো তো ছেলে মেয়েদের কি আর তুমি ফিট ফুটাইবা না, ছেলে মেয়েদেরকে দিয়ে তুমি এই যে এই কাজ করাইবা না, বা তুমি ওই জিনিস ধরবা না। বা একদিন আমি জানি না, আমার ওয়াইফ এমনও বলছে যে যখন ফিজির থেকে আর রিলিজ নিয়ে বা আশালত থেকে আমি যাই, যে ফুকিরে গোসল করলে অন্য সবার যদি হয়।
আচ্ছা আচ্ছা,
ওর এই ধরনের একটা ভুল ধারণা ছিল যে তুমি যদি ফুকিরে গোসল করো যদি অন্য বাড়ির সবাই হয়।
আচ্ছা, ওই পুকুরে যারা গোসল করবে তারাও আক্রান্ত হয়ে যাবে?
তারাও আক্রান্ত হয়ে যাবে।
আচ্ছা, এটা তো ভুল ধারণা একেবারে,
এটা কিন্তু ওর ভুল ধারণা। কিন্তু আসলে ওকে যতটুকু ডাক্তার মনির আফা কাউন্সিলিং দিছে এতটুকু তা দিতে পারে না, হয়তো তার স্বামী অসুস্থ হয়ে গেছে, স্বামী এসেছে, স্বামী মারা যাবে, সেও তো ওই ইয়ে ছিল।
আচ্ছা, আর সামাজিক যে ব্যাপারগুলি, যে আপনাদের বাসার লোকজন আসতো যেত?
জি, যেমন আমার বাসায় আমি যখন আইডিয়াস হাসপাতালে ভর্তি হই তখন না, আমার এই যখন ফিজিক থেকে আবার আমাকে নিয়ে গেল আশার আলোতে, আশার আলো থেকে যখন আমি আবার আমার বড় ভাইয়ের বাসায় গিয়েছিলাম, তখন বড় ভাইয়ের বাসায় থাকতো মহাখালী আইডিয়াস এর এক নার্স।
জি,
মহাখালী আইডিয়াস এর এক নার্স, জি এক নার্স থাকতো। তো নার্স আমার ভাবিকে বলতো এইডস এর, তখন এইডস এর পেশেন্ট পাইলে ইয়েতে ভর্তি হতো, ইয়েতে ভর্তি করতো আইডিয়াস এ, আইডিয়াস এ ভর্তি করতো। আইডিয়াস এ ভর্তি করলে কি হতো, তখন আসি আমার ভাবিকে বলছে কি, আমার ভাবিকে বলছে যে এইডস এর এর জামা কাপড়ের বিছানা সবকিছু চলে গেছে, এইডস এর যদি আপনার নাতিন, তখন আমার বড় ভাইয়ের বড় ছেলের একটা নাতিন ছিল, ওরে আমার কাছে আসতে দিত না, ভাবি আমার কাছে বসতো না।
খুবই দুঃখজনক একটা সময় পার করেছেন। যাই হোক, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন ডক্টর নীলুফার, নীলুফার আপা আমাদের, আমরা তার সঙ্গে একটু কথা বলি। হ্যালো, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, আমি ঢাকা এফএম থেকে, কেমন আছেন আপনি? আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন যে সৈকত এবং রয়েছেন মারিয়া, তারা তাদের ঘটনাগুলি বলছেন। তো আপনি তাদেরকে কি বলবেন, আর আপনি তো তাদের ডক্টর, সো আপনার থেকে কি বলবো আর আছে?
আমি যেহেতু দীর্ঘদিন থেকে চিকিৎসা দিয়ে থাকি, তো আমার আমি অনেক পেশেন্টকে চিকিৎসা দিয়েছি, যেটা আমাদের আশার আলো থেকে। তো আমার একটাই মেসেজ যে এই যে এইডসকে ভয় না পেয়ে আসলে এটা ঠিক মতো জানা, আসলে এটাকে ভয় পাওয়ার কিছু নাই। এটা আর্লি ডায়াগনোসিস হলে যদি আমরা আর্লি এইচআইভিটা শনাক্ত করতে পারি, এবং আমাদের ওষুধপত্র সব আছে বিদেশে, যা আছে আমাদের দেশেও তাই আছে, গভর্নমেন্ট সেটা দিচ্ছে আমাদের আমাদের থ্রুতে, তো সেটা যদি আমরা আর্লি দিতে পারি তাহলে এটা একটু ভয় পাওয়ার কিছু নাই। আমাদের পেশেন্ট সব অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি ওষুধটা খাচ্ছে এবং বেশ ভালোই আছে সবার। ইভেন এটা একটু ভয় পাওয়ার কিছু নাই, এখন ওরা আমাদের কাছে যদি আসে তাহলে তাদের ডেলিভারিও হচ্ছে, আমাদের বাচ্চাও নেগেটিভ হচ্ছে, এগুলোই আর কি মেসেজ আমাদের।
নীলুবাবু, আমরা জেনেছি যে এই দুজন প্রায় দীর্ঘদিন তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করিয়েছে কিন্তু কোথা থেকেও তাদের রোগটি শনাক্ত করা যায়নি। প্রথম দিকে একেবারে শেষের দিকে এসে রোগটি শনাক্ত করা গেছে। তো এই বিষয়ে আপনার আসলে কি বলবার আছে?
হ্যাঁ, এখনো আমাদের দেশে ডাক্তাররা কেউ জ্বর কাশি সর্দি ডায়রিয়া নিয়ে গেলে তো আর প্রথমেই যেহেতু টেস্ট দেয় না, কেননা এটা আমাদের দেশে প্রিভালেন্সটা এখনো কম। তো অনেকদিন অনেকদিন ধরে অসুখে ভুগলে জ্বর ভালো না হলে তখন এটা ডাক্তারদের মাথায় আসে, বা ঢাকা মেডিকেল বা বিএসএনএল তো চিকিৎসাধীন অবস্থায় অনেকদিন ভোগার পরে তারপরে এটা দেয়া হয়। আসলে প্রথমেই তো এটা দেয়া হয় না, এই জন্যই একটু মানে লেট ডায়াগনোসিস হয়। আর পেশেন্টরা অনেক সময় অনেক দিন অনেক জায়গায় ঘুরে টুরে তারপরে শেষে আসে, এটাও একটা কারণ যে আমাদের এখানে আর্লি ডায়াগনোসিসটা হচ্ছে না। এখনো সচেতনতার অভাব, ডাক্তাররা যদি মানে খুব তাড়াতাড়ি এটা দেয় তাহলেও, কিন্তু এটা এর সাথে একটা স্টিগমা জড়িত যে এটা সহজেই খুব তাড়াতাড়ি কাউকে এমনি দেয়া যায় না যে অন্যান্য টেস্টের মতো, এটা হচ্ছে তার কনসেন্ট নিয়ে এই টেস্টটা করতে হয়।
জি, আর আসলে এই ধরনের রোগীদের শরীরে একটা ভাইরাস এইচআইভি যে ভাইরাসটা ঢুকবার কতদিনের মধ্যে তারা আক্রান্ত হয় আসলে আপনারা পেয়েছেন?
এটা ভ্যারি করে, এক একজনের শরীর এক এক রকম। এইচআইভি ভাইরাসটা ঢোকার পরে এটা অনেকদিন অ্যাসিমটোম্যাটিক থাকে, কোন রকম সাইন সিমটম ছাড়াই। এটা আমাদের যেটা আছে, একজনকে আমি 18 বছর উইদাউট অ্যান্টিরেট্রোভাইরালে শুধু ফলো আপে রেখেছি, তারপরে তাকে মানে ট্রিটমেন্ট চিকিৎসা এইচআইভি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপিটা দিতে হয়েছিল। এখনো সে ভালো হচ্ছে, মানে এখন ট্রিটমেন্টের আওতায় আসলে তো অনেকদিন ভালো থাকবে। এটা ভ্যারি করে এক একজনের শরীরের উপরে, কেউ 2 বছরের মাথায় তার সিমটম দেখা দেয়, কেউ 10 বছরও সিমটম হয় না।
তো সর্বনিম্ন আমরা 2 বছর ধরে নিতে পারি,
না আরো কমও হতে পারে, 1 বছরের মাথায়ও হতে পারে। কিন্তু আমরা এটা ভ্যারি করে এক একজনের শরীরে, খুব তাড়াতাড়ি ইমিউনিটিটা যদি ধ্বংস হয়ে যায়, CD4 সেল কাউন্ট যদি ধ্বংস হয়ে যায়
অনেক ধন্যবাদ আশার আলোকে, ধন্যবাদ স্পেশালি আপনাকে ধন্যবাদ, যারা এই ধরনের রোগীদেরকে প্রতিনিয়ত চিকিৎসা দিয়ে ভালো করবার চেষ্টা করে চলছেন। সবশেষে আমাদের লিসনারদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে কিভাবে এই ভয়ঙ্কর এই মরণ ব্যাধির থেকে আমরা দূরে থাকতে পারি, আপনার পক্ষ থেকে যদি কোনো সাজেশন থাকে আমাদের জন্য দয়া করে যদি বলতেন।
মানে এইচআইভি না হওয়ার জন্য একরকম মেসেজ যে হ্যাঁ, আমরা যেন এই এইচআইভি ভাইরাসের জন্য কেউ আক্রান্ত না হই সঠিকভাবে, এটা যেন জানি। এটা 3টা রুটেই ছড়ায়, মানে এইচআইভি ইনফেক্টেড একটা পজিটিভ পিপলের সাথে যদি অরক্ষিত যদি কেউ যৌন কাজ করে সেক্সুয়াল ইন্টারকোর্সে, আর একটা হচ্ছে আর স্ক্রিন ব্লাড যদি নেওয়া হয় এই জন্যই এইচআইভি হয়, আর একটা হচ্ছে যদি মা থেকে বাচ্চা হতে পারে। এখন এটা ভয়ের কিছু নেই, এখন যদি আমরা ট্রিটমেন্ট দিই তাহলে মা থেকে বাচ্চারও হয় না। তো সব মানে আমার মেসেজটা থাকবে যে এইচআইভি যেন আমরা মানে এই এই ইয়েগুলো যেন অনুসরণ করি, যে প্রিভেনশনটাকে। আর যদি একবার হয়েই যায় তাহলেও মেসেজ আমার যে সে দীর্ঘদিন ভালোভাবে এইচআইভি নিয়েও ভাইরাসটা শরীরে নিয়েও ভালোভাবে বাঁচতে পারবে।
যে সামাজিক যে ব্যাপারগুলি অনেকে ফেস করে যে সবাই তাদেরকে দূরে দূরে রাখে, তাদেরকে আপন ভাবতে পারে না, সো এটা নিয়ে আপনার কি মেসেজ?
এটা এটা সচেতনতার অভাব, কেউ না জেনেই আমরা সব মানে হইচই করি, যে এটা জানলে এটা এটা তো এইচআইভি তো এয়ারবোর্ন ডিজিজ না যে একজনের থেকে আরেকজনের এইভাবে ছড়াবে, এই 3টা রুটেই ছড়ায়। তো কাজে এটাকে নিয়ে মানে আমাদের সচেতনতার অভাবের জন্যই এইসব স্টিগমা, এর জন্য জানা থাকলে বরং আমি নিজেকে প্রোটেকশন দিয়েই আমি তার চিকিৎসা করতে পারবো। এইচআইভি হলেই যে আমার মানে 3টা রুটেই মাত্র ছড়ায়, অন্যভাবে আমি না চাইলে আমার এইচআইভি হবে না।
অনেক ধন্যবাদ, এত রাতে আপনাকে আমরা একটু বিরক্ত করলাম, আর আমাদের সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন।
থ্যাংক ইউ।
ওকে, কথা হচ্ছিল আমাদের সঙ্গে ডাক্তার নীলুফা, নীলুফা আপা আমাদের, তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি তাদের আজকে যে দুজন অতিথি রয়েছেন, এইচআইভি পজিটিভ এইডস আক্রান্ত দুজন অতিথি আজকে আমাদের সঙ্গে, সৈকত এবং মারিয়া, তাদের ডক্টর। নীলুফা আপা, আপনাদের কতদিন ধরে চিকিৎসা করছেন?
আমার প্রথমে আমি বলবো যে আপনি আসলে আপনার যে কথা বলে গেছে সেটা হলো, যেমন আমি, যেমন যার শরীরে এইচআইভি ভাইরাসটা ঢুকে যদি ওই বলতে পারে যে কতদিন আগে ঢুকছে, কিন্তু এরপরে তার শরীরের উপরে ইমিউনিটির উপরে নির্ভর করবে। দেখা গেছে কেউ আপনার ওখানে লিখেছেন একজন প্রথম, ওটা আমি পরে আসতেছি যে শরীরের যে ইমিউনিটি, ইমিউনিটির উপরে তার 15 থেকে 18 বছর বা 10 বছর। আবার দেখা গেছে কারোর শরীরে ইমিউনিটি মনে করেন একটু দূরে উইকনেস, তাহলে সে ভাইরাস ঢুকার 2 বছরের সাথে সাথেও সে অসুস্থ হয়ে যেতে পারে। আর অ্যান্টিডেন্টাল ভাইরাস যেটা, এটা দিলে ওরা সুস্থ থাকে, যত শরীরে রোধ ইমিউনিটিটা বাড়ে, রোধ প্রতিরোধটা বাড়তে থাকে, সুস্থ থাকে, সুযোগ সন্তানী রোগ ঢুকতে পারে না। তো আপাতত 2005 থেকে সর্বপ্রথম আমার ডাক্তারে ডাক্তার নীলুফার আপা, উনি মায়ের সমতুল্য এবং আমাদেরকে, আমাকে নয়, আশার 906 জন মেম্বারকে উনি ওনার ছেলেমেয়ের মতো স্নেহ করে, কোনো সময় নাই, 24 আওয়ারে ওনার মোবাইল খোলা থাকে। যে এখন এখন 12:30 সময় ওনাকে ফোন দিচ্ছি, রাত্রে 7টায় দিচ্ছি, যখন যেই পেশেন্ট উনি, এবং আমাদের আরো জন আছে সদীয় ডাক্তার হাসান ভাই, উনিও নিজের ভাইয়ের মতো বোনের মতো আমাদের কাছে, আমরা যারা এইচআইভি পজিটিভ আছি, যে কি বলবো আর, রাত আর দিন নাই আমাদের জন্য।
জি, তাদের জন্য আমাদের সব লিসেনার পক্ষ থেকে অনেক অনেক দোয়া, অনেক দোয়া। দুজন রোগীর কাছ থেকে আমরা, একজনের কাছ থেকে অলরেডি শুনলাম, মারিয়ার কাছ থেকে একটু শুনে আসি। মারিয়া, নীলুফা আপা আমাদের সঙ্গে ছিলেন, তিনিও তো আপনার ডাক্তার, কেমন আসলে উনি আপনাদের চিকিৎসা করছেন কতদিন?
হ্যাঁ, আমাকে 8 বছর ট্রিটমেন্ট করছে।
জি, ওনার সম্বন্ধে কিছু বলবেন?
জি, মানে তার ব্যবহারটা মানে এতই ভালো, যেটা হচ্ছে মানুষ যখন আমরা তার কাছে প্রথমে যাই, তখন মনে হয় তার কথা শুনে আমরা অর্ধেক ভালো হয়ে গেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে সবসময় মানে তারা আমাদেরকে একটা অন্যরকম চোখে দেখে, মানে তার মেয়ের মতো, মানে তার ফ্যামিলির একজনের মতো সবসময় আমাদেরকে এই জিনিসটা আদর দিয়ে রাখে। আমরা যে এইচআইভি পজিটিভ সে কখন এটা বুঝতে দেয় নাই। আমি যদি যাই বলি যে আপা আমার আজকে একটু শরীরে খারাপ লাগছে, তখন সে বলবে কি একটু পরে ভালো হয়ে যাবে, তুমি ওষুধ খাও, রেস্ট নাও, দেখবে ঠিক হয়ে যাচ্ছে। মানে এরকম ভাবে হচ্ছে সে আমাদেরকে এভাবে রাখে
এতদিন ধরে, তিনি
এখনো দেখে,
এখনো দেখে,
এখনো দেখে।
আপনাদের আশার আলোতে তিনি
প্রথম থেকেই
অভিভাবক হিসেবে,
অভিভাবক হিসেবে আমাদের, এখন এখন আমাদেরকে, আমরা বলছি আবার আমরা একদম ফ্যামিলি, আমরা ওনার কাছে গেলে মনে করি মায়ের কাছে আসছি, কিন্তু সবকিছুই উনি।
অনেক শ্রদ্ধা, অনেক অনেক শুভকামনা এই ব্যক্তিটির জন্য।
আমরাও ওনাকে দেখলে সম্মান করি, এবং উনি কিছু হইলে, একজনকে যদি আবার না দেখে পরের দিন কেন আসে নাই, আরেকজনকে জিজ্ঞাসা করে, একটু অফিসে আসার দেরি হলে অসুস্থ হয়েছে কি না হয়েছি আপা আমাদের খবর নেয়।
জি, আপনার কাছ থেকে আমরা যেটা শুনছিলাম ডক্টর নীলুফা আপার কাছ থেকে, যে আক্রান্ত ব্যক্তির যে পরিচর্যাটি রয়েছে, যে তাদেরকে মানসিকভাবে প্রফুল্ল রাখে এবং তাদের প্রতি যত্নবান হওয়া, এই বিষয়টি তিনি কিন্তু আমাদেরকে বলেছেন, অনুরোধ করেছেন, যদি আমাদের মধ্য থেকে কেউ এই ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, তাদের আসলে এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে আমাদের খুব আন্তরিক এবং একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন থাকে, তাদেরকে দূরে দূরে না রাখা, কাছাকাছি রাখা, তাদেরকে আপন করে টেক কেয়ার করা, যত্ন নেওয়া, তাদেরকে মানসিকভাবে প্রফুল্ল রাখা, দ্বিতীয়ত সবার মতো স্বাভাবিক জীবনের সুযোগ করে দেয়া, এবং আমরা স্বাভাবিক যারা মানুষ এইডস আক্রান্ত নই, তাদের যেমন নিত্যনৈমিত্তিক কাজ রয়েছে, তারা যেসব কাজ করে, যারা আক্রান্ত তাদেরকে ওই ধরনের কাজের মধ্যে রাখা এবং পরিবারের অংশ হিসেবে রাখা।
আমি বলবো যে আসলে এইচআইভি এইডস কিন্তু একটা এইচআইভি একটা ভাইরাস, এইডস একটা রোগ, কিন্তু এখন আসলে ট্রিটমেন্ট সাপোর্টটা হলো সব ওষুধের, সব রোগের একটা ওষুধ আছে, কিন্তু এইচআইভি এইডস যদি ফ্যামিলি সাপোর্ট পায়, তাহলে সে 80% ফ্যামিলি সাপোর্ট পাইলে সে 80% ভালো, 20% হলো তার মেডিসিন, কারণ ফ্যামিলি সাপোর্ট দেওয়াই তার জন্য ভালো। এ কারণে, কারণ আমাদের দেশে এখনো কিছু কিছু যে ওই যে রয়ে গেছে, যে আসলে সে কি কাজ করিয়াছে, এই জন্য ফ্যামিলি সাপোর্ট আমি মনে করি সর্বপ্রথম ফ্যামিলি সাপোর্ট, তারপরে তার ট্রিটমেন্ট সাপোর্ট। তার পাশে কোন যদি একজন এইচআইভি ভাইরাস বা পজিটিভ ব্যক্তি থাকে তাকে ফ্যামিলি সাপোর্ট দেওয়াই ভালো।
ওকে, তো আমরা আবার একটু মারিয়ার কাছ থেকে শুনি। মারিয়া, যখন আক্রান্ত হয়েছেন আপনি, আপনার হাজবেন্ড তো আপনার আগে আক্রান্ত তিনি জেনে গেলেন, এরপর আপনারা শুনলেন, আশপাশের লোকজন তো আপনারা জানাতেন না নাকি পরিবারের সবাই?
হ্যাঁ, পরে সবাই জেনে বলছে,
জেনে গেছে। তারপরে
একজন মানুষ অসুস্থ, তার সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে, কি রোগ হয়েছে। তারপরে এভাবে করতে করতে সবাই জানিয়ে গেছে বিষয়টা। জানার পরে দেখা গেছে আমাদেরকে অনেক বৈষম্য স্বীকার করত, মানে আমার হাজবেন্ড যে রাস্তা দিয়ে যাইত ওই রাস্তা দিয়ে হাঁটতো না, দেখা গেছে পানি ডালতো রাস্তা ধোয়াই দিত, একই বাথরুম ব্যবহার করত না, তারপরে আমার আমাদের সাথে কথা বলতো না, তারপরে দিয়ে আমার বাচ্চাটা ছোট ছিল, দেখা গেছে কান্না করলো আমার বাচ্চাটা কেউ ধরতো না,
কারণ সেও এইডস আক্রান্ত।
এই কারণে
তিন মাস সাড়ে তিন মাসের একটা
বাচ্চা
তাকেও কেউ ধরতো না।
পরে আস্তে আস্তে তখন এরকম করতে করতে আর কি চলছিল জীবন আর কি। পরে যখন আশার আলোতে আসি তখন আর কি, যখন একটু কাউন্সিলিং করা হয় আমার ফ্যামিলিকে, আমার ফ্যামিলি তবে একটা জিনিস ভয় করতো না, যেটা হচ্ছে বলতো যে যদি আমার বাবা বলতো যে আমার মেয়ে নাতি জামাই যদি মরে যায় তাহলে এটা কিভাবে হয় আমার চোখের সামনে। তো মল্লা আমি সাথে মল্লা দরকার হলো প্রয়োজন আমি মরম। তারপর আমার
বাবার জন্য এটা খুব কষ্টের একটা ব্যাপার ছিল যে একবারে সুস্থ একটা মেয়েকে বিয়ে দিল, একটা সংসার হবার বদলে একটা রোগ তার শরীরের বাসা বাঁধল, অত্যন্ত মর্মান্তিক এবং খুবই দুঃখজনক।
হ্যাঁ, আমার বাবা এখনো কান্না করে।
জি,
আমার বাবা এখনো কান্না করে, বলে যে আসলে তোমার ভাগ্যটা খারাপ।
সংসারটা তো ওইভাবে করা হয়েই ওঠেনি, বিয়ের দু তিন মাসের মধ্যে থেকে আপনার হাজবেন্ড অসুস্থ, বিছানায় পড়ে গেলেন, এবং তারপরে তাকে সেবা করা, তারপরে তাকে টেক কেয়ার করা, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এগুলি করতে করতে সংসারটা
নষ্ট হয়ে গেল।
এবং কিছুদিন পরে আবার জানলেন যে আপনি নিজেই আক্রান্ত হয়ে গেছেন এবং আপনার যে সন্তানটি সেও আক্রান্ত।
পরে আস্তে আস্তে যখন সবাই জানলো তখন আমার বাবা মানে আমার বাচ্চাকে নিয়ে যখন দুষ্টামি করত তখন দেখা গেছে আমার ফ্যামিলিরা দিত না, আমার বাচ্চাটাকে একটু কিস করত, অনেক ছোট বাচ্চা, দেখা গেছে আমার বাবা নিয়ে দুষ্টামি করত, মা করত, ভাই বোন সবাই নিয়ে আদর করত, কিস করত, কোলে নিত, দেখা গেছে মানে আমার ফ্যামিলির আর কি। আমার বাবা অনেক করছে, আমার বাবার ইয়ে করতে পারবো না, মানে যেটা হচ্ছে আমার বাবা মরণের ভয়টা করে নাই, যে যখন বলছে যে আমার এসে মারা যাবো ধরবেন না, তখন আমার বাবা আমার বাচ্চাটার শুধু সারাক্ষণ খুলে নিয়ে খালি কিস করতো আর কি। তখন সবাই বলতো আপনি বাচ্চাটার এইভাবে কিস করেন আপনার শরীরে ভাইরাস ঢুকবে, তখন আমার বাবা আর কি বলতো থাক মল্লা আমি সহকার মারা যাবো আর কি, যেটা হচ্ছে। তারপর আমার মেয়ে, আমার মেয়ের জামাই, আমার নাতি আমি তো ছাড়তে পারবো না, তোমরা পারবা কিন্তু আমার পক্ষে সম্ভব না, এই কথাকে সবাই বলতো আর কি, ছেলে তোমরা আমার সাথে থাকো নাহলে তোমরা যেতে পারো, কিন্তু আমার মেয়ে, আমার জামাই, আমার নাতি কখনো আমি ছাড়বো না। তো এটার সবচেয়ে পিছনে অবদান ছিল আমার মামার বাড়ির ফ্যামিলি, আমার মামাতো ভাই, আমার মামাতো ভাইরা আবার শিক্ষিত ছিল, সে একটু এসআইভি সম্পর্কে একটু জানতো
এবং অন্যদেরকেও জানাতো,
অন্যদের জানাতো আর কি। সে মামাতো ভাইরে আজ পর্যন্ত আমার পিছনে এখনো আছে,
সাপোর্ট দিয়ে যাচ্ছে, আপনাদের সঙ্গে রয়েছে, সাহস দিয়ে যাচ্ছে, সবচেয়ে বড় বিষয় দূরে ঠেলে দেয়নি। ওকে, আমরা মারিয়ার কথা শুনছিলাম। মারিয়ার হাজবেন্ডের সম্বন্ধে আমরা কিন্তু আর বেশি কিছু জানতে পারলাম না। এরপর আপনারা আসার আলোতে চলে আসলেন, প্রথমে আপনার হাজবেন্ড আসলো, কিছুদিন পরে আপনারাও আসলেন, তারপরে কাউন্সিলিং চলতো, তারপর থেকে
পরে আমার হাজবেন্ড যখন একটু তিন চার মাস সুস্থ হইল তখন আমার মামাতো ভাই আবার আমাকে নিয়ে আসলো। আমার মামাতো ভাই আমাকে নিয়ে আসলো, মানে প্রথমে আমার জামাইকে যখন কাউন্সিলিং টেস্ট করানো হয় আশার আলোতে পপুলার ছাড়া, তখন কাউন্সিলিং করে দিয়েছিল আমার মামাতো ভাইকে, বলছিল যে ওই টেস্টের রিপোর্টে হবে না। আমার মামাতো ভাই তখন কাউন্সিলার ছিল, তাকে জিজ্ঞাসা করে যে আমার একটা বাগিনা ছোট সাড়ে তিন মাস বয়স মাত্র, মানে তাকেও পজিটিভ রিপোর্ট দিছে, যখন কাউন্সিলিং করে তখন আমার মামাতো ভাই বলছে যে না ওই ইয়েটা হবে না, ওই টেস্টটা হবে না, এমন হতে পারে যে বাচ্চাটা আল্লাহর রহমতে নেগেটিভ আসতে পারে, আপনারা এটা নিয়ে টেনশন করেন না, কান্নাকাটি করেন না, মন খারাপ করবেন না। তখন আমার মামাতো ভাইকে মানে কিভাবে এইচআইভি এইডস ছড়ায়, কিভাবে ছড়ায় না, এটা কিভাবে করা যায়, যখন তাকে কাউন্সিলিং দেয় তারপরে দেয় সে গিয়া আমার ভাবির সাথে কথা বলে, তারপরে দেয় আর অন্যান্য মানুষের সাথে কথা বলে আর কি, লোকজনের সাথে, মানে সে সবসময় কান্না করত, এখনো মাঝে মধ্যে কান্না করে। তো যেটা হচ্ছে সে মানে আমি বাবার বড় মেয়ে ছিলাম, আমার বাড়িটা আমাকে অনেক আদর করতো আর কি সবসময়, তো সেই আমাকে বিয়েটা দিছি আর কি। তো তার সবচেয়ে বড় কষ্ট ওই জায়গায় ছিল যে আমার চোখের দেখা সামনে ভালো আইনা দিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আসলো এই তার জামাইয়ের ভিতরে রোগ আছে, মানে সে হচ্ছে এর জন্য সে নিজে দায়ী, আজও পর্যন্ত বলে যে এর জন্য আমি আমি নিজে দায়ী,
এই অপরাধবোধটা তার মধ্যে
আছে, এটা এখনো তার ভিতরে কাজ করে, মানে এখনো পর্যন্ত মানে সে আমার কষ্টটা সইতে পারে না।
আচ্ছা, তারপর আপনি আশার আলোতে গেলেন?
হ্যাঁ, আশার আলোতে করার পরে টেস্ট করলাম, আমি পজিটিভ আসছি, পরে কাউন্সিলিং করছে, পরে বলতেছে যে আপনার বাচ্চাটা হবে না, ওই টেস্ট দিছি এটা ভুল টেস্ট দিছি, এই টেস্টে আমরা নিব না, আমরা 18 মাস পর্যন্ত বাবা মার যে একটা ব্লাডের ইয়ে থাকে এটা না ইয়ে করতে 18 মাস পরে হচ্ছে বাচ্চাদের ইয়েটা বাচ্চায় সৃষ্টি করবে ব্লাডের ইয়েটা।
আচ্ছা,
18 মাস পরে যে টেস্ট করবো রিপোর্ট আসবে ওই টেস্টে ফাইনাল, আসার আলোতে যখন কাউন্সিলিং করে দেয় তখন আমার মামাতো ভাই গিয়ে বলে যে কান্নাকাটি না করে, মানে সে অলরেডি কান্দে কিন্তু আবার আমাদেরকে বুঝায় আর কি যে আমার বাগিনারা যেন ভালো হয়, তুমি হয়েছো থাক সমস্যা নয়, কিন্তু আমার বাগিনারার জন্য হচ্ছে মানে আমার বাচ্চাটা নিয়ে হচ্ছে সবাই কান্নাকাটি করতো আর কি সারাক্ষণ, যে সাড়ে তিন মাসের একটা বয়সের বাচ্চা, তার সে কি পাপ করছে যে তার এত কষ্ট এই বয়সে। পরে 18 মাস তারপর আমিও ট্রিটমেন্টের আওতায় আসি আশার আলোতে, তারপর আমিও ট্রিটমেন্টে থাকি।
কি ধরনের ট্রিটমেন্ট করা হতো
তখন? আমাকে ট্রিটমেন্ট করেছে যে ভিটামিন, তারপরে বিভিন্ন ওয়াইজ মেডিসিন দিয়ে রাখতো আর কি, যেটা হচ্ছে আমি তখন তো এআরবি ছিল না, তখন এআরবি আমি নিয়ে নেই, আমি এআরবি নিয়েছি এই জানুয়ারিতে, দুই বছর হবে মাত্র, এতদিন আমার এআরবি লাগে নেই, আমি নিয়ে নেই
এআরবি।
এআরবি
এতদিন আমি ভালো ছিলাম, তবে কিন্তু আমার হাজবেন্ড মানে যখন ইয়ে হয় ওষুধটা এসআইবি এইডস এর ওষুধটা তাকে দেয়, তখন ওষুধটা একটাই ছিল, এটা হয়তো দেখা গেছে কারো শুট করতো কাউকে আবার শুট করতো না, মানে এআরবি ওষুধটা হচ্ছে এরকমই একটা পর্যায়ে আর কি, কারো শুট করে আবার কাউকে একটু সময় লাগে আর কি।
এবং যারা একেবারে শেষের দিকে থাকে, লাস্ট স্টেজে থাকে, তাদের জন্য মনে খুব একটা কাজ করে না ওষুধটা?
কাজ করে কিন্তু একটু সময় লাগে, যদি সিডিপুর একটু ভালো থাকে, যদি সিডিপুর কাউন্টটা একটু ভালো দিকে থাকে, যদি ওই সময় যদি আপনার এআরবিটা শুরু করে তখন কিন্তু তাকে মোটামুটি ইয়ে করে।
আচ্ছা,
আর যদি লাস্ট আমাদের এমনও রুগী পাওয়া গেছে লাস্ট ইয়েতে দিছে কিন্তু এখনো সে ভালো আছে, আগে কাজ করছে ওষুধটা।
আচ্ছা আচ্ছা, তারপর আপনার হাজবেন্ডকে দেওয়া হলো?
পরে আমার হাজবেন্ড পাইছিল তখন এটা আর শুট করে নাই, পরে আর আমার হাজবেন্ড আর নেওয়া হয়নি ওষুধ, তখন একটা বেশি একটা ছিল না, পরে আজকে 4 বছর আছে আমার হাজবেন্ড মারা গেছে আর কি। আবার বেশিরভাগ জ্বরে দেখা যেত আর কি,
কারণ এর চেয়ে বেশি হতে দেয়নি আসার আলো, কারণ আপনাকে চিকিৎসার মধ্যে ছিল।
আমি চিকিৎসার মধ্যে আছি, ট্রিটমেন্ট আওতে আছি, আর বিশেষ কথা হচ্ছে আমি সবসময় সারাক্ষণ ডাক্তারের সাথে থাকতেছি, ডাক্তারের ফলো আপ এ আছি, যার কারণে আমার সমস্যাটা হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি মানে বেশি একটা অসুস্থ হইনি এখন পর্যন্ত আর কি, এই বেশিরভাগ জ্বর আর কাশি থাকে আমার, ঠান্ডাটা এর বেশি কিছু আল্লাহর রহমতে আর এখনো ভালোভাবে।
আমাদের স্টুডিওতে কি আপনার ঠান্ডা লাগছে?
না না, এ ঠান্ডা না, এভাবেই আর কি মাঝে মধ্যে ঠান্ডাটা লাগে আর কি।
স্টুডিওতে অনেক ঠান্ডা
টেম্পারেচার না, না এর জন্য সমস্যা হচ্ছে না।
সমস্যা হলে বলবেন
আমরা, না না তাইলে আমি বলতাম।
আচ্ছা ধন্যবাদ, এই সমস্যা হলে বলবেন আমরা টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিব। ওকে সৈকত, আমরা আসি আপনার কাছে আবারও, মায়ের কাছে আবার একটু পরে যাব। এই যে চিকিৎসা আপনার শুরু হলো, কি ধরনের চিকিৎসা হতো?
প্রথমে আমি আসলে আমার চিকিৎসাটা প্রথমে যখন আমি আসি আশালতে, আসার পরে প্রাথমিক অবশ্যই আশালতে আসলে ওনারা এটা সিডিফোর টেস্ট করত, তখন সিডিফোর মেশিন ছিল মহাখালী আইসিডিডি এর ভিতরে, তখন ওইখানে সিডিফোর করলে আমরা সাইজটা টেস্ট করত, টেস্টের করে টেস্টের রিপোর্ট আসার পরে এআরবি আরম্ভ করত, তখন আমাদেরকে তখন অ্যাভেলেবেল এআরবি ছিল না, তখন আমাদেরকে এআরবি কিনে খেতে হতো। তখন তখন আমি প্রথম দিনে সিডি ফোর করে আসি, পরের দিন রিপোর্ট নিয়ে আসছে, তারপরের দিনে আমি এআরবিটা আরম্ভ করলাম। এআরবি আলিভাই এআরবি কাউন্সিলিং করতো, এআরবি হলে আবার এআরবি কাউন্সিলিং করতে হয়, কারণ এআরবি এমন এক জিনিস এটা নিয়মিত খেতে হবে, এটা বাদ দেওয়া যাবে না এবং এটা অনিয়ম করা যাবে না।
আচ্ছা
হ্যাঁ, এটা তখন আমার কাউন্সিলিং করছিল আলী ভাই, এখন তো আমি একজন কাউন্সিলার, সকালে যে টাইমে আমি খাবো রাত্রে এই টাইমে এবং মৃত্যুর আগ পর্যন্ত এটা আমার সঙ্গে সাথে। তাহলে তখন আমার সিডি ফোর ছিল 47 আর আমার ওয়েট ছিল 47, এখন বর্তমানে আমার ওয়েট হয়েছে 60 আর সিডি ফোর হল 626। এর ফাঁকে আমি একটা কথা বলবো,
জি
যখনই আমি 2008 চাকরিতে জয়েন দিই তখন আমি আসি মারিয়ার হাজব্যান্ডকে আমি চেয়েছি, কিন্তু মারিয়ার হাজব্যান্ড যখন বাংলাদেশে অ্যাভেলেবেল এআরবি ছিল না, তখন এআরবি একমাত্র ডাচ বাংলা আর ভ্যাকসিনকো কিছু তৈরি করত, কিন্তু হাই প্রাইস ছিল, সবাই কিনে খেতে পারত না। হ্যাঁ, তখন বাংলাদেশে সেকেন্ড লাইন ছিল না, এখনো সেকেন্ড লাইন কিন্তু হাই প্রাইস, মারিয়ার জামাইকে সেকেন্ড লাইনও একবার দেওয়া হয়েছিল, থার্ড লাইন তো আমাদের দেশে নাই, এই এই কারণে আর কি। আসলে
কেমন দাম এগুলির?
প্রায় এখন মনে হয় সেকেন্ড লাইন 16,000 টাকা, থার্ড লাইন বাংলাদেশে নাই, তাও সেকেন্ড লাইন ইন্ডিয়ার থেকে দিতে হয়, কারণ এমনি তো আগে এখন তো অ্যাভেলেবেল ডোনারও নাই, দিন দিনে ডোনার বন্ধ চাইতেছে, আশার আলো সাপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। যাক ওইগুলিতে একটু পরে আসি, তখন আমি সিডি ফোর আসলো 47, যেখানে 300-350 থাকার কথা বা 500 থাকার কথা সেখানে 47, আর আমার ওয়েটও 47। তখন থেকে আরম্ভ করলাম, আজ পর্যন্ত ভালো নাই, মধ্যখানে 2010 একটু আমি অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে 2008 তখন সুস্থ হই, আমি আরবি খাইতেছি সবসময়, আসা যাওয়া কন্টিনিউ ফলো আপে আসি, আমি ফলো আপ প্রতি মাসে আসি, আসলে আসালো থেকে আমাদেরকে সকালে নাস্তা দুপুরে লাঞ্চ গাড়ি ভাড়া দিত, তখন ওনাদের একটা, যখন আমি আসার একজন সদস্য ছিলাম তখন গাড়ি ভাড়াও দিত, ওনাদের ডোনার ছিল, সম্পূর্ণ কিছু করত, আমরা আসতাম, আর অসুস্থ হইলে যখনই আমরা অসুস্থ হইতাম তখন আসলে তখনই আমাদের জন্য চিকিৎসা সেবা এবং থাকার ব্যবস্থা আসার লোক করত
বিনামূল্যে,
বিনামূল্যে সম্পূর্ণ কিছু বিনামূল্যে, শুধু এআরবিটাই
কিনে নিত
আমি কিনে নিতাম, কিন্তু তখনও হয়তো অল্প কয়েকজন ফ্রি পেত, যারা ডাচ বাংলা থেকে ফেত, অল্প কয়েকজন তখন ফ্রি ফেত, সবাই ফেত না, কিন্তু এআরবি নাই। তারপরে সম্পূর্ণরূপে সুস্থ 2008 যখন গ্লোবাল ফাউন্ড আসলো তখন আসার হলো এআরবিটা ফ্রি পেল, এখন সবাই 2008 থেকে সবাই ফ্রি পায়, আমিও পাই, মানে এ টু জেড যারা এয়ার বিঘা সবাই ফ্রি পাই। এর পাখি 2010 আমার হালকা একটু জ্বর আসছিল 2005 এর পরে, কিন্তু আমি অসুস্থ 2010 যখন অসুস্থ হই তখন আমাকে বলছিল
এই পাঁচ বছর আপনি কি মোটামুটি সুস্থ ছিলেন?
সম্পূর্ণরূপে সুস্থ, তখন আমি কিন্তু হ্যান্ডসাম একদম সালমান খান,
মানে ফিটনেস একেবারে আগে
একেবারে আগের মতো 62। তো ডাক্তার নীলুভরা খান বলছিল তুমি একটু এক কাজ করো এখানে থাকো, বাসায় যাইও না। আমি চলে গেলাম বাসায়, বাসায় গিয়ে শুনলাম না যে বাড়িতে যাই, আমার ওয়াইফও বলছিল তুমি বাড়িতে আসো, ঠিক আছে ঠিক হয়ে যাবে। 7-8 দিন থাকার পরে দেখলাম না জ্বর আসে যায়, জ্বর আসে যায় চোয়ারের ফানির মতো। তখন ঢাকাতে আবার ফোন দিলাম, আমার হাবিবা আপা বলল ঢাকা চলে আসেন, আসলাম চাকরি তো করি, আপনাকে হাসপাতাল ভর্তি করে দিব। তখন হাসপাতাল আইডিএসএ ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়ার পরে তখন আমার একটা টাইফয়েড হয়েছিল, জ্বরের রিপোর্টে আসছে টাইফয়েড, টাইফয়েডে তখন আমার চিকিৎসা নিতেছে। তখন ওইখানে থাকা অবস্থায় সরি আমি একটু প্রথম দিকে ভুলে গেছি, এখন আইসিডি প্রথম যখন আমি আশালতে আসি, আসার পর থেকে আমার মেজু ভাইয়ের আমার বড় ভাইয়ের একটা ছেলে ছিল ডাক্তার, যিনি নাকি বর্তমানে এখন লক্ষ্মীপুর সদরে আছেন ডাক্তার, ও বলছে কাকা আমার বাসায় যাবে, আর বড় ভাই বলছে আমার বাসায় যাবে। তো বড় ভাইয়ের বাসায় যাওয়ার পরে বড় ভাবির বাসায় তখন আইডিএসএ 2005 এর একজন নার্স ছিল কাকলি করি নাম, উনি আমার ভাবিকে বলল যে এই লোকটাকে যদি আপনি বাসায় রাখেন তাহলে আপনাদের সবাই হবে, এই লোকটা এইচআইভি এইডস রোগীদেরকে তো নিয়ে ফুড়ি ফেলা। এখন আমার ভাবি কি করছে, আমার একটা প্লেটে উনি আর কিভাবে লিপস্টিক দিয়ে প্লেটের নিচে দাগ দিল, গ্লাসে দাগ দিল, উনি আমার ভাতের প্লেট গ্লাস দিয়ে যাইতো খাইতো, আর ওনার ছেলের পরে অর্ডার দিল যে ওর কাছে যাইবা না ওরে ধরবা না এগুলি। এইভাবে করতে করতে যখন একদিন ওই মেয়েটা ছিল শিক্ষিত, আমার ভাতিজাও শিক্ষিত ছেলে, ওই ওর স্বামীর কাছে বলছে, বলছে আর তখন ওই মানে আমার ভাতিজা বলছিল যে না এগুলি আমরা সবকিছু জানি, আম্মা হয়তো ভুল বুঝছে, ওই মহিলা বুঝেছে তুমি কাকার সেবা যত্ন ভালো করে করবা, যেহেতু কাকা আমাদেরকে ছোট থেকে বড় করছে, কাকা আমাদেরকে ছোট থেকে বড় করছে দিত। তখন একদিনে 5-6 দিন যাওয়ার পরে আমার ভাবি একদিন আমারে বললো আমার বাসার থেকে, তখন ভাবি দেখলাম ভাবি আমার কাছেই আসে না, খাওয়া দাওয়া চলে যা, ভাবি আমারে বললো আর কতদিন, তখন আমি বলছি চলে যাবো, তবে আমি যে যাবো কিন্তু আপনি আমাকে সরাসরি বলতে পারেন, আপনি আমি চলে যাওয়ার পরে উনিরা আবার বলছে আমার যে মশারি দিত চাদর এগুলি ফুড়ি ফেলানোর জন্য। এ নিয়ে আমি এক সময় আমার ভাবির সাথে অনেক কথা কাটাকাটি করছি, কাটাকাটি করি প্রায় রাত্রে 10টার পরে 7 দিন থাকি বাসার থেকে বাইরে চলে গেলাম। তো এই ধরনের একটা ঘটনা আমার জীবনে ঘটল, ঘটার পরে ওই দিন রাত্রে আমি দেশে গিয়ে আসলে যাওয়ার পথে আর গাড়ি পাইনি, ওদিন রাত্রেও আমি তখন আমি তো একটু অসুস্থ হোটেলে ছিলাম, হোটেলে গেছি, তখন আমাকে কিন্তু কাপ্তান বাজার একটা হোটেল ছিল সবুজ বাংলা, তখন ওই হোটেলে গেছি থাকতে, রাত্রে 10টা বাজে, এখন রাখবেন একটা অসুস্থ রোগী যদি রাত্রে মারা যায়, তখন বলছে না আমি আপনাকে রাখবো না। তখন আমার এক গ্রামের একটা ছেলে ছিল রোলামিন করে নাম, বঙ্গবাজারে থাকতো, ওরে ওরে ফোন দিলাম, তখন আমি তো সৌদি থেকে 2003 আসছি ফোন নিয়ে আসছি, তখন ফোন দিলাম যে আমার তো হোটেলে রাখে না, তখন ওই আসি বলছে যে রাখেন, তখন হোটেল আলা রাখছে তুই। হ্যাঁ, তারপর ওইখানে হোটেলে থাকি, সকালে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমার আম্মারে বললাম এই এই ঘটনা, তারপরের থেকে সবসময় আসি যাই। এখন ঢাকাতে আসলে তখন মেজু ভাইয়ের বাসায় থাকি আর সবসময় ইয়ে করি, আল্লাহ আমারে এই পর্যন্ত ভালোই রাখছে। তারপরে তো 2008 যখন আসার আলো একটা প্রজেক্ট পাইল গ্লোবাল জিএফ টিম, তখন আসার আলোতে চাকরিতে আসি।
জি ওকে, অনেকে লিখছেন কাউসার, এরপর দেখতে পাচ্ছি শামীম তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন আরমান, সজীব সবাই আপনার জন্য দোয়া করেছেন এবং বলেছেন যে আপনাদের ঘটনাটি খুবই দুঃখজনক। সাইমা মুর্শিদ তিনি চিটাগং থেকে, তিনি শুনতে পারছেন না, যাই হোক যারা শুনতে পারছেন না আজকে তারা যেটা করতে পারেন পরে ডাউনলোড করে আমাদের ওয়েবসাইট থেকে শুনে নিতে পারেন। যারা শুনতে পারছেন না তাদেরকে যদি আপনি মেসেজটি পৌঁছে দেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে দেওয়া হলো। যে যারা এখানে কমেন্ট করেছেন আপনারা হয়তো তাদেরকে অবশ্যই জানিয়ে দিতে পারেন, অনলাইনে শুনতে পারে তারা। আমাদের ঢাকা এফএম এর অ্যাপস রয়েছে, আইফোনের জন্য অ্যাপস রয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপস রয়েছে, যেটা আমাদের ওয়েবসাইটে রয়েছে, সেগুলি ডাউনলোড করেও তারা অনলাইনে শুনতে পারেন। এছাড়া আমাদের ওয়েবসাইটটি ওপেন করলে আপনি শুনতে পারবেন লাইভ। জয় জিজ্ঞেস করেছেন যে মারিয়ার কণ্ঠটি এমন কেন। জয় নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনি প্রশ্নটি অনেক আগে করেছেন, ইতিমধ্যে আপনি নিশ্চয়ই আপনি জেনে গেছেন যে তার লাইফে কি কি ঘটেছে, তার কণ্ঠটি আসলে আর কেমন হওয়া উচিত আমি জানি না। তিনি যে এখনো সুস্থ অবস্থায় রয়েছেন, এখনো যে যুদ্ধ করে যাচ্ছেন এবং যুদ্ধরত অবস্থায় তিনি আমার স্টুডিওতে এসে জানাচ্ছেন এবং অন্যদেরকে সতর্ক করবার জন্য এসেছেন, এজন্য তাকে থ্যাঙ্কস। কণ্ঠ নিয়ে আসলে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তিনি একজন এইডস আক্রান্ত রোগী হয়েও যিনি বিয়ের তিন মাসের মধ্যে তিনি আক্রান্ত হয়ে পড়েন, তার শরীরে ভাইরাস ঢুকে যায় এবং তিনি তার স্বামীকে হারিয়েছেন, স্বামীর মাধ্যমেই তার শরীরে এই রোগটি প্রবেশ করে। একেবারেই তার কোনো দোষ নেই এখানে, ইভেন তাদের যে সন্তানটি তারও কোনো দোষ নেই, বাবার কারণেই সেই সন্তানটি শরীরে এইচআইভি ভাইরাস। মানে আমরা ভুলে গেছি যে 18 মাস পরে কি তার আপনার সন্তানের পরীক্ষা করা হলো?
হ্যাঁ করা হচ্ছে, নেগেটিভ আসছে, ভালো আসছে।
এখন তার মানে সে অনেক দোয়া করব। এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন আলিমুল ইসলাম, তোমাদের সঙ্গে থাকবো সব সময়। শাকিল মাহমুদ কলি তিনি লিখেছেন, এরা আচ্ছা আপনাদের সঙ্গে দুজনের পরিচয় কি আশার আলো থেকে, তিনি জানতে চেয়েছেন।
জি
আচ্ছা, প্রথম আশার আলোতে দুজনের সঙ্গে দেখা হয়।
জি আমি 2005 আসি।
আপনি কি আগে যান?
জি আমার সাথে ওর পরিচয়, আমি তো 2005 আইডেন্টিফাই হয়ে আশার আলোতে আসি। আসার পরে ওই তো আশার আলো যখন আমরা সাপোর্ট নিতে আসি তখন আমি তো চাকরি পাই 2008। তখন আমাদেরকে আসলে একটা গ্রুপ সেশন হতো, তখন তো তখন 2005 এর মেতে আমাদের 80 জন মেম্বার ছিল। তখন আমাদেরকে গ্রুপ সেশন করতে 20 জন করে ডাকে, তখন আমাদেরকে এইচআইভি এর সম্পর্কে পজিটিভ লিভিং ট্রেনিং দেওয়া হইতো, আমরা দিতাম। আসি আমরা ওষুধ নিতাম প্রতি মাসে, আমরা যারা এআরবি খেতাম আসি প্রতিদিন এক মাসের করে ওষুধ নিতাম, আরো অসুস্থ হইতে আসলাম। আর আমরা ওইখানে পরিচয়, এখনো আমরা ওইখানে এইভাবে আশালতে অনেকের প্রতি মাসে 8টা সোশ্যাল ডে করে নেই এবং প্রায় বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট
কিভাবে কাজ করে এবং আপনারা কিভাবে কাজ করেন সেটা আমরা জানবো, অবশ্যই জানবো, জানতে চাই এখন এই মুহূর্তে কি কি করেন আপনারা, শারীরিক কি কি সমস্যা রয়েছে, চিকিৎসা চলাকালীন অবস্থায় মারিয়া শারীরিক আর কি কি সমস্যা হতো, নাকি ওইগুলো জ্বর মাঝে মধ্যে মাথা ব্যথা কাশি এরকমই?
হ্যাঁ আমার এইগুলোই পড়ায়, এইগুলোই হয় আর কি।
তাছাড়া আর কোন ধরনের নির্দেশনা ছিল কিনা যে এগুলো এগুলি করা যাবে না, এগুলো এগুলি করা যাবে মারিয়া?
মানে এটা কোন ক্ষেত্রে
আপনাদের মানে ট্রিটমেন্ট এবং দৈনন্দিন জীবনে কি কি কাজ করবেন না, কিভাবে থাকবেন, কিভাবে চলবেন, আর কি কি আপনাদের প্রতি নির্দেশনা ছিল ডক্টরদের?
ডাক্তারদের পরামর্শ ছিল প্রথমে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে যে সবসময় খাওয়া দাওয়াটা ভালোভাবে খাইতে হবে, খাওয়া দাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয় আমাদের।
যে কোনো খাবার তো খেতে পারতেন, নিষেধ ছিল না যে এটা খাওয়া যাবে না?
না,
আচ্ছা আচ্ছা,
খাওয়া দাওয়ার প্রতি কোনো নিষেধ নাই। আর বিশেষ করে হচ্ছে তার সাথে মেডিসিন, ডাক্তারের ফলো আপে থাকতে হবে, তারপরে দিয়া একটা সমস্যা হলে তাড়াতাড়ি ডাক্তারকে বলতে হবে, যেমন ডাক্তার এটারে ভালোভাবে দেখতে পারে এটা ট্রিটমেন্ট। তারপরে পাশাপাশি আর বলবো যে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, তারপরে কথা বলা, মানে সবসময় একটু ভালোভাবে থাকা আর কি।
হ্যাঁ মানে সবসময় একেবারে মন খারাপ করে না থাকা,
না থাকা, যেমন এইচআইভি আছে এটা মনে না করা, একটা স্বাভাবিক মানুষের মতো সমাজে চলাফেরা করা, তারপরে মানুষ যেমন কখনো বুঝতে না পারে,
ঘুরতে যাওয়া,
কথা বলা, এসব সবসময় আর কি আমাদেরকে দিয়ে থাকে কাউন্সিলার, তারপরে দেয়া ডাক্তার, সবসময় আমাদেরকে সবকিছু এ সময় এটা দিয়ে রাখে আর কি।
সৈকত, আর কি কি বিধিনিষেধ থাকে ডাক্তারদের কাছ থেকে?
ডাক্তারের কাছ থেকে আসলে যেমন আমরা একজন
রক্ত দেওয়া যাবে না,
যেমন আমরা একজন এইচআইভি পজিটিভ অনিরাপদ, কারণ আমরা তো ছেলে মানুষ, বাইরে কোথায় অনিরাপদ যৌন মিলন করা যায়, যৌন কাজ করা যাবে না, নিজেই তো একটা নিয়ে আসি সার্টিফিকেট, আর অন্যকে দেওয়া যাবে না। আমি বলবো আর কি, সরি হাসাটা আছে, যেটা এটা তো করাই যাবে না, আর কোথায়ও যদি দেওয়া যাবে না,
কারণ এটা যেটা আছে এটা বলা, এটা কিন্তু প্রথমে কাউন্সিলর আমাদেরকে বলে দেয়,
যেটা যত বলবেন তত মানুষ সতর্ক হবে, যত নিজের মধ্যে রাখবেন,
আমরা প্রথমে আমরা যারা এইচআইভি পজিটিভ তারা কখনো অনিরাপদ যৌন কাজ করা যাবে না, এবং আমরা আমাদের সুই সিরিজ কেউ ব্যবহার করতে পারবে না, সুই সিরিজ আর আমাদের রক্ত কেউ নিতে পারবে না, প্রথমে তিনটা কেউ করতে পারবে না আমরা, আর আমাদের যে মা এইচআইভি পজিটিভ তারা তো বাচ্চার বুকের দুধ খাওয়ানো যাবে না, কিন্তু ডাক্তার নীলুফার আবার ট্রিটমেন্টে আমাদের যারা এইচআইভি পজিটিভ আছে তারা তো আবার ট্রিটমেন্টে আছে, তারা খাওয়াইতে তো পারবেই। আর আমরা আসলে এইচআইভি একজন নেগেটিভ ব্যক্তি যেগুলি করতে পারবে, কিন্তু আমরা সেগুলি করতে পারবো না, যেহেতু আমাদের শরীরে ওই পরিমাণ প্রতিরোধ ক্ষমতাটা নাই। আমরা নিয়মিত খাওয়া খেতে হবে, নিয়মিত ফলো আপে থাকতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, কারণ আর এইচআইভি পজিটিভের জন্য কোন বাসি এবং ফসা গলা খাওয়া যাবে না।
আচ্ছা আচ্ছা, একেবারে
দেখুন, ডাক্তারের নিষেধ অমান্য করা যাবে না,
মানে বাসি খাবার যেমন সকালে রান্না করা খাবার
আমরা রাত্র পর্যন্ত খেতে পারবো, পরদিন এই খাবার আমরা খেতে পারবো না।
আচ্ছা আচ্ছা,
জি, যেগুলি ডাক্তারের নিষেধ। জি,
আচ্ছা, বাইরের খাবার,
বাইরে খাওয়ার আমাদের তৈলাক্ত জিনিস খাওয়া যাবে না, বাইরে খাওয়ারও খাওয়া যাবে না, কিন্তু খাওয়া যাবে না বললে না, বাইরে কলা তো আমরা খাইতে পারি, এমন কিছু খাওয়ার আছে বাইরে যেগুলি খাইলে হয়তো আমাদের পেট খারাপ হতে পারে, কারণ
যেমন আমরা যারা রেস্টুরেন্টে যদি
এইচআইভি পজিটিভ যারা, হয়তো আমরা বাইরে সিঙ্গারা খেলাম বা ফেজু খেলাম বা ছোলা খেলাম, দেখা গেছে আমাদের ফ্যাট খারাপ হতে পারে, এই ধরনের কিছু কিছু খাবার আছে যেটা আমাদের খাওয়াই যাবে না, হয়তো যদিও কোনো খাবার পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হোটেলে দেখে আমাদেরকে হয়তো দেখা গেছে এই সময় খাবার না খেলে না হয়, যদিও আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, যেমন সকালের নাস্তা বা দুপুরের লাঞ্চ, আমি একদম অসুস্থ হয়েছি, আমি আজকে 10 বছর চৌত 2005 আমি আইডেন্টি হয়েছি, খিদা লাগলে আর আমি থাকতে পারি না, তখন খেয়ে নেই, হয়তো দেখা গেছে সময় মতো বাসায় বুঝতে পারি না, কিন্তু এ বিদায় যে জীবন বাঁচানোর জন্য সামনে যাই পাবো তাই খাবো, কিন্তু না, একটু দেখে শুনে আমাদেরকে চলতে হবে, খেতে হবে,
এবং এইভাবে যুদ্ধটা চালিয়ে
এইভাবে যুদ্ধ করে দীর্ঘ 2005 থেকে চলছে। জানি না আমার শরীরে এইচআইভি ভাইরাস কবে যে ঢুকছে, আল্লাহ পাকে জানে, কিন্তু আমিও জানি, কিন্তু
আপনার কি মনে হয় যে ওই যে আপনি যখন সৌদি আরবে যে হোটেলে কাজ করতেন তার আগে কোনো সম্ভাবনা হয়েছে, এরকম কোন ঘটনা ঘটেছে যার মাধ্যমে আপনার শরীরে এই ভাইরাসটি ঢুকতে পারে?
আমি যখন সৌদি আরবে, যখন আমি 1991 থেকে 1991 গিয়েছিলাম বিয়ে করে, তখন আমি 94 আসছি, তখন আমি কিন্তু কোনো খারাপ খেতে যাই নাই, কিন্তু এরপরেও আমি যাই না, 96 আবারও ছুটিতে আসি তখন আমি যাই, আমি জানি 96 হয়তো এই ভাইরাসটা আমার শরীরে ঢুকছে, কিন্তু আমি অনেকবারে উমরাও করছি, হজও করছি, কয়েকবার আমি উমরা করছি হজও করছি,
দেখেন
এতগুলি করার পরও জানি না
জি আমি এটা বলতে চাইছি
আমার মাথায় কেন এই জিনিসটা ঢুকলো না। আর আমি একটা কথা যেটা বলবো, আমার বাইরে যে ভাইয়েরা আছেন, কিন্তু আমরা আসলে বাদের বাহিরে, আমার মতো এই ভুল কেউ করবেন না, কারণ এই ভুল করে কিন্তু ভুল করে পরে মাসুল দেওয়া যায় না, কিন্তু যেই মাসুল আমার মৃত্যুর আগ পর্যন্ত আর হবে না, যখন এখনো মাঝে মধ্যে আমার সত্যি কথা বলতে কি হয়তো ওয়াইফ বলে সৌদি আরব তো তোমার ছেড়ে দিছি, এখনো কি তুমি এমনই আছো, কিন্তু এই কথাটা আমি শুনি, কিন্তু আমার অন্য কোন 10টা ভাই যেন না শুনে, এখন যে ভাইরা দেশে বাইরে যাবেন বা বাইরে আছেন, এই কথাটা আমার মনে হয় ওনারা যদি
আমি আশা করব
রাখে,
কারণ আমাদের সঙ্গে অনেকে দেশে বাইরে থেকে,
দেশের বাইরে যারা আছেন জানি অনেকেই অনেক টাকাই ইনকাম করেন, যে টাকা দিয়ে কি করবো, দেশে আমি যেসব দেশের নাম বলছি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরি, মিশর, সোমালি, সুদানি, মাগরিবি, সিজাইরি, কিন্তু ইভেন সৌদিও এখন আর বাকি নাই। তাহলে আমি সেই দেশ থেকে আক্রান্ত, এখন আমি ওই দেশে ছিলাম, এখন আমি ওই দেশে থেকেই আমি এটা বলবো যে আমি 100% যে আমি ওই দেশ থেকে এই ভাইরাসটা নিয়ে আসছি। যেমন হয়তো বেশিরভাগই আসলে ওই দেশে ইন্ডিয়ান এবং এমানি মেয়েদের চেয়ে মানুষ বেশিরভাগই আক্রান্তিত, আর আমাদের দেশে বেশিরভাগই মাইগ্রেন্ট ওয়ার্কার যারা এখন যেখানে এগুলি নিয়ে কাজ করে বেশিরভাগই মাইগ্রেন্ট ওয়ার্কার,
তাদের থেকে
আমরা পাই। দেখুন বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের কাছে পাঠায় এবং 95% মাইগ্রেন্ট ওয়ার্কার,
জি, যারা দেশের বাইরে যান, প্রবাসী যারা, তারা এই ধরনের ভুল করে ফেলেন,
ভুল করে ফেলেন। এই আরো বলবো আসলে আমরা কিন্তু কোনো কিছু না করে, যেমন 2-5 বছর না থেকে, ঠিক আছে 2-3 বছর হয়েছে আমি দেশে চলে আসবো, যেহেতু আমার ওয়াইফ আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাপ আছে, এটা একে তো পাপ, দ্বিতীয়ত জীবনে একটা জিনিস নিয়ে আসি। আমরা তো জানি না কার শরীরে এইচআইভি ভাইরাসটা, এমন এক জিনিস যে বিভিন্ন রোগের কিন্তু সিন্ড্রাম আছে, যেমন ডায়াবেটিস একটা সিন্ড্রাম আছে, খাইতে পারে না, বাঁচতে পারে না, যেমন ক্যান্সারের একটা সিন্ড্রাম আছে, কিন্তু এইচআইভি ভাইরাস যেই পর্যন্ত এইচআইভি পরীক্ষা না করবে সেই পর্যন্ত সে জানতে পারবে না তার শরীরে এইচআইভি ভাইরাস আছে কি না। আমাদের শরীরে আমরা এখনো দেখি, যেহেতু আমার অভিজ্ঞতা থেকে বলবো, এখনো আমরা দেখি যে স্বামী অসুস্থ হয়ে মারা যায় হাসপাতালে, পরে তার ওয়াইফকে নিয়ে আসে, যে পরে টেস্ট করলে পাওয়া যায় ওয়াইফ এইচআইভি পজিটিভ, অথচ হাজব্যান্ড এইচআইভি তেই মারা গেছে। যদি হাজব্যান্ড মারা নাই যায় তাহলে তার ওয়াইফ এইচআইভি পজিটিভ কেন হইল, কারণ আমাদের দেশের মেয়েরা যতটা আমি এইচআইভি পজিটিভ তারা কিন্তু নিষ্পাপ। আমি যেখানে আমার চেয়ারে বসে কাজ করে দীর্ঘ 7 বছর, এটা আমার অভিজ্ঞতা থেকে বলবো, হয়তো 100-2 বা 3 মেয়ে হইতে পারে রাস্তার, যারা হোস্টেল বা সেক্স ওয়ার্কার, নতুবা অন্য যারা, তারা হাজবেন্ড থেকে আসছে,
জি। তার মানে আপনি বলতে পারছেন 98% যে আমাদের
95 দিতে পারি আমি বাইরে, 99
যারা তাদের স্বামীর মাধ্যমে তাদের শরীরে
আসছে, জি,
এবং বাকি 5% যারা রয়েছে সেক্স ওয়ার্কার,
বিভিন্ন ব্লাড বা সেক্স ওয়ার্কার বা আইডিও এইভাবে আসছে।
আচ্ছা আচ্ছা, ওকে। অনেকে বলেছেন বাদল যে দুজনের ছবি দিলে ভালো হতো। আচ্ছা, এই জন্য দুঃখিত আমরা ছবি দিতে পারছি না। আহনাফ আমাদের সঙ্গে, তিনি লিখেছেন যে ধন্যবাদ এবং আমরা অনেক উপকৃত হচ্ছি। ইমরান তিনি জানিয়েছেন যে এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে আমরা অনেক উপকৃত হচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন দুজনকেই। এরপরে জয় লিখেছেন, আচ্ছা জয় নামে আজকে অনেকে লিখেছেন, আমাদের আজকে মারিয়া আমাদের সঙ্গে, মারিয়ার একমাত্র সন্তান, তার নামও জয়, আমরা আজকে অনেক জয়কে পেয়েছি। রাজ তিনি লিখেছেন সচেতনতা প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি মানুষের জীবনকে মৃত্যুর কালো হাত থেকে বাঁচাতে পারে। হ্যাঁ পারে অবশ্যই, কিন্তু মারিয়ার বেলায় সেই কথাটা কি যাচ্ছে? মারিয়ার তো কোনো দোষ ছিল
না, নিরবর, সে তো
মারিয়া তো সচেতন ছিলই,
সচেতন ছিলই, কিন্তু সে জানতো না তাহলে তার হাজবেন্ডের আছে।
তাহলে এখন আসলে কি করা উচিত যারা মারিয়ার মতো করে এভাবে অন্যের কারণে, তার হাজবেন্ডের কারণে বিয়ের পরে এভাবে আক্রান্ত হয়ে যেতে পারে, তাদের জীবন নষ্ট হয়ে যেতে পারে?
এটা আসলে আমার অভিজ্ঞতা থেকে বলবো, যারা বাইরে আছেন, যারা বাইরে আছে তাদেরকে বাইরে থেকে আসার সাথে সাথে প্রথমেই তাকে এইচআইভি টেস্ট করানো আমাদের দেশের।
আর আমি আগে একটু বলবো যে টেস্ট করাবার আগে এই কাজগুলি যেন থেকে আমরা দূরে থাকি, যেন টেস্ট করাবার দরকারও না।
রাইট, এখন আমি বলবো আমরা, আমাদের এই অনুষ্ঠানটা যারা দেখেন তারা নিজেরাই এবং অন্যদেরকে, তার ফ্যামিলির কেউ যদি বাইরেও থাকেন, ওদেরকে এই ধরনের সচেতন করাটাই প্রথম কাজ। দ্বিতীয়ত, কারণ যারা এখন আমরা কিন্তু প্রায় সৌদি আরব আমাদের দেশ থেকে প্রায় 6,500 মাইল দূরে, অনেকেই দেখি না কে কি করে, আমি কি করি, কিন্তু আমার কেউ দেখতেছে না, আমার ভাই কি করে আমি দেখি না।
এবং এরকম একটা দেশে গিয়ে এই ধরনের কেউ করবে এটা তো কেউ চিন্তাও করতে পারবে,
চিন্তাই করতে পারবে না।
আপনি নিজে 2 বার হজ করেছেন এবং কতবার?
আমি প্রায় 21 বার উমরাও করেছি,
21 বার উমরা করেছেন, তারপরও আপনি এই ধরনের ভুল করে ফেলেছেন,
ভুল করে ফেলেছি, যাক আমার মতো ভুল যেন আমার কোন ভাই না করেন,
জি, আমাদের অনুষ্ঠান হয় ভুল সবে ভুল, সিনেমায় সবাই তাদের ভুলের ঘটনা বিষয় করে যেটা আগামীকাল হবে। যাই হোক, আপনার মাধ্যমে আপনার এই অন্ধকারের গল্পে আমরা সেই কিছু ভুল ব্যাপারটি তুলে আনলাম। সো আশা করব যারা শুনছেন খুব মনোযোগ সহকারে শুনবেন এবং ভুলবার চেষ্টা করবেন। কতটা কতটা মানে কি বলবো যে কতটা দুর্ভাগ্য না হলে দুর্ভাগা না হলে তার মতো করে আজকে আমাদের মারিয়ার মতো করে সৈকতের মতো করে জীবনের সঙ্গে প্রতিটা দিন এভাবে যুদ্ধের সঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরে রয়েছেন। যদিও আমি দেখে মনে হচ্ছে না, আমি বারবার বলছি আজকে যারা রয়েছেন কেউ দেখে বলতে পারবেন না, তাদেরকে দেখে বুঝতেই পারবেন এইডস আক্রান্ত রোগী তারা। যে আমরা এর আগে আমরা যদি গুগলে সার্চ দিই অথবা কোনো এইডস আক্রান্ত ব্যক্তিদের ছবি দেখি, আমরা যে অবস্থায় দেখি অবশ্যই তারা সেই অবস্থার মধ্যে নেই, খুব ভালো আছেন এবং একটা নিয়ন্ত্রিত একটা নিয়মের মধ্যে দারুণ একটা শৃঙ্খল জীবনযাপন করছেন এবং অন্যদেরকে হেল্প করছেন।
কিন্তু আসলে যতই আমরা খাওয়া দাওয়া খাচ্ছি কিন্তু ফ্যামিলির সাথে চলছি, কিন্তু বুঝতে পারি না আসলে ফ্যামিলি কতটুকু মানি নিতে পারে, কিন্তু হয়তো আমাদেরকে ফেলবে কথায় এক নাম্বার দুই, কিন্তু নিজেরা তো বললাম যে ভুল করছি, কিন্তু এই ভুল মানুষ মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু হলে তো শেষ হবে না, কারণ আমার মতো যেন এ ভুল আর কোনো ভাই না করে। আর আমার এই অনুষ্ঠান যে ভাইরা দেখছেন ওনারা যেন ওনারা নিজে এবং নিজের ফ্যামিলির এবং আত্মীয় স্বজন যদি কেউ থাকেন তারা যেন সচেতন থাকেন।
ওকে, আপনারা তো এই মুহূর্তে কাজ করছেন আশার আলোতে, বাংলাদেশে কি পরিমাণ এইডস আক্রান্ত রোগী রয়েছে?
বাংলাদেশে 2013 সালে 1 ডিসেম্বর সরকারি হিসাবে আইডেন্টিফাই 3241 জন, আর এই বছর আমাদের
3241 জন
যেহেতু আমি একজন কাউন্সিলর। আর এই বছরে 1 ডিসেম্বর টোটালি মিলে একটা ওয়ার্ল্ড এইডস ডে বলা যাবে যে কতজন আইডেন্টিফাই আর কি, এটা মানে সরকারের হিসাবে। কিন্তু আসলে আমি মনে করব টেস্ট করলে আমাদের দেশে মিনিমাম 20,000-এর উপরে হবে, কারণ মাইগ্রেন্ট ওয়ার যারা বিদেশ আছেন সবাইকে টেস্ট করানো উচিত, কারণ আমি টেস্ট না করলে আমি বুঝতে পারতাম না যে আমার শরীরে এইচআইভি ভাইরাসটা আছে।
তবে এটা ঠিক যারা মাইগ্রেন্ট রয়েছেন তারা সবাই তো হয়তো এই ধরনের ভুল করেননি,
করেন না, হ্যাঁ।
সো দেশে থেকেও অনেকে যারা এই ধরনের ভুল করে ফেলছেন
তারা যেন ভবিষ্যতে
দেশে যারা রয়েছেন তারাও যদি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন তারাও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে,
ঝুঁকির মধ্যে রয়েছেন, হ্যাঁ।
আচ্ছা, আমাদের দেশে এই পর্যন্ত যে পরিসংখ্যান আমরা পেয়েছি প্রায় 500-এর কাছাকাছি এইডস আক্রান্ত রোগী মারা গেছে, কাজ করছেন তো প্রতিনিয়ত অথবা প্রতি মাসে কতগুলি রোগীকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন?
আমার আশার আলোতে প্রায় প্রতি মাসে 15-16-20 এইভাবে হয়, শুধু আশার আলো সেন্টারে
প্রতি মাসে এরকম একটা আশার আলোতে
একটা অ্যামাউন্ট আছে
15-20 জন রোগী আপনারা
থেকে 20, হ্যাঁ 12-20 আশার আলোতে। এই বর্তমান বছরে আমি কোন মাসে 12-র নিচে পাই নাই, 21 পর্যন্ত পাইছি এক মাসে।
এক মাসে 21 জন?
জি 21 জন।
ম্যাক্সিমাম রোগী কি সবই প্রবাসী যারা দেশের বাইরে ছিলেন তারা?
ম্যাক্সিমাম বাইরের।
কি ধরনের রোগী এবং তাদের হিস্ট্রিতে আপনি কি খুঁজে পেয়েছেন?
তারা আমরা যখন কাউন্সিলিং এর মাধ্যমে নিয়ে আসি তারা বেশি কাজে অনিরাপদ যৌন মিলন।
আচ্ছা আচ্ছা,
99 এর মধ্যে এটা আসি যায়, যারা বেজস ফেরত 99 এ আসি যায়।
আচ্ছা আচ্ছা,
অনিরাপদ যৌন কাজের মাধ্যমে।
আর এই যে অনিরাপদ রক্ত গ্রহণের মাধ্যমে,
রক্ত গ্রহণের মাধ্যমে হয়তো দুই একজন। কিন্তু আসলে এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে আমরা কাজ করি গোপনীয় রাখা, কিন্তু একটা ক্লায়েন্ট যখন আমরা তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে তাদের থেকে কথাটা আমরা নিয়ে আসি, কারণ ওদের কথা ছাড়া তো আমরা তাদের যে ফাইলটা করব সেটা আমরা করতে পারি না, তখন হয়তো এক রুমের ভিতরে একজন কাউন্সিলর আর একজন ক্লায়েন্টে থাকে, তখন তো আমরা তাদেরকে প্রথম কাউন্সিলিং এর মাধ্যমে কথাটা নিয়ে আসি, তখন সত্যি যেটা এটাই বলে, কারণ ওর গোপনীয়তা তো 100%।
তো খুব অল্প সময়ের মধ্যেই তো এই ধরনের ভাইরাস শরীরের মধ্যে ঢুকে যেতে পারে, তাই না? খুবই অল্প সময়ের মধ্যে,
অল্প সময়ের মধ্যে।
ওকে, আমাদের সঙ্গে যারা রয়েছেন অনেক ধন্যবাদ, সবাই আপনাদের জন্য দোয়া করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশে এবং দেশের বাইরে থেকে যারা রয়েছেন, আমাদের আজকে যিনি রয়েছেন সৈকত, সৌদি আরবে ছিলেন দীর্ঘদিন, সৈকতও কিন্তু বারবার করে বলছেন যারা দেশের বাইরে রয়েছেন তাদের প্রতি তার অনুরোধ যে এই ধরনের ব্যাপারগুলি থেকে যেন তারা দূরে থাকে, নিজেদেরকে নিরাপদে রাখে, নিজের পরিবারের কথা চিন্তা করে, আত্মীয় স্বজনের কথা যেন চিন্তা করে। নাসিমা মিরপুর থেকে লিখেছেন যে আমি কিভাবে আমার বাচ্চাদের এইডস সম্পর্কে সচেতন করব, ওদেরকে বলতে গেলে ওরা লজ্জা পায়, শুনতেও চায় না, বিকজ ওরা ছোট, তাদের বয়স একজনের 15 একজনের 13। নাসিমা এই প্রশ্নটি করেছেন, আসলে তো আপনারা এই ব্যাপারগুলি নিয়ে কি কাজ করেন যে পরিবারের সবাইকে সচেতন করা? মারিয়া
জি,
কিভাবে এটা সম্ভব হয়? যেমন তার সন্তানেরা, নাসিমা জানিয়েছেন যে তার সন্তানেরা নাকি এগুলি শুনতে চান না এবং লজ্জা পায়, অ্যাভয়েড করে এগুলি শুনতে, কিন্তু উচিত তো সন্তানদেরকে এইগুলি সম্পর্কে অবহিত করা, সতর্ক করা। তো আপনারা কিভাবে তাদেরকে বুঝান যে কিভাবে বলতে হবে, কিভাবে অ্যাপ্রোচটা করতে হবে?
অনেকে দেখা গেছে আমাদের হেল্পলাইনের নাম্বার আছে, তো ফোনে কথা বলে এগুলা ইয়ে করা যায়।
আপনি আপনার হেল্পলাইনের নাম্বারটা বলেন তো, মনে আছে?
না মনে নাই।
আচ্ছা, আমরা হেল্পলাইনের নাম্বারটি আচ্ছা আপনি দেন, তারপর আমরা আমাদের অন্ধকার গল্পে যে ফ্যান পেজ সেখানেও আমরা দেবার চেষ্টা করব। জি বলেন কিভাবে করে।
তখন হেল্পলাইনে কথা বলে তখন যদি মনে হয়, তখন আমাদের আশালতে আসার পর কাউন্সিলিং করার পরে যদি প্রয়োজন হয়, কাউন্সিলিং এর পরে মনে যদি হয় যে হ্যাঁ তার একটা রিস্ক আছে, তখন এটা কাউন্সিলর বুঝে তাকে টেস্ট করানো নিয়ে করে আর কি।
জি, আর টেস্ট না মানে সচেতন করবার জন্য আসলে বাবা মায়েদের যে ব্যাপারটা রয়েছে সন্তানদেরকে বোঝানো।
কিন্তু আসলে কি, বাবা মার কথা তো সন্তানরা স্বাভাবিক এটা লজ্জা পাওয়ার কথাই।
আচ্ছা, তো এই অবস্থা থেকে আমরা কি বের হতে পারবো না?
হ্যাঁ পারবো, পারবো না কেন?
আপনি যদি বলছিলেন যে আমাদেরকে বলতে হবে আসলে।
হ্যাঁ, হেল্পলাইনে যদি সে কথা বলে, যদি নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে ওই ক্ষেত্রে কথা বলে নেওয়া যাবে, তাদেরকে বোঝানো যাবে, কাউন্সিলিং করা যাবে মোবাইলের মাধ্যমে।
অ্যাট লিস্ট তাদেরকে তাদেরকে একটা ব্যাপার জানানো যে এই এই কারণে এই ধরনের রোগ ব্যাধিতে
কিভাবে ছড়ানো।
জি জি জি। ওকে, এরপরে দেখতে পাচ্ছি ভাইয়া, আমি মোহাম্মদ আলী নরসিংদী থেকে বলছি। মারিয়া আপু যে বলছিল যে তার হাত চুলকায়, হাতের মাঝে কোন ধরনের কোন রকমের কোন দাগ ছিল কিনা একটু বলতে বলেছেন আপনাকে।
না ভাইয়া, ওই ওরকম কোন দাগ টাগ ছিল না, এমনি চুলকাতো সাধারণ,
কোন লালচে দানা টানা
না, না ওরকম কিছু ছিল না, এরকম ফ্রেশ হাত, যেমন এরকম খালি চুলকাইতো আর কি,
সবসময় চুলকাতো।
হ্যাঁ, প্রথমেই আমার এই সমস্যাটা দেখা দিয়েছিল আর জ্বরটা আর কি।
আপনার এইচআইভি যে প্রথম এইডস এর যে প্রথম সিম্পটম হিসেবে যেটা ধরা পড়ে সেটা হচ্ছে গা চুলকাতো
আর জ্বর আসতো, আমার প্রথম সিম্পটম এটাই দেখা দিচ্ছে।
এছাড়া গায়ে কোন দানা অথবা চুলকানি জাতীয় র‍্যাশেস কিছুই ছিল না?
না।
আচ্ছা আচ্ছা, ওকে ধন্যবাদ। হ্যাঁ,
আসলে এইচআইভি এইডস এর
একজনের একটা দিয়ে শুরু করে,
এইচআইভি ভাইরাস থেকে যখন ভাইরাস তখন তো কোন সিম্পটম আসে না, যখন এইডস এ পরিণত তখন হয়তো সিন্ড্রোম আসে, কিন্তু তার সিন্ড্রোম গুলি শরীরের ইমিউনিটির উপরে ইয়ে করে, নির্ভর করে, হয়তো কারো সবসময় কন্টিনিউ লুজ, যেমন আমার বেলা কন্টিনিউ লুজ মোশন জ্বর লাস্ট স্টেজে আসি যায়, আর কারো কারো জ্বর থাকে কিন্তু ওজন কমে যায়, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে সে সুস্বাস্থ্যবান কিন্তু ওজন কমে না, এগুলি তার শরীরের উপরেই নির্ভর করে। কিন্তু তাকে ভাবতে হবে এইচআইভি কোনো ঝুঁকিপূর্ণ তার মধ্যে আছে কিনা।
আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে দুবাই থেকে রয়েছেন একজন বন্ধু নীরব লিখেছেন, জিয়াউর রহমান তিনি লিখেছেন আল্লাহ আপনাদেরকে সুস্থ করুন, এই দোয়া করি। এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন আচর থ্যাংকস ঢাকা FM যে ধরনের অনুষ্ঠানটি করবার জন্য, আমরা অনেক কিছু জানতে পারছি, থ্যাংকস তাদেরকে যারা এসছে এত কষ্ট করে আমাদেরকে এগুলি বলবার জন্য। ধন্যবাদ আপনাকেও যারা আমাদেরকে শুনছেন, লিপি লিখেছেন। এরপরে দেখতে পাচ্ছি রাসেল শৌকত ভাই, মারিয়া আপু, এইডস আক্রান্ত ব্যক্তিদের বেঁচে থাকার প্রেরণা হতে পারে দুজন, অবশ্যই আমি সেটা বিশ্বাস করি। আপনারা দুজন যারা এইডস আক্রান্ত রয়েছেন আমাদের দেশে, তাদের বেঁচে থাকার প্রেরণা হতে পারেন। দীর্ঘদিন প্রায় 10 বছর লড়াই করছেন আপনারা, প্রায় 10 বছর, আপনি তো 11 বছর,
8 বছর,
সো মোটামুটি এতদিন ধরে যেহেতু যুদ্ধ করছেন, আশা করছি যে সামনে আরো যুদ্ধ করে যাবেন এবং সফল হবেন। আচ্ছা, হেল্পলাইনের নাম্বারটি আমি একটু জানিয়ে দিই, যারা এই বিষয় নিয়ে আরো বেশি জানতে চান, আরো বিস্তারিত জানতে চান।
হেল্পলাইনে
আপনি যদি ফোন করেন তাহলে সেটা 9টা থেকে 5টার মধ্যে, সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করতে হবে। নাম্বারটি হচ্ছে 01732 80 1001। নাম্বারটি আমি আরো একবার বলছি, 01732 80 1001। এটা আশার আলোর হেল্পলাইনের নাম্বার, যেখানে আপনি এইডস সংক্রান্ত, এইচআইভি ভাইরাস সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কোনো সাজেশন নিতে পারেন। তারা আপনার জন্য ওয়েট করছে, আপনার ফোন কলের জন্য। তবে ফোনটা দিতে হবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে। রাসেল লিখেছেন, এরপর হাসান আল বান্না, এরপর দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে এস সি চাকমা, তিনি দোয়া করেছেন আল্লাহ পাক আপনাদেরকে বাঁচিয়ে রাখুন। এরপর দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে ইমরান হুসেন, আফরিন আফরোজ নিশি, অনেক কিছু জানতে পারছি, থ্যাংকস জানিয়েছেন আপনাদেরকে। ইলিয়াস পাটোয়ারি, তিনি খুব কষ্ট পেয়েছেন, লিখেছেন যে জয়ের বাবার কারণে জয়কে এই ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হয়েছিল। বাট ইলিয়াস, আমরা পরে জানতে পেরেছি যে জয় মারিয়ার সন্তান, সেই মুহূর্তে সুস্থ আছে, সেই মুহূর্তে এইডস আক্রান্ত নয়। ওকে, ফয়সাল লিখেছেন খুব ভালো লাগছে। আচ্ছা দিফা, আচ্ছা রাজ খান একটা প্রশ্ন করেছেন, মশার মাধ্যমে কি এই রোগটা ছড়াতে পারে কিনা? লাইক ম্যালেরিয়া যেভাবে ছড়ায়, আক্রান্ত ব্যক্তির যদি কামড়ায় এবং ওই মশাটা যদি অন্য কোন ব্যক্তির গায়ে কামড়ায়, তার শরীরে ম্যালেরিয়া বাসা বাঁধে।
জি না, মশার কামড়ায় এইচআইভি ছড়াবে না, কারণ মশায় নিতে পারে, দিতে পারে না। যেহেতু মশায় যদি কামড়াইত, মশার কামড়ে যদি এইচআইভি এর ছড়াইত, তাহলে সারা বিশ্বের কেউ এইচআইভি বা সবাই এইচআইভি ভাইরাস নিয়ে ভুক্ত। কারণ আমি একটু বুঝিয়ে বলি, মশা যখন আমাকে কামড় দিবে তখন মশা আমার থেকে নেবে, কিন্তু মশা আমার থেকে নেওয়ার পরে যখন আরেকজনকে কামড় দিবে তার থেকেও নেবে। আর এইচআইভি ভাইরাস একমাত্র এই মুক্ত আকাশে শুধুমাত্র 10 সেকেন্ড বেঁচে থাকে, কারণ মশার কামড়ে ম্যালেরিয়া হতে পারে, কারণ ম্যালেরিয়াও একটা ভাইরাস, সেটা খোলা মুক্ত আকাশে মারা যায় না, এটা ম্যালেরিয়া মশার ইয়েতে লাগা জীবাণুটা থাকে। অতএব মশার কামড়ে এইচআইভি ভাইরাস ছড়ায় না, হবে না,
কারণ মশার ব্লাড নিতে পারে, দিতে পারে না।
ওকে, আমাদেরকে লিখেছেন জুবায়ের, এরপরে আশফি দোয়া করেছেন আপনাদের জন্য। আচ্ছা, আরেকটি প্রশ্ন করেছেন আমাদেরকে হৃদয় সোম, তিনি শিবচর থেকে, যে এই রোগে আক্রান্ত হবার জন্য কি কোনো নির্দিষ্ট বয়স রয়েছে? নিশ্চয় নেই, কারণ আমরা দেখেছি যে গর্ভ থেকেই আমাদের জয় মারিয়ার ছেলে সে আক্রান্ত হবার মতো সম্ভাবনার মধ্যে ছিল, এবং এরকম অনেক তো আপনাদের আশার আলোতে রয়েছে যারা গর্ভে থেকেই তারা আক্রান্ত হয়েছে।
আমি একটু উদাহরণ দেব, যেমন বাবা যদি পজিটিভ হয়ে বাইর থেকে আসে, বাড়িতে আসে, তারা ওয়াইফকে না বললো এবং তারা বাচ্চা নিল, তাহলে ও তো 100% তার স্বামীর থেকে ওয়াইফ, ওয়াইফ থেকে বাচ্চা, তাই এটাতে কোনো বয়স নাই।
সো এক্ষেত্রে আপনাদের কি সাজেশন থাকে যারা দেশের বাইরে থেকে আসে, আগে পরীক্ষা?
আমার সাজেশন হলো, প্রথমেই তো ওরা যেন নিজেরাই সচেতন থাকে, যারা বাইরে থাকেন, যদিও ঝুঁকিতে থাকেন, তারা নিরাপদ যৌন মিলন করাটাই ভালো। তা সে যদিও জানে যে আমাদের দেশে অনেকেই জানিও, কিন্তু তার ওয়াইফের সাথে অনিরাপদ যৌন মিলন করাতে ওয়াইফ কেও একটা ভালো জীবনকেও নষ্ট করে দেয়।
আচ্ছা আচ্ছা,
কিন্তু কি করবে, আমাদের দেশের নারীরা তো অবলা, কারণ স্বামী রয়েছে, আমার স্বামীর দিকে আমার রয়েছে, আমি কোথায় যাব? কিন্তু আর যারা আনমেরিড তাদেরকে যেটা আমি বলবো, বিবাহের আগেই টেস্ট করানো উচিত। কিন্তু এক কথা বারবার বলা আমার ঠিক হবে না, যদিও বলি
না আজকে বলেন আপনি
যে সবাই সচেতন থাকা
এরকম একটা রোগ সম্পর্কে আমাদের খুব হালকা ভাবে নেবার কিছু
নেবার কিছুই নাই।
বিশেষ করে
হয়তো আমি সুস্থ আছি, যে কাল যে আমি অসুস্থ না হব তা আমি মারা না যাব এটার কোনো বিশ্বাস নাই, কারণ আমার শরীরে তো একটা ভাইরাস আছে। যেহেতু হয়তো আমি ভাবতাম যখন আমি এখন অসুস্থ হয়ে যাব, হায়রে এই ভাইরাসটা যদি আমার শরীরে না থাকতো তাহলে আমি হয়তো আরো 10 বছর বাঁচতাম। যেহেতু আমার বাবা 95 বছরে মারা গেছেন, আমিও তো এত বছর বাঁচতাম যদি উত্তরাধিকার সূত্রে, কিন্তু আল্লাহর হুকুমে আমি হয়তো এখনো তো মারা যাইতে পারি, কিন্তু তখন একটা থাকবে কি আমি তো এইচআইভি ভাইরাসে মারা গেছি। যদি আমার বড় ভাইরা এখনো জীবিত, তবে যারা আছেন তারা সচেতন থাকবেন, আর যদি কেউ বাইরে থাকেন তারা যদি এ ধরনের ঝুঁকিতে থাকেন তারা আসি কিভাবে ভালো থাকবেন, কিভাবে নিজের ওয়াইফকে ভালো রাখবেন, এটাই আমার একমাত্র কামনা। এবং আমি আশা রাখবো আপনারা যেন নিজেরাই এটা নিজেদেরকে ভালো রাখতে পারেন এবং ওয়াইফকে ভালো রাখতে পারেন।
এবং বিয়ে শাদীর ব্যাপারে যে ব্যাপারটি, যে বিয়ের আগে পরীক্ষা করে নেবার যে গুরুত্বটা, এটা তো নিশ্চয়ই দরকার রয়েছে, না মারিয়ার মতো করে আরো অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে।
এটা আসলে সত্যি কথা বলতে কি আমি সৌদি আরব দেখছি, যেহেতু আমার সৌদি আরবের এক যুগের অভিজ্ঞতা থেকে বলবো, সৌদি আরব যখন বিবাহ হয় তখন ছেলে মেয়ের কিন্তু দুইজনের ব্লাড টেস্ট করা হয়, তারপরে ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ। তবে আমাদের দেশে কিন্তু বিবাহের আগে এইচআইভি ভাইরাসটা টেস্ট করা অনেক ভালো, কারণ এইচআইভি ভাইরাসটা টেস্ট করতে গেলে হেপাটাইটিস বিটাও আসি যায়, কিন্তু ওটাও একটা কিন্তু সসি, কিন্তু আমার হইলে আমার ওয়াইফের হতে পারে, আমার ওয়াইফের হইলে আমার বাচ্চার হইতে পারে, কিন্তু তাহলে এই জন্য তো মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। কিন্তু বিয়ে আমি করতে পারবো, কিন্তু ডাক্তার বা কাউন্সিলর যে যেখানে কাজ করেন ওদের পরামর্শ অনুযায়ী, যেমন এইচআইভি ভাইরাস হলে সে বিয়ে করতে পারবে না, পারবে, সে বাচ্চা নিতে পারবে না, পারবে, সে যার নিয়ম অনুযায়ী ডাক্তার এবং কাউন্সিলর যে যেখানে কাজ করে, যে এনজিও যেখানে কাজ করে, যে ডাক্তার যেখানে কাজ করে ওদের পরামর্শ অনুযায়ী সবকিছু করতে পারে, কারণ মানবাধিকার লঙ্ঘন করার অধিকার কারো নাই।
অনেকে তো আগ্রহী হয় না, কারণ দেখা যাচ্ছে যে অনেকে চিন্তা করে যে যদি বিয়েটা ভেঙে যায় তাহলে কি হবে।
যেমন যে কথাটা আমি বলবো, আমরা যারা বাইরে আছি বাইরের ভাইদের জন্য বলবো, যে আমরা বলি কি যে ধর আমার তো মেডিকেল হয়েছে, আমি আইডেন্টিফাই হইলাম সৌদি আরব পজিটিভ, এখন আমার বউ আছে, বউ সুন্দর, বা আমার দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বউয়ের নামে টাকা পাঠাই। যদি আমার বউ শুনে যে আমি পজিটিভ, আমার বউ তো চলে যাবে বাচ্চা নিয়ে, না জানে আমি আমার ওয়াইফ কবানা করে দিলাম। অনেক সময় দেখা গেছে আমি এখন 7 বছর বাইরে আছি, এখন আমি দুবাইতেই আছি বা বাহরাইন আছি, দেখা গেছে কি হবে আমি আসলে তো আমাকে বিবাহ করাবে, আমি বলবো না এই কথাটা কারো কাছে, ঠিক আছে বিবাহ করলাম, করে সাথে সাথে 6 মাস 1 বছর গেলে আমি অসুস্থ হয়ে গেলাম বা 3 মাস পরে হয়ে গেলাম, আমার ওয়াইফকে আমি পজিটিভ বানালাম। কিন্তু এগুলি আমরা আমি আমার অভিজ্ঞতা বা ভাইদেরকে বলবো না করাই ভালো, আর এইচআইভি টেস্টটা যেন আমাদের দেশ যারা বাইরে কেন দেশেও থাকি সকলের জন্যই এটা প্রয়োজন, বা আমাদের দেশের সরকারও যেন এটার প্রতি একটু ইয়া করে, এই যে
এটা নিয়ম কানুনে রাখা উচিত আমার মনে হয়।
নিয়ম কানুনে রাখা উচিত,
কাজই যখন বিয়ে পড়াবে সে অবশ্যই যেন এই রিপোর্টটি হাতে নিয়ে তারপরে সে বিয়ে শাদী,
হ্যাঁ বিয়ে শাদী করা,
কারণ আমরা চাই না মারিয়ার মতো করে আর কেউ ওইভাবে একেবারে অজান্তে এই ধরনের একটা রোগের সঙ্গে জুড়ে যায়। মারিয়া আপনি কি বলবেন,
এবং
এখানে কি বলবার আছে?
আমার মতে আমাদের দেশের সরকার এটার ইয়ে নেওয়া দরকার আছে, কারণ দেখা গেছে তাতে যতটুকু আমাদেরকে নিয়ন্ত্রণ করছে তার চেয়ে বেশি কিন্তু আবার আমরা পজিটিভ হয়ে যাচ্ছি। সরকার এটার প্রতি আরো বিশেষ করে ট্রিটমেন্ট, তারপরে আপনার কাউন্সিলে, তারপরে যেমন বড় বড় ডাক্তার, নার্স, কাউন্সিলার, তারপরে বিভিন্ন জায়গায় সরকারি ভাবে মেসেজটা ভালোভাবে পৌঁছে দিলে আমার মনে হয় টেলিভিশনে, তারপরে থানায় পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে ভালোভাবে যদি সরকার সরকারি ভাবে এইভাবে কাউন্সিলে মানে কাজটি করে যায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ আরো কিছু সচেতনতা হয়ে যাবে।
আর আপনার লাইফটা যেমন করে নষ্ট হয়ে গেছে, আপনি কি চান আর কারো লাইফটা নষ্ট হবে?
না, আমি যেটা বলবো যে যে আমার ছোট বোন মারিয়ার যেমন হয়েছে যেমন আর কোন 10টা বোনের এমন না হয়, আর যারা এইচআইভি টেস্টটা করব, যেখানে বিভিন্ন জায়গায় করলে অনেক সময় দেখা গেছে টাকা দিয়া প্রাইভেট হাসপাতালগুলিতেই টাকা দিয়া করে, যেমন সরকারি হাসপাতালে বা আমাদের আশার আলোতে কিন্তু এটা ফ্রি টেস্ট হয়। কেউ যদি এখন গোপনীয় ভাবে আমরা টেস্ট করে যে এইচআইভি যাকে আমরা টেস্ট করি তার রিপোর্টটা শুধু তাকেই দেই, কিন্তু এটা করা উচিত। আর সরকার এইচআইভি ফজে যেমন আমার ছোট বোনটা বলছিল এখন মারিয়া, যে সরকার থানা পর্যায়ে জেলা পর্যায়ে সব জায়গায় এইচআইভি টেস্ট এবং এইচআইভি টেস্টের সাথে সাথে যারা আমরা এইচআইভি পজিটিভ আছি তাদের সুচিকিৎসাটাও সরকার নিশ্চিত করা উচিত।
এই ধরনের টেস্টে আসলে খরচ কেমন পড়ে মাসুদ প্রশ্নটি করেছেন নোয়াখালী থেকে।
এখানে যদি তিন এখন এটাতে ওয়েস্টার্ন কেপিলাস এলাইজা ওয়েস্টার্ন ব্লক মিলে যদি তিনটা করতে তাহলে প্রায় অনেক টাকায় খরচ আছে, প্রায় 7,000 টাকার মতো। আর আমরা যারা করি আমরা ফ্রি করি, আশার আলো ফ্রি করে, আইসিডিআরবি ফ্রি করে, তারপরে মুক্তাকাশ বাংলাদেশ ফ্রি করে, ফিজি। তো
যারা ভাববেন যে খরচটা অনেক বেশি, টেস্টটা করানো ঠিক হবে না, এত টাকা আমার কাছে নেই, তারা এইসব জায়গাগুলিতে গিয়ে আশার আলো আইসিডিআরবি আর কোথায় কোথায় তারা ফ্রি এই টেস্ট করাতে পারবে?
আইসিডিআরবি, আশার আলো, মুক্তাকাশ বাংলাদেশ,
যেহেতু
বেশি ওরা এলাইজা বা ক্যাবিনাস করে ছেড়ে দেয় তখন 1,250 বা 1,000 বা 1,500।
আমার মনে হয় যে যার যার নিকটস্থ যেসব স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে খোঁজ খবর করলেই পেয়ে যাবেন যে কোথায় ফ্রিতে এই ধরনের টেস্ট করা যায়।
যেমন
হেল্পলাইনের নাম্বারটা দেওয়া হয়েছে, আশার আলো হেল্পলাইনের নাম্বার, এখানেও আপনি বিনামূল্যে এইচআইভি টেস্ট করতে পারবেন। তবে এখানে হেল্পলাইনে শুধু টেস্ট না, আরো অনেক কিছু হেল্পলাইনে আপনি জানতে পারেন এইডস সম্বন্ধে, এইচআইভি ভাইরাস সম্বন্ধে কিভাবে থাকতে হবে, কখন আপনি বুঝবেন কি করতে হবে, যে কোনো কাউন্সিলিং সবকিছু আপনি সেখানে পাবেন। ফোনটা করতে হবে সকাল 9:00 থেকে বিকাল 5:00 মধ্যে
এবং গোপনীয়তা 100%,
এবং আপনার নাম পরিচয় গোপন রাখা হবে। অনেকে হয়তো বা লজ্জার ক্ষেত্রে যান না, এটা মনে হয় সবারই উচিত এই ধরনের টেস্ট।
গোপনীয়তা 100% ওনার, এবং ওনার রিপোর্ট ওনাকে দেওয়া হবে,
আর কাউকে তিনি তার মতো করে
ব্যাপারটা।
আর বিশেষ করে আমি অনুরোধ করব আমাদের মা বোনদের যারা হতে পারে মারিয়ার মতো করে, আমরা আশা করি কারোরই এই ধরনের সমস্যা হবে না, কারোরই এরকম মারিয়ার মতো দুর্ভাগা নেই মারিয়ার মতো। সো মারিয়ার মতো আর কেউ কি আছে আশার আলোতে এরকম যে হাজবেন্ডের কারণে এসে অনেক আছে
অনেক অনেক
তাদের জীবনটা এভাবে নষ্ট হয়ে গেছে,
এভাবে
ফুলের মতো জীবনটা সংসার করবে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে, সেটা না হয় অন্যরকম হয়ে গেছে, তারা এখন
সাজানো সংসার হয়তো শেষ হয়ে গেল।
ওকে, ওনাদের ডাক্তারের নাম্বারটা বলে দেন। আচ্ছা, ওনাদের ডাক্তারের নাম্বারটা এটাই আমি একটু আগে যেটা বলছিলাম, এটাই ওনাদের ডাক্তারের নাম্বার, মানে এটাই আশার আলোর নাম্বার, এখানে আপনি ফোন দিলে আরো বিস্তারিত পেয়ে যাবেন। আলাদা করে কোন ডাক্তারের নাম্বার আমরা দিতে পারছি না, এখান থেকে আশার আলোর নাম্বার দিয়ে দিয়েছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমাদের সঙ্গে ছিলেন। আচ্ছা, আরো অনেক অনেক প্রশ্ন ছিল আজকে একেবারে শেষের দিকে। ইন্ডিয়া থেকে একজন আমাদেরকে লিখেছিলেন, ইউসুফ খান, তিনি আচ্ছা ইউসুফ আপনি ফেসবুকে ছিলেন, আমাদেরকে প্রশ্নটি করেছিলেন, আমি খেয়াল করিনি, আপনি শুনতে চান এখান থেকে কিভাবে? আচ্ছা, আমাদের ওয়েবসাইটে গেলে শুনতে পেতেন, যেহেতু এখন সময় শেষের দিকে এই মুহূর্তে আপনাকে আমি রিপ্লাই করতে পারলাম না, আমি দুঃখিত। আর অনেকেই ছিলেন আমাদের সঙ্গে ফেসবুক এবং এসএমএস, অনেক অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা দু একটা কথা আপনার কাছ থেকে শুনবো, মানের কাছ থেকেও শুনবো। তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, অন্ধকারে গল্পের দুটি এপিসোডে আমরা আমাদের এপিসোডের বিষয়বস্তু ছিল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। সালমান শাহের মা নীলুফা নীলা চৌধুরী, দুঃখিত, সালমান শাহের মা নীলা চৌধুরী, আমাদের নীলা আন্টি, আমাদের গত দুটি এপিসোডে সালমান শাহকে নিয়ে করা দুটি এপিসোডে আমাদের সঙ্গে ছিলেন লন্ডন থেকে ফোনে। আগামী পর্বে, আগামী অন্ধকারের গল্পের আগামী পর্বে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকবেন নীলা চৌধুরী, আমাদের নীলা আন্টি। তিনি তার সন্তানের ভক্ত, সালমানের ভক্ত যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন ফোনে, সালমানের গল্প করবেন, কেমন ছিল সালমান সেদিন, এর আগে আমরা শুনেছি ফোনে, বাট এই মুহূর্তে তিনি আমাদের স্টুডিওতে থাকবেন। আগামী পর্বে যেদিন তিনি স্টুডিওতে থাকবেন সেদিন হয়তো আমরা আরো অনেক কিছু জানতে পারবো সালমান শাহ সম্বন্ধে, এবং তিনি তার ভক্তদের সঙ্গে কথা বলবেন। তিনি মানে এই ওয়াদা কিন্তু আগেই করে রেখেছেন। সো আশা করছি মিস করবেন না আগামী রবিবার ঠিক রাত 10:30 অন্ধকারের গল্প। সব শেষের দিকে আমরা একবার পৌঁছে গেছি, আপনার কাছ থেকে শুনবো, মারিয়ার কাছ থেকে একটু শুনে নি। মারিয়া, সব শেষের দিকে কি বলবেন আপনি?
আমি বলবো যে মানে এসএবি এইডস যদিও মানে মানে আমরা অনেক কষ্টে শিকার হয়ে আছি, তারপরে এখন ভালো পর্যায়ে আছি, যেটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের কারণে আমরা এখন একটু ভালো আছি। তা আশা করি যে মানে এটা নিয়ে কাজ করাটা আরো বেশি দ্রুত দরকার, কারণ যেমন আমাদের পরে যারা হচ্ছে তারা যেমন এত কিছু ইয়েতে বৈষম্য শিকার বা ট্রিটমেন্ট থেকে বঞ্চিত কখনো না হয়, সমাজ থেকে, তারপরে ফ্যামিলি থেকে, তারপরে দেয়া। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি মনে করব এই জায়গার মধ্যে সরকারের কিছু কাজ করা দরকার আছে। আমি বারবারই একটা কথা বলবো যে সরকার একই পারবে বাংলাদেশটাকে ইয়ে করতে, এইডস মুক্ত করতে। এইটা হতে পারে সচেতনতামূলক, তারপরে দেয়া। আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট, আমরা জানি না যে কতটুক সরকার আসলে আমাদেরকে নিয়ে কাজ করছে, তা আমি জানতে পারি না এখনো সঠিকভাবে, কারণ আমাদের জন্য আরো উন্নত মানের ট্রিটমেন্ট আরো প্রয়োজন আছে, আরো উন্নত মানের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তারপর নিউট্রিশন সাপোর্ট দেওয়া, আমাদের বাচ্চার জন্য আরো বেশি করে কাজ করা, যেমন পজিটিভ বাচ্চারা কষ্টের শিকার না হয় তাদের জন্য আরো বেশি করে কাজ করা। আর বিশেষ করে হচ্ছে সমাজ থেকে যেমন কখনো আমাদেরকে বৈষম্য শিকারটা না করা,
এবং যে সন্তানের বাবা অথবা মা এইডস আক্রান্ত তাকে তিরস্কার না করা, এবং তার জন্য
দেখা গেছে বাবা মা পজিটিভ, বাচ্চা স্কুল গেছে, সে যদি হয় নেগেটিভ, এটা ভাবে যে এটা পজিটিভ, এ কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় শিক্ষকরা। তারপরে দেখা গেছে আইন থেকে বঞ্চিত করা হচ্ছে পজিটিভ বলে, তারপরে দিয়ে ফ্যামিলি থেকে দেখা গেছে ফ্যামিলিও বঞ্চিত করছে, দেখা গেছে মানে ছেলের কাছ থেকে বোর হচ্ছে এটা তারা মেনে নিতে পারছে না।
আসলে মারিয়া যে কথাটা বলছিল এটাও সত্য যে আসলে এটা ছেলের কারণে তার ওয়াইফের হয়েছে, কিন্তু ছেলের ফ্যামিলি এটা মানে নিতে পারতেছে না। কিন্তু আসলে এই ধরনের মন মানসিকতা যেন কোনো ফ্যামিলিতে যদি কোনো ভাই বা তার ওয়াইফের হয়ে থাকে যেন তার ফ্যামিলি এটা এই ধরনের মনোভাব পরিবর্তন করে, কারণ তার ছেলের বউটা তো আর বাইরে যায় নাই, নিচে সে দেশেই ছিল। আর মারি আসলে যে কথাগুলি বলছিল সবকিছুর ক্ষেত্রে আমাদের দেশের সরকার আসলে বিভিন্ন থানা পর্যায়ে জেলা পর্যায়ে মেসেজ গুলি এবং আমাদের সুচিকিৎসার জন্য আরো এটা করা আর কি উচিত, যেন বিভিন্ন সব হাসপাতালেই একটু যেন এইচ আইভি পজিটিভদের ভালো চিকিৎসার ব্যবস্থা করা হয়, এগুলি আর কি।
ওকে, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে আজকে সময় দিয়েছেন। অনেক প্রশ্ন আপনারা যারা পাঠিয়েছেন, আজকে তো আর প্রশ্নের উত্তরগুলি দিতে পারছি না, সময় একেবারে শেষের দিকে। আমরা হেল্পলাইনের নাম্বারটি জানিয়ে দিয়েছি আশার আলোর, এইডস নিয়ে, এইচআইভি ভাইরাস নিয়ে যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন 01732801001। আশার আলোর হেল্পলাইনের নাম্বার, ফোন করতে হবে সকাল 9:00 থেকে বিকাল 5:00 মধ্যে এই সময়টাই, এর আগে অথবা পরে ফোন করলে কিন্তু আপনি কোন সাপোর্ট পাবেন না সেখান থেকে। আর আজকে যারা ছিলেন, একটা ব্যাপার তো আগে যে ব্যাপারটা ছিল, একটা ব্যাপার তো আমরা আজকে আমরা সেই প্রমাণটি রয়েছে যে এইডস মানে মৃত্যু নয়। কারণ আজকে আমাদের সঙ্গে যারা দুজন ছিলেন, সৈকত এবং মারিয়া, দীর্ঘদিন 7-8 বছর, 10 বছর, 11 বছর তারা দুজন যুদ্ধ করে চলেছেন, এবং তারা এই মুহূর্তে তারা একটা নিয়ম কারণের মধ্যে রয়েছেন, সুস্থ রয়েছেন, তাদেরকে দেখে মনে হচ্ছে না যে তারা অসুস্থ। সো আশা করব যে আমরা আমাদের এই যে ভুল ধারণাটা আমরা দূর করে ফেলবো যে এইডস মানে মৃত্যু, চিকিৎসার মাধ্যমে এইডসটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং নিয়মকানুনের মধ্যে থাকলে হয়তোবা, আর এখনো যেহেতু কোন ওই ধরনের ঔষধ আবিষ্কার হয়নি, কাজ তো থেমে নেই, ইনশাল্লাহ খুব দ্রুত এইডস এর ঔষধ তৈরি হয়ে যাবে এবং ভ্যাকসিন তৈরি হবে, ভাইরাস থেকে যেন মুক্তি পায় সবাই, সুস্থ থাকতে পারে, স্বাভাবিক থাকতে পারে, সুন্দর থাকতে পারে। সো এই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি, অনেক দোয়া এই দুজনের জন্য, এবং আমাদের দেশে যারা আরো এই ভয়ঙ্কর মরণ ব্যাধিতে আক্রান্ত রয়েছেন তাদের জন্য দোয়া, তাদের পরিবারের জন্য দোয়া, তাদের সন্তানদের জন্য দোয়া, এবং যারা কাজ করছেন তাদের জন্য সবচেয়ে বেশি দোয়া, যারা সবকিছুকে হয়তোবা অনেক কিছু তারা ফেস করছেন যেগুলি অনেকে করেন না, তারপরও তারা এত প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও তাদের মানসিকতার দিক দিয়ে আসলে কি বলবো তাদের মানসিকতাটাই অন্যরকম। সো সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো অন্ধকারের গল্প থেকে আজকের এপিসোডটি। যারা কোনো কারণে মিস করে ফেলেছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে খুব দ্রুত এটা ডাউনলোড করে নিতে পারেন, তবে সেটা আজই না, আগামীকাল অথবা পরশুদিন, খুব সম্ভবত আগামীকাল আপনি পেয়ে যেতে পারেন। আগামীকাল মানে আজই সোমবার। আর আজ সোমবার, আজ সোমবার রাত 11:30 রয়েছে ভুল ছবি ভুল। আমি জুয়েল থাকব আপনার সঙ্গে, আশা করছি আপনি শুনতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, কথা হবে আবারও, সেই পর্যন্ত ঢাকা ফেমের সঙ্গে থাকুন।
This track was downloaded from FusionBD.com.